পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনার ব্যাখ্যা আমার আপনার সাধারণ মানুষদের কাছে নাই। হতে পারে কেউ হয়তো ব্যাখ্যা দিতে পারে। ব্যাখ্যাতীত এই ঘটনাগুলো যেগুলো সাধারণ মানুষের কাছে এন্টারটেইনমেন্ট কিংবা সাধারণ মানুষের কাছে কৌতূহলের জায়গা, সেই জায়গাটা নিয়ে কাজ করছে জাগো এফএম 94.4। আজকে সেই অনুষ্ঠানটাই হবে আপনাদের সাথে প্রত্যেক বৃহস্পতিবার রাতে, যে অনুষ্ঠানটা আপনারা শুনতে চান বলে দীর্ঘদিন ধরে জাগো এফএম 94.4 এর মতো পপুলার একটা রেডিও স্টেশনে দীর্ঘদিন একই সময়ে একই দিনে অনুষ্ঠানটা প্রচারিত হচ্ছে, তার নাম ভূত স্টুডিও। ভূত স্টুডিও আর যে উদয়ের উপস্থাপনায় চলছে, যদি আপনারা চান এবং বেঁচে থাকি তাহলে চলবে। আজকের এই অনুষ্ঠানে এই মুহূর্তে পথে প্রান্তরে গাড়িতে বাড়িতে যে যেখান থেকে এই অনুষ্ঠানটা উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উদয়। আশা করছি আগামী ঘন্টা দুয়েক একেবারে একসঙ্গে আমরা থাকব এবং আমরা যারা রেডিওতে অনুষ্ঠানটি শুনছি ঢাকা, কুমিল্লা অথবা চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে তারা আওয়াজ দিব, তারা জানান দিব যে উদয় আমি আছি তোমার সাথে। জানানোর জন্য জাস্ট সিম্পলি এই মোবাইল ফোন, মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে চলে যান, গিয়ে ট্যাপ করে ফেলুন জে এফ এম, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আজকের ভূত স্টুডিও, কোন গল্পটা আপনার ভালো লাগছে, কোনটা লাগছে না, কিংবা আপনি কি বলতে চান এই অনুষ্ঠান নিয়ে সে মতামতটা লিখে পাঠাতে পারেন 26969 নাম্বারে। এটা রেডিওর একেবারে পুরনো কালচার। আমরা জানি যে আমরা আসলে রেডিওতে যখন কোন একটা আর্জে শো করে তখন তাকে ইন্সপায়ার করার জন্য কিংবা নিজে আছি এটা জানান দেওয়ার জন্য হলো একটা টেক্সট করে থাকি, এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত প্রায় 15 বছর ধরে যে মানুষগুলো আমাকে বিভিন্ন সময় সাপোর্ট করে যাচ্ছেন এই ক্ষুদে বার্তা পাঠানোর মাধ্যমে তাদেরকে, পরবর্তীতে যুগের পরিবর্তনে আমরা এখন রেডিওকে লাইভ দেখতে পাই ফেসবুকে এবং ইউটিউবে। জাগো এফএম যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে চলছে, আপনি এই অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জাগো এফএম এর ভেরিফাইড ফেসবুক পেজ আছে www.facebook.com/jagoefm এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে youtube.com/jagoefm। সো এই দুটো জায়গায় অনুষ্ঠানটি ব্রডকাস্ট হচ্ছে। আপনারা যারা লাইভ দেখছেন লাইভে নিচে অবশ্যই কমেন্ট করবেন এবং জানান দিবেন আপনার উপস্থিতি। যেহেতু আমি এই রেডিও স্টেশনের একজন রেডিও জকি এবং দীর্ঘদিন ধরে আমি এই অনুষ্ঠানটার সাথে আছি, আমার দায়বদ্ধতা থেকে এই অনুষ্ঠানটি একই সাথে ব্রডকাস্ট হচ্ছে আমার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আর যে উদয় থেকে। সেখানেও আপনারা যারা লাইভটা দেখছেন অনুগ্রহ করে লাইভটা শেয়ার করবেন, বিকজ যখন আপনি শেয়ার করছেন একবার জাস্ট আপনার প্রোফাইলে, তখন আপনার থ্রুতে আরো 5টা বন্ধু যারা হয়তো আজ অবধি জাগো এফএম আর যে উদয় কিংবা ভূত স্টুডিও কোনোটার কথাই জানে না তার কাছে আমরা পৌঁছতে পারবো। সো অ্যাজ এ ফ্রেন্ড এটা আমি ছেয়ে নিব তোমার কাছে, লাইভটা একটু শেয়ার করে দিও শুরুতেই। আজকের অনুষ্ঠানে আমার সাথে বেশ কজন অতিথি আমন্ত্রণ পেয়েছেন এবং তারাও কিন্তু তাদের জীবনের ভৌতিক গল্পগুলো বলবেন। এই আমন্ত্রণটা কি করে পান এই ব্যাপারটা নিয়ে কনফিউশন থাকতে পারে। শুরুতে বলে রাখি, প্রতি পর্বেই এই হট সিটে আমরা যারা বসি আমরা কিন্তু বলে দেই যে কিভাবে আসতে হবে। আজকেও বলে দিচ্ছি, যদি তোমার মনে হয় যে তুমি আগামী পর্বে রেডিওতে আসবে, রেডিও দীর্ঘদিন ধরে শুনছো, হতে পারে তার বয়সসীমা 20 বছর, হতে পারে 15 বছর, হতে পারে 10 বছর, হতে পারে গত 2 মাস মাত্র শুনছো তুমি এফএম রেডিও, তো তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি এই রেডিওটাতে যাব, আমার কাছে কিছু স্টোরি আছে যেগুলো বানোয়াট ঘটনা না, আমি নিজে নিজে গল্প বানাই নাই, এই গল্পগুলো বেসিক্যালি আমার সাথে ঘটছে ঘটনা, অথবা এই ঘটনা আমার বাবা মা দাদা দাদি নানা নানি আমার প্রতিবেশীদের মধ্যে ঘটে যাওয়া ঘটনা। এখন ঘটনাগুলো কি ধরনের ঘটনা? ঘটনা তো লাভ স্টোরি হয়, লাইফ স্টোরি হয়, প্যারানর্মাল স্টোরি হয়। ইয়েস, দিস ইজ দ্য থার্ড ওয়ান, প্যারানর্মাল স্টোরি, ভৌতিক গল্প, ব্ল্যাক ম্যাজিকের গল্প বলতে পারো। তোমার পাশের বাড়িতে একজনকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সেটা তুমি দেখেছো কিভাবে সেই ব্ল্যাক ম্যাজিকের করার পর তার কি কি পরিণতি হয়েছিল, যখন ব্ল্যাক ম্যাজিকটাকে আবার তার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কি পদ্ধতিতে সরানো হয়েছে, হয়তো তুমি ইনস্ট্যান্ট দেখেছো, তুমি পুরো প্রসেসটা শুনেছো বা তোমার জানা আছে এরকম ঘটনা, তুমি সেটা বলতে পারো। হতে পারে তুমি একটা হন্টেড প্লেস তোমার গ্রামের বাড়িতে আছে কিংবা এই শহরেই কোনো একটা বাড়ি আছে, যে বাড়ি দিনে বেলা পুরো ঝকঝকে কিন্তু রাত হলে তার মধ্যে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে শুরু করে, এমন কোন ঘটনাও তুমি জানতে পারো। কিংবা হতে পারে তোমার সাথে কোনো ঘটনা ঘটে নাই, তুমি আমার মতো শ্রোতা, তুমি জাস্ট ঘটনা শোনো, কিন্তু তোমার বাবা বা মা তোমার সাথে কোনো ঘটনা শেয়ার করেছিল, এরকম দুই থেকে তিনটা ঘটনা যা তোমার সাথে ঘটা কিংবা তাদের কাছ থেকে জেনেছো, এরকম যদি ঘটনা থেকে থাকে, তিনটা হলে সবচেয়ে ভালো হয়, মিনিমাম তিনটা ঘটনা যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি একটা রেজিস্ট্রেশন করবে। এই রেজিস্ট্রেশন করা মানে কোনো ফর্ম ফিল আপ করা না, সিম্পলি তোমার মোবাইল ফোন আছে, তার মেসেজ অপশনে যাবে, গিয়ে টাইপ করবে শুরুতে RBS, RBS টা লিখলে স্পেস দিয়ে তোমার নাম লিখবে, স্পেস তোমার লোকেশন মানে কোন এলাকায় তুমি থাকো, স্পেস তোমার প্রফেশন লিখবে, পেশায় তুমি কি স্টুডেন্ট তাহলে শুধু লিখবে স্টুডেন্ট অফ স্কুল কলেজ অর ইউনিভার্সিটি, একটু মেনশন করতে হবে। জব করলে জাস্ট জব লিখো, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখো, অন্য যে কোনো প্রফেশন তুমি উল্লেখ করতেই পারো। লিখে ওই SMS টা আমাদেরকে নাম্বারটিতে পাঠাতে হবে 26969। আমাদের টিম আছে, তারা এই SMS গুলো পরের দিন দেখে, দু তিন দিনের মধ্যে দেখবে তোমার কাছে ফোন চলে গেছে, তোমার স্টোরি গুলো তারা প্রথমে একটু ফোনে শুনতে চাইবে, কারণ নাহলে আমি বুঝবো না যে স্টোরি প্রচার করতে পারবো কিনা। তুমি তাকে একটু ফোনে সময় দিবে, মিনিট পাঁচেক বা দশেকের মধ্যে তোমার ঘটনাটা একটু তাকে শর্টে বললে সে বুঝলো যে এই ঘটনাটা প্রচার করা যাবে কিনা। যদি মনে হয় প্রচার করা যাবে, তাহলে তোমার আর আমার সাক্ষাৎ এরকম হট সিটে হবেই ইনশাল্লাহ। আমি অপেক্ষায় থাকি আমার সেই জাগর বন্ধুর সাথে কবে দেখা হবে যে দীর্ঘদিন ধরে ভূত স্টুডিও শুনছিল। আমার ভালো লাগে, এখানে যে কোনো বয়সী মানুষ আসতে পারে, হতে পারেন আপনি একজন কলেজের বন্ধু, হতে পারেন মাদ্রাসার বন্ধু, হতে পারেন ইউনিভার্সিটি পড়ুয়া বন্ধু, হতে পারেন একজন পেশাজীবী মানুষ, একজন গৃহিণী, একজন বাবা, একজন দাদা কিংবা একজন মা, যে কেউ যার কাছে তার জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতা আছে আমরা তাকে খুঁজছি। বয়সে আপনি আমার ছোট, সমবয়সী কিংবা অনেক বড় হন, আমরা দিন শেষে একই প্ল্যাটফর্মে আছি, আমরা জাগো এফএম এর সাথে আছি, আমি এই পারে আপনি ও পারে শুনছেন, দ্যাটস ইট। সো আমি চাই আপনাকে আগামী পর্বে ভূত স্টুডিওর এই মঞ্চে, তাই আরো একবার রেজিস্ট্রেশনের নিয়মটা বলে দিচ্ছি, আপনার কাছে যদি ভৌতিক ঘটনা থাকে আর আপনি যদি FM রেডিওতে এসে লাইভে ঘটনাগুলো বলতে চান, লক্ষ লক্ষ শ্রোতা অপেক্ষা করে এই অনুষ্ঠানটি শুনবার জন্য এবং একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে দেখবার জন্য, তাহলে আপনি যদি তাদের মধ্যে একজন হতে চান, এখনই মোবাইলটা হাতে নিন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর নিজের প্রফেশন লিখে পাঠিয়ে দিন উদয়কে 26969 এই নাম্বারটিতে। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এই প্রাণ পটাটা নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়েছে, এটাকে বিস্কিট না এটা চিপস, কারণ কি এইটার ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় না ইটস এ বিস্কিট। সো আপনার কাছে প্রথমবার যখন প্রাণ পটাটা খেলেন তখন আপনার কাছে কি মনে হয়েছিল, এটাকে বিস্কিট না চিপস, আমাকে জানাবেন। আর যারা এখনো ট্রাই করেন নাই, কালকে অবশ্যই ট্রাই করে দেখবেন, আই হোপ আপনার ভালো লাগবে, নেক্সট উইকে শুনবো কেমন লেগেছিল, ঠিক আছে। একজন গেস্ট অলরেডি আমার সাথে বসে আছে, উনি আমাদের আজকের এপিসোডের প্রথম অতিথি, আমরা শুরুতে ওনার সাথে একটু পরিচয়টা হয়ে নিব, তারপর একের পর এক দুর্ধর্ষ ঘটনা শোনাবো। আমি কিছুটা ঘটনা শুনেছি, আমার মনে হয়েছে এই ঘটনাগুলো আজকে রাতে আপনাকে ভালোভাবে এন্টারটেইন করবে। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম।
কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান নাহিদ।
নাহিদ, নাহিদ আপনি কোথেকে এসেছেন?
গাজীপুর থেকে।
গাজীপুর কোথায়?
গাজীপুর বোর্ডবাজার।
বোর্ডবাজার থেকে? সেই গাজীপুর বোর্ডবাজার থেকে চলে আসলেন ঢাকার বাড্ডাতে, এই যে ভূত স্টুডিওতে এলেন, এই অনুষ্ঠানটা আপনার কেমন লাগে শুনতেন?
জি, আমি শুনি প্রায় প্রতি বৃহস্পতিবার শোনা হয়, যে আমার খুব ভালো লাগে।
ভালো লাগে?
জি জি।
এই যে আপনি একটা অনুষ্ঠান শুনতেন, আজকে সেই অনুষ্ঠানে আপনি আসছেন, সবাই দেখছে শুনছে, কেমন লাগছে আপনার?
জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে।
ভালো লাগতেছে? আমারও খুব ভালো লাগতেছে আপনাকে দেখে। এই ভূতের গল্পগুলো কেন বলতে ইচ্ছে হলো, কি কারণে মনে হলো যে আমি যাই?
না, আমার স্টোরিগুলো এমনিতে কারো সঙ্গে বলা হয় নাই, আমার জাস্ট আমার নিজের সাথে ঘটে যাওয়া বা প্যারানর্মাল যেগুলো হয়েছে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি শুনতেছি আমারও বলা উচিত, এর জন্য মূলত আশা আর কি যে আমার স্টোরিগুলো আমি শেয়ার করি।
নাইস। আজকে গাজীপুর থেকে নাহিদ চলে আসছে বাড্ডাতে, ঢাকাতে, তার এই ভূত মানে ভূত স্টুডিও যে অনুষ্ঠান শেষে দিনের মানে প্রত্যেক বৃহস্পতিবার রাতে সে অনুষ্ঠানটা উপভোগ করতো, আজকে সেখানে সে বসে আছে। আই হোপ নেক্সট এপিসোডে আপনি থাকবেন, আমি আপনাকে চাই। ইয়েস, আমি তোমাকে বলছি যে এই মুহূর্তে ফেসবুকে আমাকে দেখছো কিংবা ইউটিউবে হঠাৎ করে দেখছো আমাকে, তোমার পক্ষে যদি আসা সম্ভব হয় খুব ভালো হবে, আমি তোমার সাথে ওইভাবে পরিচিত হতে চাই, তোমার ঘটনাগুলো মানুষকে জানাতে চাই। সো নাহিদের কাছ থেকে আমরা এখন নন স্টপ ঘটনা শুনবো, ঘটনার মাঝখানে কোনো ব্রেক নাই, তবে ঘটনার পরপর কিন্তু আমি এসে তোমাদের পাঠানো সেই SMS এবং কমেন্টসগুলো পড়বো, কথা দিচ্ছি। নাহিদ একদম শুরু থেকে শুনবো আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো, শুনি তাহলে।
জি, আমি আমার প্রথম ঘটনা যেটি সেটি বলতেছি, এটা হচ্ছে আমার আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা। এটা মেবি তখন আমার 4-5 বছর ঘটনা ঘটছিল আম্মুর সাথে, তখন রমজান মাস, তো মানে রমজান মাস আগের সময়টা তো ছিল মানে ওই সবার একটা মিল ছিল, সবাই একসাথে থাকতো এরকম, মানে আমি আমার লোকাল বাসায় বলতেছি, মানে আমার কাকি ছিল, তো উনি মানে আমার আম্মুর কাছে কি যেন একটা নিছিল, আমার আম্মুর আমাদের বাড়ি থেকে আমার যে কাকির যে বাড়িটা প্রায় মানে এক মিনিটের রাস্তা, এক মিনিটের রাস্তা। ওইটা আপনার হচ্ছে যে এই যাওয়ার পথে মাঝখানটায় একটা আম গাছ ছিল বেশ বড়। তো আপনার ওই যাওয়ার আম্মু তো যখন এই রমজান মাস যেহেতু সেহেরি রান্না করার জন্য উঠতে হইত, তিনটার দিকে বা দুইটার দিকে রান্না করা হইত, তখন ছিল শীতের সময়, শীতের সময়। তো মানে ওই যে আম্মুর কাছ থেকে যে আমার কাকি কি একটা নিছিল, ওটা আম্মু উল্লেখ করে বলে নাই যে কি নিছিল বরকম। তো ওইটা নিয়ে আসার জন্য আমার কাকির মানে বাড়ির দিকে যাইতেছিল, রওনা হয়েছিল। তখন হয়তো দুইটা বা দুইটার প্লাস কিছু বাজে, হয়তো দুইটা বিশ পঁচিশ এরকম হবে হয়তো। তো আম্মু যাওয়ার সময় আমার ওই বলতেছি, আমি বলে রাখা ভালো যে আমার ওই যে কাকির কাছ থেকে ওই কাকি জিনিসটা নিছিল, ওই কাকির একটা ছেলে ছিল, নাম ছিল ফারুক ভাই। ওটা ফারুক ভাই মানে ওরা সবাই আমরা মানে কেনা ভাই বলে ডাকতাম আর কি। তো উনি খুব মানে একটু দুষ্ট প্রকৃতির ছিল, মানে কে কাকি কে ভাবি বা কে মা এরকম বোন এরকম ই করতো না, সবার সঙ্গে মানে ফ্রি মানে ফান করতো সবসময়। তো সেই সুবাদে মানে আম্মু যাইতেছিল, ওই দিক দিয়ে যাওয়ার সময় আপনার হচ্ছে যে এই যে আম গাছটার কথা বলছি, ওই আম গাছটায় আম্মু যখন যাইতেছে দেখে যে আম গাছটায় কে যেন একটা সাদা শাড়ি মানে পরা অবস্থায় আছে, মানে নতুন বউ যেভাবে ঘুমটা দেয় ওরকম ভাবে মানে ঘুমটা দেওয়া অবস্থায়, মানে একটা পা গাছের সাথে মানে হেলান দিয়া মানে দাঁড়ায় রয়েছে পিছনে হাত। তা আম্মু ভাবছে যে ওটা হয়তো এই ফারুক ভাই হবে, যে দুষ্টামি করতেছে এত রাত্রে রমজান মাস, তো অনেকেই বলে যে মানে তখন শয়তান বা জিন থাকে না। তো সেই সব আম্মু ভাবতেছে যে হয়তো ফারুক ভাই হবে হয়তো, উনি আম্মুরে ভয় দেখানোর জন্য এভাবে মানে ঘুমটা দেয়া সাদা কাপড় পরে ঘুমটা দেয়া দাঁড়ায় আছে। তো আম্মু ডাকতেছে যে এই ফারুক আমার এমনি ভয় দেখাইতেছেন, আমার ভয় দেখাইতেছেন, মানে এরকম করে আম্মু কাছের দিকে যাইতে মানে যাইতেছে, ভাবছে যে হয়তো ফারুক ভাই আম্মুর ভয় দেখাইতেছে এর জন্য যাওয়া কাছে। তো আম্মু ফার্স্ট টাইম বুঝতে পারে নাই যে এটা আসলে ফারুক ভাই না বন্য কিছু এরকম বা অন্য কেউ, বুঝতে পারে নাই। আম্মু জাস্ট মুখ দেখা যায় না, ভাবছে যে হয়তো ফারুক ভাই হবে হয়তো, এর জন্য মানে আম্মু কাছে যাইতেছে যে ঘুমটা মানে তুইলে দেখবে যে ফারুক ভাই দাঁড়ায় আছে। তো আম্মু যখন মানে একবারে কাছে চলে গেছে গাছটার কাছে, যে যে গাছটা আম গাছটা দাঁড়ানো ছিল, তো আগে এখন হয়তো আমাদের বাড়ির পাশে বাড়ি হয়েছে, আগে বাড়ি ছিল না, প্রচুর বাজার ছিল, গাছের বাগান ছিল, মানে জায়গাটা অন্যরকম ছিল। এখন হয়তো কালের পরিবর্তনে অনেক বাড়িঘর হয়েছে, অনেকই হয়েছে, আগে এরকম ছিল না। তো পাশেই মানে আমাদের বাড়ির পাশেই জঙ্গলটা ছিল, জঙ্গলের সাথে আম গাছ রাস্তা, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা ছিল, ওই রাস্তাতেই। তো যাওয়ার পর মানে খুবই যখন একবারে কাছে চলে গেছে, যাওয়ার পরে মানে আম্মু যখন মানে কাপড়টা সরাবে এমন তো অবস্থায় মানে ই করতেছে, যে দেখতেছে যে মানে আম্মুর হাত মানে ধরার চেষ্টা করতেছে যে মানে কাপড়টা তুলতে দেবেন এরকম। তো এক পর্যায়ে যখন আম্মু দেখছে যে না, মানে যখন হাত বের করছে দেখে যে মানে এটা তো মানে একটা মানুষের হাত না, মানে অন্যরকম, মানে একদম গায়ে একদম পুরো পশমে মানে ছিল, মানে পশুর পশমের মতো ছিল হাতে, আর নখগুলো ছিল অস্বাভাবিক, মানে আঙ্গুলগুলো ছিল অস্বাভাবিক, হাতটা আমার মানুষের মতো না আর কি। তো এটা দেখার পরে আম্মু তো মানে একবারে মানে একটা চিৎকার দিয়া চিল্লানি দিয়া সেন্সলেস হয়ে গেছে, যে কি হইল এটা, কি এটা তো ফারুক না, সেন্সলেস হয়ে গেছে। তো তখন সবাই আসে, এক পর্যায়ে আসার পরে দেখে যে না চিৎকার শুনে আসছে সবাই ছোটাছুটি করে, দেখে যে আম্মু শুয়ে রয়েছে মানে সেন্সলেস অজ্ঞান অবস্থায় শুয়ে রয়েছে গাছের নিচে। তো প্রায় মেবি প্রায় দুই আড়াই ঘন্টা পরে, তো যাই হোক সবাই ওভাবেই সেহেড়ি খাওয়া দাওয়া খাইলাম আমরা, আমি তো খাই নাই আর কি, আমার যারা ইয়া ফ্যামিলিতে ছিল। তো খাওয়া দাওয়ার পরে আম্মু তার কিছু মনে নাই। তো পরে পরবর্তীতে নাকি যে বলছিল যে ওই কবিরাজ নিয়ে আসার আসার পরে জার ফুক দেয়, জার ফুক দেওয়ার পরে বেশ কিছুদিন জ্বর ছিল গায়ে, মানে ভয় পাইছিল, ভয় পাওয়ার কারণে জ্বর গায়ে, গায়ে জ্বর থাকার পরে তো যাই হোক তেল পড়া বা কোনো অনেক কিছু দেওয়ার পরে যাক মোটামুটি আলহামদুলিল্লাহ পরে সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে তো আম্মু পরে বলতেছে ফারুক ভাইরে যে ওটা কি আপনি ছিলেন কিনা। তো ফারুক ভাই বলতেছে যে না, তো আমি তো তখন ঘুমেছিলাম, আমি ওই তো উঠি নাই। তারপরে কাকিরা জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পরে ওই কাকি বলতেছে যে না ওই তো ঘুমেছিল, ওই উঠে নাই, ঘুমের মধ্যে ছিল। আর তারপরে সবাই বুঝতে পারলো যে না এটা আসলে স্বাভাবিক কিছু ছিল না, এটা অস্বাভাবিক কিছু একটা ছিল। এই ছিল আমার প্রথম স্টোরি। এখন আমি আমার দ্বিতীয় ঘটনা বলতেছি, সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। এটা মেবি 2013 সালের ঘটনা। তো এটা ছিল মানে কুরবানির ঈদ ছিল ওই সময়টা। ওইটাতে আপনার হচ্ছে যে তখন আমি আমরা তিন ভাই, তো আমার যে বড় দুই ভাই ওদের বেশি একটা মানে সম্মান করতাম বাট ভয় পাইতাম না, মানে ওরকম আমার শাসন করতো না। বাট আমার এক কাকাতো ভাই আছে, বড় ভাই, ওনার নাম আকরাম হুসাইন, ওরা আমি দাদা বলে ডাকি। তো ওরা খুব ভয় পাই আগে থেকেই, এখনো ভয় পাই। তো সেই সময় কুরবানির ঈদ আসা, তো চান্দা ছিল, বন্ধু বান্ধব সবাই একসাথে বসা, একসাথে ই করা আর কি, রাত্রে গল্প গুজব করা। তো সেই সুবাদে আমরা আমার আমার মানে আমাদের যে বাড়িটা এখান থেকে আপনার আমাদের বাজারটা মেবি এক কিলো হবে, এক কিলো রাস্তা ওইখান থেকে। তো যখন আমি বাজারে আমার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতেছিলাম, এক পর্যায়ে দেখি যে প্রায় রাত্রের 3টার কাছাকাছি বাজে গেছে, রাত্রে প্রায় 3টা বাজে। বাজার পর আমি তো তখন আমার ফ্রেন্ডদের বলতেছি যে না এখন আর থাকা সম্ভব না, বাড়ি চলে যাব। তো কুরবানির ঈদের সুবাদে সবাই বাড়িতে, আমার ভাই বাড়িতে, ওরাও বাড়িতে, সবাই, আমি যে দাদা বলে ডাকি সেও বাড়িতে। তো এক পর্যায়ে আমি ওরা বলতেছে যে না এখন আর যাওয়ার দরকার নাই, সকালে চলে যাইস। তো আমি বললাম যে না, বাড়িতে যেহেতু দাদা আসছে, যদি না সকালে না পায় আমারে, বা কুরবানির একটা বিষয় আছে যে নামাজ পড়ে আবার গরু ধোয়ার একটা ব্যাপার আছে, যে গরু কুরবানি দেওয়ার আগে ধুইতে হয়, যে আমার যায় গরু ধুইতেইব, গোসল করাই দেবো গরুরে, আমি চলে যাই। তোরা সবাই না করতেছে, প্রায় 3টা বাজে গেছে, হ্যাঁ এখন যাওয়ার দরকার নাই, যে তুই খুব বুড়ো চলে যাস আমাদের বাড়ি থেকে। তো আমি এক পর্যায়ে তাদের জোরাজুরি করে চলে আসি। তো আসার পর আমাদের যে বাড়িটা, বাড়ির মানে অর্ধেক মাঝপথে একটা কালবাট, মানে কালবাটের আগে একটা ই আছে, সোমেল ছিল। তো সোমেলের পাশেই ছিল ওইটা, এখন সোমেলটা বন্ধ টোটালি। তো পাশে কালবাট ছিল আমাদের বাড়িতে, মাটির রাস্তায় যাওয়া লাগে, মাটির রাস্তায়। আপনার যখন আমি ওদিক দিয়ে মানে যাইতেছিলাম, তো আশেপাশে বাড়িঘর নাই, কালবাটের আশেপাশে বাড়িঘর নাই, এখন বাড়িঘর হয়েছে, সে সময় বাড়িঘর ছিল না। পাশে একটু দূরে এক হিন্দু বাড়ি ছিল, তো হিন্দু বাড়ির পাশে আবার আরেকটা বাড়ি ছিল, ওইটা মুসলমান। ওই বাড়িতে একটা কুকুর ছিল, কালো কালো কুকুর, এত স্বাস্থ্যের জন্য শুকনা ইয়ার ছিল। তো আমি যখন যাইতেছিলাম ওই ইটাতে, আপনার প্রায় তখন 3টা বাজে না, 3টা হয়তো 5-7 মিনিট কম আছে, আমি দেখতেছি ফোনে। যাওয়ার পর মানে দেখি একটা বিড়াল, সাদা বিড়াল ছিল। তো আমি এতটা মানে এতটা কেয়ার করি না যে বিড়াল রাত্রেবেলা থাকতেই পারে। তো আমার তো চান রাত, এমনিতে মনের ভিতরে এমনিতেই কোনো ভয় নাই, যে যাইতেছিলাম জ্যোৎস্না রাত 3টা বাজে, এমনিতেই যাইতেছিলাম আমি, আমার স্বাভাবিকভাবে আমি যাইতেছি বিড়াল দেখার পরে। তো যখন সোমেলটা পার হয়েছি তখনও দেখতেছি বিড়াল। যখন আমি কালবাটের কাছাকাছি মানে আসছি, তো ওই সময়টাতে দেখি যে বিড়াল না, আমি পিছন তাকাইছি, তখন দেখছি যে কালো কুকুর। আমি ফার্স্ট টাইম ভাবছি যে ওই যে হিন্দু বাড়ির পাশে একটা মুসলমান, আমাদের মুসলমান একটা বাড়ি ছিল, ওনাদের কুকুরটা হবে হয়তো। তো মানে দেখার পরে দেখি যে উনি মানে আমার কুকুরটা আমার ডান সাইডে আসতেছে। আসার পরে আমি খেয়াল করতেছি যে এটা তো ওই কুকুরটা না, এটা তো অনেক স্বাস্থ্য মানে মোটা তাজা দেখা যাইতেছে। আমি বুঝতে পারি যে এটা ওই কুকুরটা না, মানে আমার মানে কিছু মানে আমার দিকে তাকায় দিচ্ছে বা এরকম মানে ই করতেছে, আমার আমার দিকে তাকানো বা আমার মানে কিছু একটা করবে এরকম একটা ভাব নিয়ে দাঁড়ায় দিচ্ছে। তো আমি ভাবতেছি যে হয়তো কুকুর, স্বাভাবিক কুকুর, আমি ওরা কুকুর মনে করে মানে আমি কথা বলতেছি, যে বলে রাখা ভালো এর আগে আমার অলরেডি কুকুরে 3 বার কামড়াইছে। তো আমি বলতেছি ওরা কি রে আমার তুই আবার কামড়াইবি, আমার তো এমনি 3 বার কামড়াইছ, আর কামড়ানোর দরকার নাই, মানে এরকম আমি বলতেছি ওরা। যে দেখি না মানে কোনো কিছু বলতেছে না, কেমন যেন একটা মানে এই মানে স্বাভাবিক একটা কুকুরে যে একটা ই থাকে, যে ওরা শ্বাস প্রশ্বাস খুব ঘন ফালা, এরকম এরকমটাও না, কোনো কিছু না, চুপ করে রয়েছে একবারে নীরব। তো আমি বলতেছি যে কি রে আমার হাতেও কোনো কিছু নাই, তুই এরকম তাকাই রেছিস কি লেখা, আর আমার মানে আবার কি কামড়াবি বা এরকম কোনো কিছু, এরকম করে মানে ই করতেছিলাম, মানে খুব একটা ই করতেছি না, মানে আমি তো বলতেছি যে স্বাভাবিক একটা কুকুর এরকম কোনো কিছু। তো এক পর্যায়ে দেখি যে না, মানে আমি যখন মানে আমি এক কদম মানে পা বাড়াই, কুকুরটাও মানে এক কদম যাইতেছে মানে আমার সাথে সাথে এরকম ভাবে। তো যখন আমি টোটালি কালবার্টের একদম প্রপারে চলে আসি কাছাকাছি, তখন দেখি যে না আমার মানে কামড়ানোর জন্য আসতেছে। তখন আমার পুরনো ট্রাউজার ছিল আর টি শার্ট, এখন তো হয়তো শুকাই গেছে, তখন স্বাস্থ্য খুব ভালো ছিল। আমি তো মানে স্বাভাবিক কুকুর বাঁচছি, কুকুর ভাবে আমি ওর গাঁটার ভিতরে ধরছি চাপ দেয়া, হাত দেয়া, ডান হাত দেয়া, মানে আমার কামড়ানোর আগে আমি মানে ওর গলার ভিতরে ধরে ফেলছি, মানে আমি চাইতেছি যে আমার কামড় না দেখ না কামড়া এরকম ভাবে। তো আমি এক পর্যায়ে যারা কুকুরের যে শক্তি আমি ওর সঙ্গে কোনোভাবে পারতেছি না, মানে স্বাভাবিক যারা কুকুর আমি তো জানি যে মানুষের সঙ্গে তো পারা সম্ভব না, একটা কুকুরের কতটুকু শক্তি বা এরকম কোনো কিছু আমি মানে পারতেছি না ওর সঙ্গে এরকম। তো আমি তো বারবার বলতেছি যে না তুই তোর আর কামড়াই দিব না, আমার অলরেডি তিনবার কামড়াইছিস, আমি আর কামড়াই দিব না এরকম বলতেছি আর আমি ধরে রাখছি। না আমার মানে কিরকম যেন মানে কালবার্টের দিকে মানে ওই ই করতেছে, মানে নিচে যাওয়ার জন্য মানে একটু ই করতেছে যে আমার এরকম ভাবে মানে গলার ভিতর ধরে পিছন দিকে যাইতেছে যেন আমি কালবার্টের নিচে যাই এরকম। তো আমি ভাবতেছি, আমি ওর বলতেছি কি রে তুই নিচে যাইতে গেলে গা, আমি পারতেছিস না আমার সাথে নিচে যাইতে গেলে গা, তো রাস্তার ভিতরে ধরে রাখবো আমি স্বাভাবিকভাবে আমি বসা। তো দেখি যে না আমি পারতেছি না আমার নিয়ে যাইতেছে, আমার নিয়ে যা তাও কামড়াতে দিব না, আমি তোর ধরছি গাড়ির ভিতরে ধরে রাখবো কোনোভাবে তোর কামড়াতে দিব না। তো আমিও মানে এক পর্যায়ে মানে ই করতে করতে রাস্তার সাইডে নিচে নিচে পড়ে যাই, রাস্তা থেকে আপনার নিচে একটু ই ছিল মানে একটু পানি পানি ছিল, কালবার্টের নিচে পানি ছিল না কিন্তু সুখ নাই মোটামুটি মানে একটু কম পানি ছিল অল্প পানি। তো এক পর্যায়ে আমি না পাইলাম কুকুরের সাথে রাস্তার নিচে চলে যাই, মানে কালবার্টের পাশে, কালবার্টের নিচে যাই না পাশে মানে ই হয়ে গেছি। যাওয়ার পরে মানে খুব ই করতেছে, আমি তো পুরো শরীর আমার অবস্থা খারাপ মানে একবার পানি ঘাইমা ই হয়ে গেছি। তা আমি ভাবতেছি যে স্বাভাবিক কুকুর বা ওরকম কোনো কিছু যে হয়তো একটু হাফসায় গেলে হয়তো ছেড়ে দেবো এরকম কোনো কিছু, মানে ওর যে ভিতরে একটা মানে ওর যে মানে ক্লান্তি রাশেই নাই, আমি অলরেডি মানে নার্ভাস হয়ে গেছি মানে দুর্বল একবারে টোটালি পাড়াপাড়ি করতে করতে প্রায় চারটা বাজে গেছে, একটা ঘন্টা আমি ই করছি ওর সঙ্গে মানে দশটা দোস্তি করতেছি। আমি তো দৌড়ছি তো দৌড়ছি যে আমি গাছ ছাড়বো না এরকম, আমি তো মানে আমি ভয় কোনো ভয় পাইতেছি না, জাস্ট আমি ভয় পাইতেছি একটাই যে আমার কামড় না হয়তো কামড় দিবে এরকম কোনো কিছু, আমি জাস্ট এটাই ভয় পাইতেছি। আমি এটা যে অস্বাভাবিক কোনো কিছু আমি এটা মানে আমার মাথায় নাই বা আমি এটার জন্য ভয় পাইতেছি না, আমি জাস্ট বুঝতেছি এটা কুকুর যে আমার কামড় দিবে এরকম কোনো কিছু, আমি আর কামড় খাবো না এরকম মানে একটা আমার ই যে আমার কামড় না দেখ, আমি ই হই হই আমার কামড় না দেখ। তো একবার যে অনেকক্ষণ পালাপাড়ি করার পরে দেখা গেছে যে আমার যে মানে বাজারে যে একটা মসজিদ ছিল ওই মসজিদে মকবুল মুন্সিকের একটা হুজুর ছিল, উনি মারা গেছে বেশ কিছু কয়েক বছর আগে। তো আমাদের এলাকায় একটা ই ছিল প্রচলন ছিল যে উনি যে আজানটা দিত সবার ফার্স্ট উনি আজান দিত ফজরের, মানে উনার আগে আর কেউ আজান দিতে পারত না বা দিত না এরকম একটা ই ছিল, উনি সর্বপ্রথম আজান দিত। তো সবাই এরকম ই ছিল যে মানে যদি কেউ যাইতো খুব ভোরে মানে এরকম বলতো যে এই মকবুল মুন্সি যখন আজান দিব তখন চলে আসিস, মানে এরকম একটা ই ছিল। তো সবাই বুঝতো যে মকবুল মুন্সি আজান দিলে খুব ভোরে আজান দেয় মানে এরকম একটা ই ছিল। তো চারটা প্লাস যখন বাজে মানে উনি মানে টোটালি মাইকের ভিতরে শুধু ই দিছে মানে মাইকের ভিতরে আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে কেবল মাইকের একটু শব্দ। সেই সময় মানে যে কুকুরটা আমি পাড়াবাড়ি করতেছিলাম এতক্ষণ ওর শরীর থেকে অস্বাভাবিকের একটা বিশ্রি গন্ধ দুর্গন্ধ, মানে এরকম যে গন্ধটা আমি আগে পরে কখনো আর আমার নাকে আসে নাই পাই নাই যে এরকম একটা বিশ্রি গন্ধ। তা আমি ভাবছি যে উনি কুকুরটা হয়তো বমি টমি করছে অনেকক্ষণ পাড়াবাড়ি করতেছে এরকম যেরকম হবে হয়তো। তো আমি ই করতেছি যে কিরে মানে এরকম করলি, মানে যখনই মানে উনি ওই মকবুল মুন্সি যখন মুয়াজ্জিন সাহেব যখন মানে ইয়ার ভিতরে ওই মাইকের মাইকের শুনে যখন আল্লাহু আকবার বলছে খালি শুধু এইটুকু বলছে মাত্র, মানে গন্ধটা এতটাই তীব্র হয়েছে যে আমি আর টিকতে পারতেছি না মানে গন্ধের কারণে। এর আগে কখনো মানে এর আগে আমি যে অনেক ঘন্টা প্রায় এক ঘন্টার প্লাস আমি পাড়াপাড়ি করছি তখন ওই গন্ধটা ছিল না, যখন আজানটা পড়ছে ওই মুহূর্তে একটা বিশ্রী গন্ধ। তো আমি এক পর্যায়ে মানে একটু মানে ছেড়ে দেওয়ার অবস্থা যে আমি ছেড়ে দিই, এত বিশ্রী গন্ধ হয়তো কি বমি টমি করছে হয়তো মানে মানে আমার একটা ইয়েতে আমি না ছেড়ে দেওয়ার একটা ই করছি, এই মুহূর্তে আমি ছাড়তেও পারি নাই আজানটা দেওয়া। আমি ওর একটু মানে হাতটা একটু লুজ করছি, কেবল হুট করে মানে খুব কোট থেকে কাক উড়াল দিছে। আমি তো ওই সময় মানে পুরা মানে সেন্সলেস অবস্থা হয়ে যাওয়ার অবস্থা, যে কি হইলো এটা। আমি তো ভাবতেছি এটা কুকুর, মানে এটা কি হইলো, আমি মানে বুঝতেছি না যে এটা মানে অস্বাভাবিক, মানে কি হইলো এটা। আমি ওইখানে বসা, আমি উঠবো না কি করবো, মানে এটা আমি বুঝতেছি না যে এটা কি হইলো, আমি কি মানে স্বপ্নে দেখতেছি না এটা বাস্তব, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, মানে আমি একটু প্রায় পাঁচ মিনিটের মধ্যে ওইখানে বসা ছিলাম, যেটা মানে আমি তাকায় রয়েছি যে কি হইলো, মানে কাক হয়ে যেন উড়া যায়, আমি ওদিকে তাকায় রয়েছি, মানে স্তব্ধ হয়ে গেছে পুরাটাই যেটা কি হয়েছে। তো এক পর্যায়ে যখন আমি এখান থেকে উইটা মানে বাড়ি পর্যন্ত যে যাবো, এইরকম শক্তি আমার গায়ে আর নাই, মানে আমি হাইটা যাইতে পারতেছি না, খুবই একবার নার্ভাস দুর্বল হয়ে গেছি। তো যখন আমি বাড়িতে যাই, যাওয়ার পরে আমার জেঠাতো ভাই আছে, কাকাতো ভাই, ওরা মানে আজান হয়েছে কেবল, ওরা মানে অজু করে মসজিদের দিকে যাইতেছে যে নামাজ পড়ো ফজরের। তো তখন দেখে আমার এই অবস্থা, একবার শুনে কাদা মাদা মাখানো এই অবস্থা। তো ওরা দেখা তো চিল্লাচিলি শুরু করছে যে কি অবস্থা তোর, কি হয়েছে বাপসার অবস্থা, হয়তো আমি মারামারি করে আসছি বা রকম কোনো কিছু বা কারোর সঙ্গে ঝগড়া লাগছে। তো এক পর্যায়ে যখন ই হয়েছে, হওয়ার পরে আপনার এই ওরা আসছে, আসার পরে আমার জিজ্ঞেস করতেছে আমি যে কথা বলবো যে আমার এরকম হয়েছে, আমি এটা বলতে পারতেছি না মানে দুর্বলতার কারণে। পরে আমি মাটিতে শুয়ে পড়ি, বসা যাই, বসে যাওয়ার পরে ওরা বলতেছে কি তোর কে মারছে বা রকম কোনো কিছু। তো আমি প্রায় এক দেড় ঘন্টা পরে আমি কথা বলছি যে না এরকম হয়েছে, তো এরকম হয়েছে, এরকম এরকম, আমি যখন আসতেছিলাম রাত্রে তো আমার তো এরকম হয়েছিল, আমি একটা কুকুর আমার এরকম ধরছে, আমি তো বলছি যে কুকুর হয়তো কুকুরটা ছিল। তো আমি যখন এরকম বাড়াবাড়ি করতেছি, ওই বাজারে মাইকে যখন আজান দেয় মসজিদে, তখন এরকম একটা বিশ্রী গন্ধ হয়, আমি ছেড়ে দেওয়ার আগে দেখি মানে কাক হয়ে গেছে, ওইটা কুকুর নাই কাক। তোরা তো পরে বুঝতেছে যে কি হয়েছে, তোরা আমার সবাই বলতেছে যে ভয় পাইছিস কিনা বা এরকম কোনো কিছু। আমি ফার্স্ট টাইম মোটেও ভয় পাই নাই, যে আমি তো বলছি যে কুকুর, কিন্তু যখনই আমি মানে একটু সাইড দিছি যখন কাক হয়ে গেছে, ওই মুহূর্তে আমার মানে আমি আর ঠিক নাই, নিজেরা ঠিক রাখতে পারতেছি না ভয়ে, যেটা কি হইল। তো তারপর আবার এই কবিরাজের কাছ থেকে তেল পড়া একটু সব নিয়ে আসে, ঈদের দিন ওই যদি ঈদের দিন ছিল, পরের দিন চান্দা ছিল আগের দিন। তো ওইটা দেওয়ার পরে তেল পড়া দেয়, দেয় দেওয়ার পরে মোটামুটি একটু আর কি ভয় আর বেশিটা পাই নাই, সুস্থ। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার যে তৃতীয় ঘটনাটা বলবো, সেটাও আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। এটা ঘটছে আমার তখন বয়স 10 বছর, এটা আরো আগের ঘটনা, এটা আমার তখন 10 বছর বয়স, তখন আমি থ্রিতে পড়ি। তো যখন থ্রিতে পড়ি 10 বছর আগে, আপনার হচ্ছে যে এটা আমার বাড়িতে ঘটে যাওয়া ঘটনা, মানে মোটামুটি তখন তো এখনকার যে ছেলে পেলে 10-12 বছরে অনেকটাই বুঝে, তো আমাদের সময়টাতে আমরা এতটা বুঝতাম না যে কেমনে কি বা কোনো কিছু, ওরকম আপনার মিরাক্কেলি বুঝতাম না, কোনো কিছুই বুঝতাম না যে স্টোরি কোনটা হরর স্টোরি বা কোনো কোনটা কি জিন পড়ে, এরকম কোনো কিছু বুঝতাম না। তো আমি যখন ছিটে পড়ি, আমি আগে বলে রাখা ভালো, আমি আগে থেকেই মানে একলা এক রুমে ঘুমাইতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, মানে কারোর সঙ্গে ঘুমাইতাম না, মানে নিজে নিজে ঘুমাইতাম এক এক রুমে। তো ঘুমানোর সুবাদে আমি মানে সরি বলতেছি, মানে স্টুডেন্টটা বলার জন্য মূলত বলা, তো ওই সময়টা হইলেও আমি যে পেশাব করতাম, ওইটা আমি বাহিরে টয়লেটে বা কোথাও করতাম না, আমার ঘরের ভিতর দিয়েই বলতেছি যে, তখন গ্রামের বাড়ি তো বুঝতেই পারেন কিরকম হয়, টিন টিন চার সাইডে টিন বা উপরে টিন এরকমই হয় স্বাভাবিক। তো মানে দরজার একটা সাইড ছিল একটু ফাঁকা, আমি ওইখানটাই পেশাব করতাম, মানে আম্মু বা ওরা ছিল ভাইয়া, ওরা বলতো এখান থেকে পেশাব করছে মানুষ, আমি যেহেতু একা এক রুমে থাকি, ওরা ওরা সবাই অন্যরা অন্যরা আম্মু বা ভাইয়া ওরা আরেক রুমে ঘুমায়, তো আমার জন্য ওইটা মানে ব্যবস্থা করা আর কি মূলত, যে আমি এখান থেকে পেশাব করবো, এরকম পেশাব করতাম। তো দরজার সাইড দিয়ে একটু ফাঁক ছিল, টিনের ফাঁক ছিল, ওইখান দিয়ে বাহিরটা দেখা যাইতো, মোটামুটি ভালোই দেখা যাইতো। তো ওই দিক দিয়ে পেশাব করার গেলে একদিন হয়েছে কি, মানে হুট করে একদিন স্বাভাবিক চলতেছি চলতেছি, হুট করে মানে আমি সকালে খাবার খাইতাম না, খাইতে ইচ্ছে করতো না, আমার কাছে মনে হইতো যে আমার পেট ভরা, মানে আমি কিছুক্ষণ আগে খাইছি বা এরকম কোনো কিছু, মানে হয়তো মাত্র খাইলাম ওইরকম মনে হইতো। তো সবাই ই করতো যে কি হয়েছে, ডাক্তারের কাছ থেকে নিয়ে যায়, ডাক্তার দেখাইছে, ওষুধ আনছে যে হয়তো রুচির সমস্যা বা কোনো কিছু হয়েছে, ওষুধ খাইতাম, তারপর মানে এরকম মনে হইতো যে সবসময় না, হয়তো দেখা গেছে সপ্তাহে দুই চার দিন এরকম হইতো, মানে খাবারটা খাইতে মন চাইতো না, মানে মনে হইতো যে আমার পেট ভরা, আমি কিছু খাবো না, এরকম এরকম লাগতো। তো ওরা ভাবতো যে হয়তো আমি কিছু খাইছি বা এরকম কোনো কিছু। তো আবার ওরা এটাও খেয়াল করতেছে যে আমি তো সকালে ঘুম থেকে উঠে কোথাও যাইতেছি না, দোকানেও যাইতেছি না, কোথাও যাইতেছি না, তারপর আমি খাবার খাইতেছি না, মানে সকালে নাস্তা খাবো না, এরকম বলতাম। তোর জিজ্ঞেস করতো যে তোর কি হয়েছে, আমি তো বলতাম কোন আমার কোনো কিছু হয় নাই, আমি তো স্বাভাবিক যেহেতু ছোট 10 বছর। তো এরকম বলার পরে তো এরকম মনে হয় মেবি এরকম এক মাস চলছে। এক মাস চলার পর আপনার হুট করে একদিন আমি শুয়ে রয়েছি, শুয়ে থাকার পর আম্মু আমার রুমে গেছে, যাওয়ার পরে দেখতেছে মানে কিরকম যেন একটা স্মেল, মানে একটা মানে সুবাস রুমের ভিতরে, মানে স্মেলটা এরকম যে আম্মু বলতেছে আমি তো এরকম পারফিউম বা বডি স্প্রে তো এরকম কেউ ইউজ করে না, এটা কিসের গন্ধ আসতেছে। তো আম্মু আমার ডাকতেছে, ডাকার পরে বলতেছে যে কি তুই কি কিছু শরীরে দিচ্ছ এরকম কোনো কিছু। আমি কই আম্মা আমি তো কোনো কিছু দিচ্ছি না, কত রুমে কিরকম যেন একটা স্মেল পাইতেছি বা গন্ধ পাইতেছি, কি দিছস। তো আমি বলছি যে কো কিছু দেই না, এরকম কোনো কিছু তো ব্যবহার করি না, আমি দিও না, আমি তো ছোট মানুষ ছিলাম, আমি কো আমি দিই না স্যান্ডমেন্ট বা পারফিউম এগুলো কিছু দিই নাই। তো আমি বলছি না তোর ঘরে কিছু আছে হয়তো, আম্মু ভাবছে যে হয়তো আমি কোনো কিছু একটা নিয়ে আসি, আমি আমার রুমে লুকায় রাখছি বা এরকম কোনো কিছু। আম্মু খুঁজতেছে আম্মুর মতো করে, আর আমার বারবার জিজ্ঞেস করতেছে কি আছে রুমে, কি আছে দে বাইর কর, আমি তো সত্যি কিছু জানি না যে কি আস মানে স্মেলটা কিসের বা কোনো কিছু। তো এক পর্যায়ে আমার অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কোনো কিছু পায় না, না পাওয়ার পর আমার মেজো ভাই আছে পরে ডাকতেছে যে আম্মু ভাবছে হয়তো যে আমি হয়তো কোনো কিছু একটা নিয়ে আসছি বা কোথায় পাইছি, যে কি নিয়ে আসছি এটা দেখার জন্য কত অল্প শত আম্মু বাইরে ডাকতেছে। তো বাইয়া আইসাও স্মেলটা পাইতেছে কিন্তু আমি পাইতেছি না, আসলে কি আমি বারবার জিজ্ঞেস করতেছি যেটা কি আর কি খুঁজতেছ তোমরা, কিসের স্মেল পাইতেছ, কিসের গন্ধ, আমি তো কোনো কিছু পাইতেছি না। তো ওরা বলতেছে যে তুই পাইতেছ, আমরা তো পাইতেছি, তোর হয়তো ঠান্ডা লাগছে বা এরকম কোনো কিছু। আমি বলছি যে কই আমার কোনো কিছু ঠান্ডা মান্ডা এরকম তো কোনো কিছু বুঝতেছি না। তারপর ওরা ভাইয়াও খোঁজাখুঁজি করে কিছু পায় না রুমের ভিতরে, কোনো কিছু নাই। তো না পাওয়ার পর এক পর্যায়ে ওরা চলে যায়, চলে যাওয়ার পরে পরে হুট করে মানে আমার মানে ই হয় যে আমার নাকের ভিতরে আসতেছে, পরে ওরা চলে যাওয়ার পরে আমার নাকের ভিতরে আসতেছে যেটা হয়তো কড়া একটা স্মেল আসতেছে কিরকম যেন একটা, মানে ওরা চলে যাওয়ার পর, ওরা যখন তখন ছিল তো তখন আর আমার মানে আমি কোনো কিছুর গ্রান পাই নাই, ওরা যখনই চলে যায় আমার রুম থেকে তখন আমি পাইতেছিলাম খুব একটা মানে মানে একটা স্মেল পাইতেছি। পাওয়ার পর অটোমেটিকলি আমার যে পড়ার টেবিল ছিল অটোমেটিকলি মানে আমার বই আমি রাখছি গুছায়া, মানে আমি তো পড়ার পর রাত্রি যখন পড়ছি বই রাত আমি আমার মতো করে আমি রেখে দিচ্ছি, মানে অটোমেটিকলি আমার বই দেখি যে মানে পাতা খোলা অবস্থায় রয়েছে। আমি বলতেছি যে কিরে আমি তো রাত্রে আমার মনে আসতেছে তখন আমি যে পড়লাম আমি তো এটা রেখে দিচ্ছি, হ্যাঁ এটা কি, এটা কি কিভাবে হইলো, এটা তো আমি আমার মনে আসতেছে যে আমি এটা বই আমি পড়ে রেখে দিচ্ছি, আর আমি সম্ভবত মানে বাংলা পড়ছিলাম তখন তিনটা বই যেহেতু আমি ভাবছি তো বাংলা পড়ছি এটা কি এখানে কিভাবে পড়েছে, মানে ইংলিশ বই রাখা আমি পড়ছি বাংলা এখানে ইংলিশ বই মানে আমি বুঝতেছি না। পরে আমি আবার আম্মার ডাক দিই যে আম্মা আমার রুমে কি কেউ আর আইছিল কোন না, আমি আর তোর মেজো ভাই আসছি, আমি কি আমার বই ধরছিল খোঁজার জন্য, কই কই না তোর বই তো আমরা ধরে নেই। তো আমার বলার পর চলে যায়, আমি আর পরে আর কোনো কিছু মনে করি না, আমিও আমার মতো করে চলে যাই। তো এরকম প্রায় মাসখানেক এরকম যায়, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না, ওই আমার রুমে কিরকম যেন স্মেল আম্মু ওরা পায় কিন্তু আমি পাই না, ওই যে আমি জাস্ট একদিনই পাইছিলাম আম্মু চলে যাওয়ার পরে যেদিন ফার্স্ট টাইম বলে যে কিসের একটা গন্ধ আসতেছে বা ঘ্রাণ আসতেছে, ওইটাই মানে ফার্স্ট টাইম পাই। পাওয়ার পর মানে খালি আমার কাছে মনে হয় আমি যেন স্বপ্নে কোথাও ঘুরতেছি এরকম মনে হয়, আমি স্বপ্নে দেখি মানে এরকম মনে হয় আমি কোথাও ঘুরতেছি বা কোথাও কি যেন খাইতেছি, মানে স্বপ্নে দেখি এরকম, অত স্বপ্ন কিনা আমি আমার কাছে স্বপ্ন মনে হইতো যে আমি স্বপ্নে দেখতেছি, মানে এরকম মনে হয় যে আমি ভালো কোনো কোথাও গেছি। তখন তো আমার 10 বছর, আমি কারোর সঙ্গে শেয়ার করি না আমার কথাগুলো, মানে আমি নিজে নিজে এই করি যে হয়তো স্বপ্নে দেখতেছিলাম এরকম, আমি যেহেতু আমি আমার রুমে একা ঘুমাই এরকম মনে হয় যে কোথায় হয়তো ঘুরতে গেছি, স্বপ্নে ঘুরতেছি খাইতেছি এটা খাইতেছি ফল অনেক ফল খাইতেছি অনেক কিছু খাইতেছি। আমি এটা আর আসে না যে আমি হয়তো স্বপ্নে যেদিন আমি খাইতেছি সেদিনই আমার আর মানে খাবারের প্রতি রুচি থাকে না, আমি যেদিনই স্বপ্নে খাই সেদিনই আর খাবারের প্রতি আমার কোনো মানে ভক্তি থাকে না, আমি সকালে নাস্তা করি না, দুপুর অবধি আমার অনেক সময় খাইতে ইচ্ছা করে না। এরকম যাওয়ার পরে যখন এক মাস ওভার হয়ে যায় তখন আমি খেয়াল করি যে আমি যেদিন স্বপ্নে দেখতেছিলাম খাইতেছি, আমি তো সেদিনই মানে সকালে খাই না, খাওয়ার ইচ্ছা করে না, এটা কিসের জন্য? তো এটার কারোর সঙ্গে বলি না, আমি নিজের মানে নিজের নিজে প্রশ্ন করি এটা কিসের জন্য এরকম হয়। তো এরকম করতে করতে আপনার মেবি এক দেড় মাস হয়ে যায়, দেড় মাস হয়ে যাওয়ার পরে আম্মু আবার আমার রুমে যায়, আম্মু আমার আবার রুমে যায়, যাওয়ার পরে আম্মু দেখে আমার হাতে ডান হাতে একটা আপেল মানে অর্ধেক খাওয়া। স্বাভাবিকভাবে যে একটা আপেল কাটলে বা খাইলে দেখা গেছে যে কিছুক্ষণ থাকলে ওটার কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, অর্ধেক যেটা খাবার ছিল ওটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, কালো হয়ে যায়, বন্য একটা কালার হয়ে যায়। বাট ওই আপেলটা এরকম মনে হচ্ছিল যে কেবলমাত্র আমার কাইটা দিছে বা কেউ খাইয়া আমার হাতে দিছে, এরকম মনে হচ্ছে যে কোনো একবার মানে ই ছিল একবারে টাটকা এরকম অবস্থা। তো আম্মা আমার বলতেছে যে তখনকার সময়টা তো এত ফ্রিজার ই ছিল না বা প্রচলন ছিল নাই, যেহেতু গ্রাম অঞ্চল গ্রামে তো প্রশ্নই আসে না। তো আম্মু বলতেছে যে কিরে তুই আপেল পাইলি কই, আর আপেলটা ছিল কালারটা ছিল একদম মানে কিরকম যেন একবারে গাঢ় সবুজ কালার এরকম। আম্মা তো বলতেছে যে কিরে তুই এরকম একটা আপেল তুই কই পাইলি, তোরা কে দিছে? আমি বলতেছি কই, আমি তো আপেল পাই নাই, আমি তো কই আমার হাতে দেখতেছি, তুমি রাত্রে কি আমার কেউ দিছিলা? আমি খাইছি এরকম কই, বাড়িতে তো এরকম ঘরে তো কোনো আপেলই নাই, তোর আপেল তুই আপেল দেবো কোথায়, তোরা কি কেউ দিছিল? আমার প্রশ্ন করতেছে আম্মা ভাইয়া। আমি বলছি যে কই না, আমার তো কেউ আপেল দেয় নাই। আমরা ওনারা ইন্টারফেয়ার করতেছে, প্রশ্ন করতেছে যে তুই কই পাইছিস তাইলে আপেল, তুই এরকম আপেল কই পাইলি, মানে এরকম আপেল ভাইয়া বলতেছে যে কই আমি তো এরকম আপেল দেই নাই কোনো সময় বাজারে, আমাদের বাজার তো দূরে থাক, আমি তো আর অনেক কোথাও গেছি বা যাই, এরকম আপেল তো দেখি না, এটা তুই কি ধরনের আপেল পাইছিস, তোরা কেরা দিছে? তো আমি বলতেছি কই আমার তো কেউ দেয় নাই। তো এক পর্যায়ে প্রশ্ন করার পরে তো আম্মু আবার বলতেছে তুই কি সকালে ঘুম থেকে উঠে কোনো জায়গায় গেছিলি? আমি কই না আমি যাই না, আমি তো ঘুমে তোমরা ডাইগা তো উঠাইলা, ও তাইলে তোর এরকম একবার টাটকা আপেল অর্ধেক খাওয়া, কোনো কালার চেঞ্জ হয়েছে না, কোনো কিছু না, মনে হয় যে কেবল খাইছস এরকম লাগতেছে, তো মানে বুঝতেছে না। তো এরকম প্রায় এক দেড় ঘন্টা পরে আম্মু আপেলটা নিয়ে রাইখা দেয় একটা ইয়ের উপরে মানে টেবিলের উপরে রাইখা দেয় ওভাবে। পরে আপনার যখন রাইখা দেয়, রাইখা দেওয়ার পরে আমার এক দেড় ঘন্টা পরে মনে হইতেছে যে এরকম আপেল তো আমি স্বপ্নে খাইছি, আমি কোথায় যেন খেলতে গেছি একটা জায়গায়, খেলতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি আপেলটা তো আমি স্বপ্নে খাইছি। তো পরে আমি দৌড় পেরে আমার বাড়িতে যাই, যাওয়ার পরে আম্মুর আমি বলি যে মা আমি তো এরকম আপেল তো আমার কেউ দেয় নাই, আমি স্বপ্নে খাইছি। তো আমা হাসতেছে যে কিরে তুই স্বপ্নে আপেল খাইছস, এই আপেল তোর হাতে কিভাবে আইব, সবাই মানে এটা তো সবাই প্রশ্ন করবে যে এটা স্বপ্নে একটা জিনিস খাইছস, এটা তোর কাছে এটা কিভাবে আহে, মানে রূপকথার গল্পের মতো হয়ে গেছে কি তুই কই পাইছিস এরকম। তো আমি বলতেছি যে না আমি তো এরকম আপেল আমি খাইছি, কই খাইছস? আমি কই জায়গাটা না খুব সুন্দর লাগছে আমার কাছে, আমি গেছি স্বপ্নে গেছি, তারপর জায়গাটা অনেক ভালো লাগতেছে, ওইখানে আমার খেয়েছে একটা আপেল দিছে আমি ওটাই খাইছি। আম্মু হাসতেছে যে কিরে তুই কি গছ ফুলাবান মানুষ, তুই তোর স্বপ্নে কে আপেল দিছে, তুই এই আপেল আবার সকালে ঘুম থেকে তুই কই পাইছিস, মানে এরকম হাসতেছে আম্মু। আমি আম্মুরে বলতেছি জোরকালে বলতেছে যে না আমি তো স্বপ্নে এই আপেলটাই খাইছি, আমার এখন মনে হইতেছে। আম্মু বলতেছে যে মিথ্যা কথা বলতেছিস, মানে আম্মু একটু ধমকের সুরে বলতেছে মিথ্যা কথা বলতেছিস, যা এই জায়গা যা। তা আমি চলে যাই, আমার ধমকের উপর আমি চলে যাই। তো চলে যাওয়ার পরে মানে পরে আমার মেজো ভাই যায় আমার খেলতেছি, ওইখানে মেজো ভাই গেছে, যাওয়ার পরে আমার বলতেছে কিরে তুই স্বপ্নে বলে আপেল খাইছিস, আমি আমার প্রশ্ন করতেছি গো। আমি আবার আমার ভাইয়ারে নানা ভাই বলে ডাকি, আর বড় যেটা ওটা দাদা ভাই ডাকি আর কি। তো আমি বলছি নানা ভাই আমি তো স্বপ্নে আপেল খাইছিলাম, এই আপেল তাই এরকম আমি আপেল আপেল খাইছি। তো ভাইয়া হাসতেছে তোরা আপেল কে দিছে, তুই কই থেকে পাইছিস না পাইছস, তুই বলতেছস না এখন বলতেছস স্বপ্নে খাইছস, এই আপেল আবার তোর ঘুমের মধ্যে কেমনে আসে ঘরে? আমি বলছি যে না আমি তো স্বপ্নে খাইছি। তো এরকম করতে করতে তো আরো প্রায় পাঁচ সাত দিন এরকম কাইটা যায়। যাওয়ার পরে একদিন মানে আম্মা মনে হয় আমার রুমে যায় রাত্রে দুইটার পরে, আম্মু ভাষ্য মতে দুইটার পরে রুমে যায়। আমার বড় ভাইয়া আসে ঢাকা থেকে যায় আর কি আমার গ্রামের বাড়িতে, তো ভাইয়া যায় বলতেছে যে নাহিদ ডাক দাও ওর জন্য খাবার নিয়ে এসে খাইয়া পরে আবার ঘুমাইব না। তো যখন আম্মু আমার রুমে যায় যায় দেখে আমি খাটে নাই, রুমে নাই। তো আম্মু আবার বলতেছে যে রুমে নাই, আমি তো দরজা আম্মু স্বাভাবিক দরজা মানে আম্মুর বাহির দিকে আম্মু লাগাই দেয়, সাইড দিয়ে আরেক দরজা আছে ওইটা দিয়ে আমি ভিতর দিয়ে লাগাই। তো আম্মু বলতেছে যে মানে রুমে নাই বাহির দিয়ে দরজা লাগানো, পরে আম্মা আবার ওই সাইডে যে আরেক দরজা আছে আমার রুমের ওই দরজায় যা যাওয়ার পরে দেখে যে না ওইটা টোটালি ভিতর দিয়ে লাগানো। এখন আম্মার ই করতেছে আম্মা কনফিউজ যে এটা যেহেতু বাহির দিয়ে লাগানো ওইটা ভিতর দিয়ে লাগানো, এই যদি রাত্রে দুইটা বাজে ওইটা যায় তাহলে অবশ্যই যে কোনো একটা দরজা খোলা থাকবে, কারণ এটা দিয়ে বেরোলে বেরোতে পারবো না, এটা বাহির দিয়ে লাগানো আর ওটা দেওয়া বেরোতে গেলে ওটা ভিতর দিয়ে লাগানো। আমি যদি বাহিরে যাইতাম হয় এটা খোলা থাকতো না একটা খোলা থাকতো অবশ্যই দরজা, ওটা হয়তো বাহির ভিতর দেওয়া খোলা থাকতো। তা আম্মু বলতেছে যে কই না রাত্রে দুইটা বাজে কই গেছে, ওই তো ঘুমাইছে খাওয়া দাওয়া করে ঘুমাইল কই। তো আমার দাদা ডাকতেছে আমার মেজো ভাই বড় ভাই ডাকতেছে কতটা এদিকে আইতো গেছে, যাওয়ার পরে নাহি তো রুমে নাই। তা ভাই আবার আম্মুরে বকতেছে যে এত রাত্রে হয়ে গেছে তুমি কোনো খোঁজ খবর নেও না, কই গেছে তোমরা জানো না, মানে আম্মুর একটু মানে কঠিন সুরে বলতেছে যে ছোট মানুষ তোমরা দেখবা না যে কই গেছে বা কোনো কিছু রাত্রে বাজে দুইটা। পরে তো আম্মা আবার বলতেছে যে কই ওইটা খাওয়া দাওয়া করে নয়টার ভিতরে শুয়ে পড়ছে, আমি নিজে বাইরে যে দরজা লাগাইছি এখন নাই কই গেছে। পরে আবার ভাইয়া বলতেছে যে ওই দরজা মানে বেরোয় গেছে, পরে আম্মু যা বলতেছে ওই দরজা এখনো লাগানো, ওই দিক দিয়ে বেরোয় গেলে তো ওর দরজা ওটা খোলা থাকতো, এটা তো খোলা না। তো এক পর্যায়ে তো আম্মু অন্যরকম মানে ই হয়ে গেছে গা, এই মানে সবাই তো খোঁজাখুঁজি করতেছে, পরে সবাই ডাক দেওয়া উঠাইছে কেউ খুঁজে আর পায় না মারে না কই কই নাই আমি তো নাই তো নাই মানে টোটালি গায়েব নাই তো নাই। এটা আমি আমি নিজেও জানি না যে আমি খোঁজাইছিলাম। তো একবারে টোটালি নাই রাত সারা রাত্রে খোঁজাখুঁজি করলো, তা আম্মু তো কান্নাকাটি ভাইয়া ওরা কান্নাকাটি যে কই গেল কিভাবে কি হইল মানে সবাই খোঁজাখুঁজি করতেছে। করার পরে তো এরপরে আর কেউ আমার রুমে যায় নাই, সবাই যখন খোঁজাখুঁজি করতেছে কেউ আর আমার রুমে যায় না, মানে বাহিরে খুঁজতেছে সবাই আমার রুমে কেউ খুঁজে না। রুমে আগে যতটুকু খোঁজার প্রয়োজন খাটের নিচে বা সাইডে মাইটে চেপা চাপা যে ছিল সবাই ওই জায়গায় সব জায়গাগুলো খুঁজছে। ভাইয়া বলতেছে যে হয়তো আমার ভয়ের কথা লুকায় রয়েছে, হ্যাঁ তো রুমে খুঁজছে পায় না কেউ। তো এক পর্যায়ে ওরা আবার ওই দরজা যেভাবে লাগানো ছিল আম্মু আবার বাহির দেয়া রুমের ভিতর দিয়ে যে দরজা ছিল ওইটা আম্মু আবার বাহির দিয়ে লাগাই দেয়, লাগাই দিয়ে সবাই জাজি মোড়ে খুঁজতেছে। খোঁজার পরে কেউ আর দুই আড়াই ঘন্টা কেউ আর আমার রুমে যায় না। যাওয়ার পরে যখন পাঁচটা বাজে আমার মেজো ভাই আমার রুমে যায়, দরজা ভিতর দিয়ে আবার ওইটার বাহির দিয়ে লাগানো, ওইটা ভিতর দিয়ে বাহিরের যে দরজা ওইটা ভিতর দিয়ে লাগানো, আর রুমের ভিতরে যে এক দরজা এটা আবার এই রুমের ভিতর দিয়ে লাগানো। মেজো ভাই যখন আবার রুমের ভিতরে যায় পাঁচটার দিকে যায় আমি শুয়েছি, তখন তো মানে সবাই অবাক কিরে এই আবার দরজা ঢুকলো কোন দিক দিয়া, এই দরজা হয়তো সেম বাহির দিয়ে লাগানো ওটা ভিতর দিয়ে লাগানো এই ঢুকলো কোন দিক দিয়া, ওরা যায় দেখে আমি ঘুমাইতেছে টোটালি। পরে আমার ডেকে উঠায়, উঠানোর পরে আমার বলতেছে যে কই গেছিলি, তো আমি তো বলতেছি কই আমি তো আমার রুমে শুয়ে রয়েছি তো ঘুমাই রয়েছি আমি আবার কই যাব, রাত্রে দুই দুইটা দিয়ে কই গেছে আমি আমি রাত্রে দুইটা বাজে কই যাব এত অন্ধকারের মধ্যে আমি তো কোথাও যাই নাই। তো ওরা এক পর্যায়ে আম্মায় মানে একটা থাপুর মারে সত্যি করে কথাই কই গেছিলি, আমি আমি কোথাও যাই নাই, দরজা তো যেভাবে লাগানো ওইভাবে লাগানো তুমি দরজা খুলে ঢোকা নাই ভিতরে কহ আমরা দরজা খুলে ঢুকছি কোথায় তোর রাত্রে দুইটা বাজে খুঁজে গেলাম সবাই তোর দাদা ভাই এসে ডাকা থেকে খুঁজতেছে সবাই আমরা হয়রানি হয়ে গেছি তোর খুঁজতে খুঁজতে, তাই আমি বললাম খুঁজে গেলে আমি তো রুমে, ওরা তো মানে আমি জানি আমি রুমে শুয়ে রয়েছি বাট ওরা তো মানে আইসা দেখে আমি নাই এখন কোথায় ছিলাম বা কি কেউ আমি কোনো কিছু আর বলতে পারতেছি না। ওরা বারবার আমার প্রশ্ন করতেছে কইছিলি সত্যি করে রাখো, তো মানে আম্মা তো একবার এক থাপড় দিচ্ছে পরবর্তীতে আবার মানে মারতে চাইতেছে, তো আমার ভাইয়া বলতেছে যে না মারা দরকার না এবারে বোঝায় বলো ওই কই গেছি সত্যি কথা কো, তো আমার অনেক প্রশ্ন করতেছে তো আমি সত্য মতো কোনো কিছুই মানে বলতেছি না যে আমি তো জানি না টোটালি যে মানে কোথায় ছিলাম বা কি কি হয়েছে। তো এক পর্যায়ে এরকম অনেক প্রশ্ন করার পরে আমি আমি টোটালি যেটা জানি না আমি সেটা তো আর কি বলবো যে আমি কোথায় ছিলাম বা কোনো কিছু এরকম। পরে আমি কই আমি তো ঘুমায় স্বপ্নে দেখতেছি যে আমি এক জায়গায় আমার কেজনে লয়ে গেছে আমি ঘুরতে গেছি আমি স্বপ্নে দেখতেছি আমি ভালো একটা জায়গায় গেছি, আম্মা আমার প্রশ্ন করতেছে তুই কোন জায়গায় গেছিস, পরে আমি আমার আম্মারে বলতেছি আমি কই যে আমার যেন আপেল দিছিল না যে আপেল যেদিন খাইছিলাম আপেল পাইছিলাম আমি ওইদিনকে স্বপ্নে যেটা দেখছি যে জায়গা আমি ওই জায়গাতেই গেছিলাম। তখন আম্মুর মাথায় একটু খটকা লাগে যে এটা ওই দিনে বললো ওই জায়গায় একটা মানুষ তো একই স্বপ্ন মানে একই জায়গায় স্বপ্ন তো মানে দুইবার কিভাবে দেখে এরকম, তখন আম্মার মাথায় একটু খটকা লাগে যে এটা তো মনে হয় স্বাভাবিক কোনো কিছু না ওরকম কোনো কিছু না এটা কিছু একটা হয়েছে হবে হয়তো। তো এক পর্যায়ে দেখা গেছে যে আম্মার কিছু বলে নাই ওরা ওইভাবে চলে যায়, পরে আমার আম্মু আবার পরে যদি ফসলা হয় হওয়ার পরে সাতটাটার দিকে পরে আমার বলতেছে যে তুই যে খাবার খাইতে চাস না এটা কিসের জন্য? পরে আমি আম্মুরা বলতেছে যে মা আমি যেদিন স্বপ্নে কিছু খাই পর পরে আমার আর খিদা লাগে না। পরে সত্য কথা আমি হ যেদিনে আমি খাবার খাই স্বপ্নে আমার কিছু মানে কে জানো কি দেয় খাইবার খাবার খাই খাওয়ার পরে আমি তো আর পরে আমার খিদা লাগে না, আমি আর খাওয়ার ইচ্ছা হয় না, রুচি হয় না। তো পরে এগুলো ভাইবা পরে আম্মু বলছে যে না তোর আর তাহলে ওই রুমে একা থাকা লাগবো না, তুই আমাদের সঙ্গে ঘুমাবি রাত্রে। ঠিক আছে আমি তোমগুলো ঘুমাইমু। তো আমি আর পরের দিন রাত্রে আম্মুর সাথে ঘুমাই, ঘুমানোর পরে ওই দিনকে আর কিছু হয় না। তো যেদিন দ্বিতীয় রাত সেদিন মানে মানে প্রায় দুইটা তিনটার দিকে দরজার ভিতরে মানে থাপড় দিতেছে, জানালার ভিতরে কে যেন থাপড়াইতেছে, এরকম করতেছে, মানে কিরকম যেন একটা মানে অস্বাভাবিক লাগতেছে, চাল দেয়া কে যেন হাঁটতেছে এরকম লাগতেছে। তো আম্মু বলতেছে যে কিরে এতদিন কিছু হয় নাই, এখন আবার কি হইল যে চালের ভিতরে করতেছে কে আবার থাপড়াইতেছে? থাপড় দেয়া মানে শোনার পরে আমার মেজো বাবা লাইট নিয়ে বের হয়, বের হওয়ার পরে দেখা যায় না কেউ নাই আশেপাশে। তো এরকম দু তিনবার করার পরে আমরা শুয়ে পড়ি রাত্রে। তো সেদিন আর ই করি না। এরপরের দিন রাত্রে সেম কাহিনী, একই কাহিনী, ওইটাও আবার শুরু হয়েছে এরকম মানে কে যেন মানে ঘরের উপর দিয়ে সিলিং দিয়ে হাঁটতেছে, চালের উপর দিয়ে হাঁটতেছে, দরজার ভিতরে কে যেন মানে এরকম লাগতেছে কে যেন ঢুকবে ঘরের ভিতরে, এরকম মনে হচ্ছে মানে অস্বাভাবিক মানে ই হচ্ছে যে মানে আম্মু বুঝতেছে না বা ভাইয়া ওরা বুঝতেছে না যে কি হইতেছে এটা, এরকম এরকম তো কোনোদিনও কখনো হয় নাই আমাদের বাড়ি করার পর থেকে। তো আম্মু এক পর্যায়ে করলো, করার পরে আমাদের পাশে মানে দু তিন বাড়ি পরে একটা কবিরাজ আছে, মোটামুটি মানে ঝাড়ফুঁক এরকম তেল পড়া এরকম কোনো কিছু দেয়। তো ওরে ডাক দিল, ডাক দেওয়ার পরে ডাক দিল বলতো অন্য বাড়ি গেল আর কি আমার সাথে করে নিয়ে যাওয়ার পরে। তো ওরা দেখা বলতেছে যে ভাই দেখেন যে এটা তো এরকম, আমরা তো দুই দিন রাত্রে নাই তো একা ঘুমাই, তো এরকম একদিনকে তো শুনছেনি যে রাত্রে ওই নাই, পরে আবার রুমে গেছি যাওয়ার পর দেখেছি শুয়ে রয়েছে, শুনছেন তো? উনি বলতেছে হ্যাঁ শুনছি তো। কো আবার দুই দিন ধরে ওরা তো আমার সাথে ঘুমায়, ঘুমাইলে এখন তো মানে অস্বাভাবিক মানে কিরকম যেন ঘরের ভিতরে কে যেন থাপড়ায়, জ্বালানার ভিতরে দরজার ভিতরে দাঁড়ায় থাকে, চালের উপরে হাঁটে, এরকম কিছু মনে হয় এরকম লাগে। তো উনি বললো যে ঠিক আছে আমি দেখতেছি কি করা যায়, করে একটা শোল মানে শরীর বন্ধ করে দেন, একটা তাবিজ দিয়ে দিই। তারপরে আম্মা বলেছে ঠিক আছে একটা তাবিজ দেন। তো উনি পরে ১০১ টাকা নিল, নেওয়ার পরে একটা তাবিজ দিল, সেদিন দেয় নাই দিছে দুই দিন পরে মানে শনিবার বা মঙ্গলবার এরকম দেওয়া লাগে তাবিজটা, উনি মেবি মঙ্গলবার দিন তাবিজটা দেয়। দেওয়ার পরে আমার ডান হাতে মানে তাবিজটা বাইদা দেয় কালো সুতা দেয়া। পরে দুদিন দিন আর কোনো কিছু না মানে আর চালের ভিতরে বা কে দাঁড়ায় থাকে এরকম কোনো কিছু মনে হয় না। তো আমি আগেই বলছিলাম যে আমি রাত্রি পেশাবে বদলে যে দরজার পাশে দিয়ে পেশাব করতাম, একটু ফাঁকা ছিল, ফাঁকা রাতে আবার বাহিরে দেখা যাইত। তো আমার যে ঘর, ঘরের সামনে আবার একটা গাছ ছিল, ছোট একটা গাছ। তো এরকম দুই তিন দিন আর তো এরকম কিছু হয় নাই। তো আমি একদিন রাত্রে প্রায় দুইটা বা তিনটা বা চারটে এরকম বাজে ওই পেশাবে ধরছে। তো আমি আবার আম্মুর সাথে ঘুমাই তাবিজ দেওয়ার পরেও। তো আমি পেশাব যখন আমি করি, করার পরে পুরো মানে পূর্ণিমা জ্যোৎস্না রাত মানে একবার একদম বাহিরে পরিষ্কার দেখা যাইতেছে, মানে তখনকার আমার তো বয়স দশ বছর বা সাড়ে দশ বছর, হ্যাঁ 13-14 বছর একটা মেয়ে দেখতেছি আমি, মানে ওই যে একটা ছোট গাছ আমার বাড়ির উঠানের ভিতরে বাড়ির সামনে ঘরের, এরকম একটা পোশাক পরে দাঁড়িয়ে দিচ্ছে একবারে টোটালি ফর্সা, মানে এরকম খুব সুন্দর চেহারা, মানে আমি তাকাই দিচ্ছি ওর দিকে, মানে উনি যে মানে আসবে আমার কাছে, ওই যে আমার শরীর বন্ধ করা এর জন্য হয়তো উনি বাইতেছেন, এটা তো পরে বুঝছি, আগে বাট আগে তো বুঝি নাই যে ওই দাঁড়ায় মানে ওই দূরে দাঁড়ায় থাকার কারণ। পরে আমি তাকাই রয়েছি, আমি পেশাব করতেছি তাকাই রয়েছি যে কিরে এত রাত্রে একটা মেয়ে, আর তখন তো আর এতটা বুঝতেছি না যে মেয়ে থাকলে কি ছেলে থাকলে কি, আমি খালি জাস্ট ওই করতেছি যে মেয়েটা কে, আমি মানে কি মেয়েটা কে, খালি আমি এটাই ভাবতেছিলাম এত সুন্দর বা রকম কোনো কিছু বা এটা বা কি কিভাবে আসলো এগুলো মাথায় কাজ করতেছে না। আমি কই মেয়েটা কে মানে আমি চিনতেছি না, আমগুলো পরিচিত কেউ হইলে তো আমি চিনতাম, এত সুন্দর তো কেউ নাই মানে চিনারও কথা না। তো যাই হোক এক পর্যায়ে আমার পেশাব শেষ, আমি যখন পেশাব করা থেকে উঠছি ওর দিকে মানে ওর দিকে আমি তাকাই আসছিলাম ওর দিকে, মানে আমার তাকানোটা মানে একটু ই করি নিজের দিকে নিয়ে আসি আমার চোখ। তো আমি উঠার পরে হুট করে তাকাইছি দেখি আর নাই, নাই তো নাই। আমি আবার একটু মানে খোঁজার চেষ্টা করতেছি ফাঁক দেওয়া, যে দেখি কোথায় আছে বা কোন দিকে গেছে এরকম। তো যখন আমি এরকম করে তাকাইছি, তাকানোর পরে মানে যেটা দেখছি মানে উনি টোটালি আমার মানে বেড়ার এপাশ আর ওপাশ এভাবে দাঁড়ায় রয়েছে, মানে আমার চোখের দিকে তাকায়া। আমি তো চোখ দেখে মানে টোটালি মানে একবার একটা চিৎকার চিল্লানি দেয়া, এক চিল্লানি দেয়া খাটের উপরে, খাটের উপর চিল্লানি দিচ্ছি। তখন ভাইয়া আম্মা ওরা কোন থেকে জাগ্ন হয়ে গেছে। আমি তো মানে কবুতরের বাচ্চার মতো কাঁদতেছি, 10 বছর ছোট মানুষ, আমি কবুতরের বাচ্চার মতো কাঁদতেছি। মানে কি দেখলাম এটা, মানে কি দেখলাম? আমি তো ভয়ে একবারে মাথা আম্মুর একবার মানে আঁচলে নিচে যে নিচ্ছি, একবারে মুখ একদম মানে লুকায় ফেলছি। আমি তো মানে মাথা বের করতেছি না। ওরা যে আমার বলতেছে কি হয়েছে কি হয়েছে, এরকম করে চিল্লানি দিলে কিসের জন্য, কি হয়েছে বল তো। মানে আমি আর বলতে পারতেছি না, আমি খালি আঙুল মানে হাত দিয়ে সারা করে বলতেছি যে ওইখানে কি জন্য একটা দাঁড়ায় রয়েছে, ওইখানে কি জন্য একটা দাঁড়ায় রয়েছে। তো ওরাও মানে একটু করার চেষ্টা করতেছে যে কি দেখার চেষ্টা করতেছে। পরে ভাইয়া দুর্বারে উঠলো, ওঠার পরে দরজা খুলছে, খুলে দেখা যায় না বাড়ির চারপাশ, দেখলো যে কোনো কিছুই নাই টোটালি। তারপরে আমি আর ওদিনকে রাত্রে আর ঘুমাইতে পারি নাই, ওরা কেউ আর ঘুমায় নাই, মানে আমার নিয়ে জায়গা বসা, আমি মানে ঘুমাইতে পারি না। লাইট বন্ধ করলে আমার চোখের সামনে বাসতেছে যে কি জন্য একটা আমার চোখের সামনে আসছিল, এটা বাসতেছে। তো বাসার পরে তো ঘুমাই নাই সারাদিন, এভাবে গেল। আমার পাড়া প্রতিবেশী এক কাকি হয়, উনার এক ভাই, উনি ভালো কবিরাজ। তারপরে কাকির কাছে আম্মা যায়, যাওয়ার পরে কথাটা শেয়ার করে, করার পরে বলতেছে যে তাইলে আমি একদিন খবর দে ওই আসুক যে কি হয়েছে নাহিদের একটু দেখুক। পরে আবার কাকিরা বললো যে ওর তো শরীর বন্ধ করার জন্য তার বিষ নিয়েছিলাম কয়েকদিন আগে, এরকম এরকম হয়েছে এরকম আম্মা আবার সবই বললো। পরে কাকি ফোন দিল ওনারে, ওনার বাইরে। তো তিন দিন পরে মনে হয় উনি আসলো। আসার পরে মানে কিভাবে উনি ওনার মতো করে মানে কিভাবে কি পরীক্ষা করলো, পরীক্ষা করে বলতেছে যে ওই তো স্বাভাবিক এরকম যে হয় এটা স্বাভাবিক কোনো কিছু না, ওই যা বলছে সব সত্য কথাই বলছে, যে ওই যে স্বপ্নে খায় পরে তো টোটালি নিয়ে যায় পড়িয়ে, ওই একা এক রুমে ঘুমায় কহ। আম্মা বলতেছে যে ওই তো একা এক রুমে ঘুমায়, পরে টোটালি ওরে পড়িয়ে নিয়ে যায়, আপনারা খুঁজ পান না একা রাখার কারণে, ওরা পড়িয়ে নিয়ে যায়, আপনারা খুঁজ পান না। আসলেও তো সত্য কিনা আল্লাহবাক ভালো জানে। পরে বলতেছে যে আমার প্রশ্ন করতেছে তুমি কি কি দেখো রাত্রে। আমি কাকা আমি তো রাত্রে কোনো কিছু দেখি না। ও রাত্রে বলতে স্বপ্নে কিছু দেখো? আমি হ্যাঁ আমি স্বপ্নে দেখি। কি দেখো? আমি স্বপ্নে আমি কোন জায়গায় যেন যাই, হ্যাঁ আমি তো জায়গা চিনি না, খুব সুন্দর লাগে আমার কাছে, আমার কি কি যেন খাবার দেয় আমি খাই এরকম মনে হয়, আবার সকালে খিদা লাগে না এরকম মনে হয়, তোমার পরিয়ে ধরছে। তো যাই হোক, পরে আম্মু বললো যে এখন কি করা যায় তাইলে। পরে উনি ওনার মতো করে তো বললো যে ঠিক আছে আমি তোমার রুমে যাব। পরে আবার কাকা ওই কাকা আমার রুমে যায়, ওই যে আমার হাতে যে একটা মানে অর্ধ খাওয়া আপেল ছিল, ওই আপেলটা যে আম্মা টেবিলের উপরে রাখছিল প্রায় 14-15 দিন ছিল, ওইটাতে একটা পিঁপড়াও বসে না, একটা মাছিও না, কোনো কিছু না, একটা পচেও না, ওইভাবেই ছিল অক্ষত একবার টোটালি, ওরকমই ছিল। মানে বিড়াল বা অন্য কোনো প্রাণী বড় কোনো কিছু খায় নাই। পরে উনি যাওয়ার পরে পরে আম্মুরা বলতেছে যে ওর ঘরে কি মানে আপনারা অন্য স্বাভাবিক কোনো কিছু দেখছেন, যে কোনো জিনিস কোনো বস্তু যে আগে পরে কখনো দেখেন নাই এরকম কোনো কিছু কি আছে? তা আম্মু বলতেছে যে না। পরে হুট করে আম্মুর মনে হয়েছে যে একটা মানে অর্ধ খাওয়া আপেল ছিল, তো যে বললাম যে আপেল যে অর্ধেক খাইলে পরে কালার চেঞ্জ হয় ওটার ওইটাও হয় নাই, ওই রকম ভাবে মানে টোটালি ওরকম ছিল, টাটকা ছিল। তো পরে আম্মু ওই আপেলটা দেখায়, দেখানোর পরে বলতেছে যে এটা তো মানে স্বাভাবিক কোনো আপেল না। পরে আমার বলতেছে যে এটা তুমি কই পাইছিলা? পরে আমি বললাম যে কাকা আমার তো আমি আম্মারে কইছি যে আমার এটা খাইবার দিছিল আপেল কে যেন স্বপ্নে। তা আমার আম্মারা বলছি আম্মা মানে আমার আরো উল্টা পাল্টা কথা শোনাইছে। পরে বলতেছে যে না ভাবি, আম্মুরা বলতেছে কাকা যে ভাবি ওই তো সত্যি কথাই বলছে ছোট মানুষ, হ্যাঁ এটা এরকমই হয়েছে, ওরা পড়িয়ে ধরছে, আমি বুঝতেছি এটার যে মানে ওর রুমে যাওয়ার পরে ই পাইছি। পরে উনি ওনার মতো করে তাবিজ দেয়, তারপরে আর একটা কি যেন মানে লাল আর কালো, লাল কালোর ভিতরে একটা মানে সুতা ছিল ওটা পয়রা দেয়। দেওয়ার পরে মানে 2-4 দিন এরকম ছিল স্বাভাবিক, স্বাভাবিক থাকার পরে এই কিছু হয় নাই। আর হওয়ার পরে আবার কয়েকদিন পর দেখা যায় যে আবার একই অবস্থা, মানে আমার কাছে আসতে পারে না, আমার মানে বাড়ির ভিতরে মানে তসরুপ মানে টোটালি করতেছে, ঘরের ভিতরে কি যেন ইটাই দিয়েছে, মানে আগের চাইতে বেশি, আগে যতটুকু করতো তার চাইতে বেশি, মানে ঘরের ইটার ভিতরে ইটা দিয়ে চালের ভিতরে ঢিল মারতেছে, ঢিল ছুটতেছে, আবার দেখা গেছে যে একবার দরজা ভেঙে ফেলতেছে, টোটালি দরজা ভেঙে ভিতরে ঢুকবে এরকম মনে হচ্ছে। তাও এরকম আবার দু তিন দিন হয়, হওয়ার পরে আবার কাকার ডাকা হয়, উনি আইসা পরে টোটালি বাড়িটারে মানে তাবিজ না কি দেয়, উনি ওনার মতো করে মানে তাবিজ টাবিজ দেয়, বাড়ি বন্ধ করে দেয়। তো ওইভাবে থাকার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর ওরকম কোনো কিছু হয় নাই, ওই স্বাভাবিকই ছিল। তো কিছুদিন মানে ওইটা রাখার পরে আমি আবার তাবিজ ই করার পরে দু তিন বছর রাখার পরে ওগুলি খুলা ফেলাই দিই, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর কোনো কিছু হয় নাই, পরিটরে আর কোনো কিছু আসে নাই, এখন স্বাভাবিক। এ ছিল আমার তৃতীয় কাহিনী।
অনেক অনেক ধন্যবাদ নাহিদ। নাহিদের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনছিলাম, এরকম ঘটনাগুলো আমরা আপনাদের কাছ থেকেও শুনতে চাই। নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান ভূত স্টুডিওতে, তাহলে কি করবেন, সিম্পলি মোবাইলের রিসেপশন চলে যাবেন, গেট অ্যাপ করে ফেলবেন, শুরুতে RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন উদয়কে 26969 এই নাম্বারটিতে। বেশ কিছু বন্ধু ইতিমধ্যে জয়েন করেছে, আমি একটু নামগুলো পড়ে ফেলতে চাই আমাদের সাথে যারা যারা জয়েন করেছেন এই মুহূর্তে। আমাদের সাথে রয়েছেন আমাদের বন্ধু, নাম হচ্ছে রোকেয়া, জয়েন করেছেন আমাদের সাথে মিতুল, জয়েন করেছেন আমাদের সাথে এদিকে বন্ধু তানহা, জয়েন করেছেন আমাদের সাথে রিফাত, আমাদের সাথে যুক্ত হয়েছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে কামাল, যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে শাহিন, যুক্ত হয়েছেন সানি, যুক্ত রয়েছেন রানা, যুক্ত রয়েছেন রাজীব, যুক্ত রয়েছেন শাহাদ, যুক্ত রয়েছেন নুসরাত, যুক্ত হয়েছেন আমাদের সাথে এদিকে বন্ধুটির নাম হচ্ছে সোহেল, রুমি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, যুক্ত রয়েছেন আমাদের সাথে জাহান খান, যুক্ত আছেন আমাদের সাথে এই মুহূর্তে স্বাক্ষর, যুক্ত রয়েছেন আমাদের সাথে সোহেল, যুক্ত রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে ইস্তিয়াক, যুক্ত আছেন তারেক, লিমু সহ আরো অনেক অনেক বন্ধু। আপনিও যদি চান আপনার মনের কথাগুলো লিখবেন, তাহলে JFM স্পেস নাম দিয়ে মনের কথাগুলো লিখতেই পারেন 26969 নাম্বারটিতে। একই সঙ্গে এই অনুষ্ঠানটি ব্রডকাস্ট হচ্ছে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে। কুমিল্লা এবং চট্টগ্রামের প্রচুর বন্ধুকে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেসবুকের মাধ্যমেও, ফেসবুকে অনুষ্ঠানটি দেখানো হচ্ছে লাইভ www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudoyer ভেরিফাইড ফেসবুক পেজে। সেখান থেকে আমরা কিছু নাম পড়ে ফেলতে পারি। অমি আমাদের সাথে যুক্ত হয়েছেন কুমিল্লা 14 গ্রাম থেকে, বলছে উদয় ভাই আমার খুব ভালো লাগে ভূত স্টুডিও এই আয়োজনটা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যুক্ত হয়েছেন উৎস, তিনি রয়েছেন চট্টগ্রামের বহদ্দারহাট থেকে, তিনি বলছেন আমার খুব ভালো লাগে, আগে একসময় ভৌতিক গল্প শোনা হতো, এখন আবার নতুন করে শুনতে শুরু করেছি, জাগো এফএম কে ধন্যবাদ চট্টগ্রামের রেডিও স্টেশনটি দেওয়ার জন্য। উই আর অলওয়েজ মানে আমাদের কাছে মনে হয় যে আপনাদেরকে হ্যাপি করতে পেরে আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। বিকজ দিন শেষে আমাদের উদ্দেশ্য ছিল ঢাকার পরে কুমিল্লায় যাব, কুমিল্লাবাসীদের কাছে আমাদের এই অনুষ্ঠানগুলো পৌঁছায় দিব, কুমিল্লার পরেই আমরা চট্টগ্রামে গিয়েছি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে ঢাকা টু চট্টগ্রাম এখানে যারা যারা রয়েছেন প্রত্যেকে যেন আমাদের সাথে থাকেন, এবং দিন শেষে তারা যখন রাতেবেলা বাসায় ফিরবেন এন্টারটেনমেন্টের জায়গায়, যখন মনে হবে যে কানে হেডফোন দিয়ে একটু জাস্ট কিছুক্ষণ রিল্যাক্স করব, তখন এমন কিছু গান চলবে, এমন কিছু অনুষ্ঠান চলবে যা চট্টগ্রামবাসীকে কিছু চমৎকার মুহূর্ত দিতে পারবে। আলহামদুলিল্লাহ উইদিন এ ভেরি শর্ট টাইম আপনারা আমাদের কাছ থেকে সেই ভালোবাসা পেয়েছেন এবং আমরা আপনাদের কাছ থেকে সেই অনুপ্রেরণা পেয়েছি, যার কারণে দিনের পর দিন আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো করতে পারছি, থ্যাংক ইউ। আমাদের সাথে যুক্ত হয়েছেন নাজিয়া, তিনি রয়েছেন গাজীপুর থেকে এবং তিনি বলেছেন যে আজকের গল্পগুলো তার কাছে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো। এখন একটা ছোট্ট ব্রেকে যাব আমি, ব্রেকের পর যখন ব্যাক করব তখন এই এপিসোডের সেকেন্ড যে গেস্ট থাকবে তিনি কানেক্টেড হবেন, সো কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো এফএম 94.4 এর ফুড স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান শর ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. South to it a chips, bro. Texture it to different. It's all a biscuit. No, bro, it's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro.
Bachai kora alu shate. Spicy seasoning it to stale of grand potata.
Guys, thamo. It's a chips like a biscuit. Hey, bujhe now. হ্যালো গাইস, দিস ইজ রাফসান শর ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Salto it a chips, bro. Texture it to different. It's all a biscuit. No, bro, it's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro.
Bachai kora alu shate. Spicy seasoning it to stale of grand potata.
Guys, thamo. It's a chips like a biscuit. Hey, bujhe now.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি আর যে উদয় আছি আপনার সাথে ভূত স্টুডিও নিয়ে, ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। এই মুহূর্তে আমাদের সাথে আজকের এপিসোডের দ্বিতীয় গেস্ট, তিনি যুক্ত হয়ে গেছেন। সো প্রথম গেস্ট নাহিদ কিন্তু আমাদেরকে বেশ কিছু ডিফারেন্ট টাইপের স্টোরি শুনিয়ে গেছে, সেটা নিয়ে প্রচুর টেক্সট আমরা পাচ্ছি। আমরা এখন আমাদের পরবর্তী যে গেস্ট রয়েছেন তার সাথে পরিচিত হব। কি নাম বন্ধু?
ভাই আমার নাম মোহাম্মদ রিয়াদ।
রিয়াদ, রিয়াদ একটু জোরে কথা বলতে হবে, কোথা থেকে এসেছো?
ভাই আমি যাত্রাবাড়ি থেকে এসেছি।
যাত্রাবাড়ি থেকে এসেছো, কিসে পড়ো তুমি?
তামিরু মিল্লাত কামিল মাদ্রাসায়।
মাদ্রাসাতে পড়াশোনা করছো, মাশাআল্লাহ। সো রিয়াদ আমাদের সাথে আজকে আছে, ও মাদ্রাসার একটা ছোট্ট বন্ধু। কতদিন ধরে এই অনুষ্ঠানটা শুনো?
আমি ভাই প্রায় তিন মাস থেকে,
তিন মাস ধরে অনুষ্ঠানটা শুনো। তো আজকে তুমি এখানে ফাইনালি চলে আসলা, রেজিস্ট্রেশন করেছিলা, কেন কি মনে হলো যে আমি এখানে কেন আসবা?
আমার কাছে বেশ কিছু ঘটনা ছিল, তো আমি চাইছিলাম এখানে আসি শেয়ার করি।
আচ্ছা,
তো আপনাদেরও ভালো লাগবে, আমারও যদি ভালো লাগে।
হ্যাঁ, নাইস। তুমি তো নিজেই অনেক ছোট মানুষ, ভূতে ভয় পাও না?
ভূতে ভয় বলতে কি, মানে ভূতে অতটা ভয় পাওয়ার মানে মত কিছু না, কিন্তু মানে এরপরেও যদি থাকে, এরপরেও তো কিছুটা হলেও
ভয় লাগে,
ভয় লাগে।
তো দিন শেষে এই ভয়ের ব্যাপারটাই আসলে উঠে আসে ভূত স্টুডিওতে। আজকে আমার সাথে একটা ছোট্ট বন্ধু আছে, ও মাদ্রাসার স্টুডেন্ট। আমি সবসময় বলি যে মাদ্রাসার প্রচুর বন্ধু রয়েছেন যারা ভূত স্টুডিও শোনেন, যারা জাগো এফএম শোনেন, তাদের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এবং দিন শেষে আমরা চাই আমাদের জাগো এফএম 94.4 জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটা রেডিও স্টেশন হোক যেখানে বিনোদনের জন্য সব মানুষ একটা প্ল্যাটফর্মে আসে। আমরা সেটা চাই, আমরা সেই চেষ্টাটা করছি, আপনাদের সহযোগিতাটা দরকার। আর ফেসবুকে যারা লাইভটা দেখছো, তোমাদের সহযোগিতাটা এই মুহূর্তে সবচেয়ে দরকার। যুগের পরিবর্তন হয়েছে, এখন অনেক ভালো কিছু তুমি রেডিওতে করছো, টেলিভিশনে করছো, মানুষের কাছে পৌঁছাচ্ছে না, পৌঁছাচ্ছে না। এটা আমাদের একটা কি বলবো, দুঃখের জায়গা বটে। আবার উল্টো পিঠও আছে, খুব ভালো কিছু নয়, খুব তেমন চমকপ্রদ কিছু নয়, তবে প্ল্যাটফর্মটা ডিজিটাল, এই কারণে খুব দ্রুত মানুষের কাছে পৌঁছাচ্ছে। তো আমরা এফএম রেডিও চেষ্টা করছি, আমরা যাই করি না কেন, সেটা যেন আমাদের বন্ধুদের কাছে পৌঁছায়। কারণ শুধু ঢাকা কুমিল্লা চট্টগ্রামই তো আমাদের পরিসীমা নয়, আমরা পুরো বাংলাদেশ কভার করব ইনশাল্লাহ, স্বপ্ন দেখি। এবং অ্যাপ এবং ওয়েবসাইটের থ্রুতে অলরেডি পুরো বাংলাদেশ নয়, পুরো পৃথিবী কভার করেছি। এই মুহূর্তে আমার অনেক বন্ধু রয়েছে মালয়েশিয়াতে, প্রবাসী বাঙালি। আমার এই মোবাইলে আমি যখন ব্রেকে ছিলাম, তখন আমি ইনবক্সে চেক করছিলাম যে মালয়েশিয়া থেকে আমার ভাই, সে পাঁচজন বাঙালি মিলে রেডিও শুনতেছে, এবং মজার ব্যাপার হচ্ছে অ্যাপের মাধ্যমে। তা আমার প্রশ্ন হলো যে ফেসবুক থাকতে অ্যাপে কেন? তো ওর একটা ইয়ে ছিল যে ভাই, আমার এখানে আমি যখন শুনি, শুনলে আমার মনে হয় আমি দেশে আছি, কারণ আমি দেশে যখন থাকতাম তখন রেডিওতে শুনতাম। তো এই যে রেডিওর ফিলটা নেওয়ার জন্য অ্যাপে শুনতে চাইলে আপনি আমাদের অ্যাপটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। প্লে স্টোরে যান, জাগো এফএম দিয়ে সার্চ করেন, পেয়ে যাবেন অ্যাপটা। আমাদের আইওএসও আছে, অ্যান্ড্রয়েড ভার্সনও আছে, যেটা আপনার সুবিধা সেটা ডাউনলোড করে নেবেন আপনার মোবাইল ফোনে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি অনুষ্ঠান শুনতে পারবেন রেডিওর মতো করে। আমাদের ওয়েবসাইট আছে www.jago.fm, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা শুনতে পারবেন আমাদের এই অনুষ্ঠানগুলো। সো দিন শেষে আমার মনে হয় যে আমি খুব লাকি যে আমি এমন একটা রেডিও স্টেশনের শো করি। এই রেডিও স্টেশনের অনেক শো বিভিন্ন চেইন শপগুলোতে বাজে। আমি সেদিন টেস্ট স্ট্রিটে গেলাম, টেস্ট স্ট্রিট নিশ্চয়ই আপনারা জানেন যে খুবই চমৎকার একটা জায়গা, যারা আমরা স্ন্যাক্স খেতে ভালোবাসি, একটু মিষ্টি মিঠাই জিনিসপত্র খেতে ভালোবাসি। টেস্ট স্ট্রিট এবং মিঠাই দুটোতেই আমি খেয়াল করলাম যে আমাদের জাগো এফএম বাজতেছে। সো আমার খুব ভালো লাগছে বিষয়টা, যে এটা তো খুবই মজার ব্যাপার। বাংলাদেশে এত এত রেডিও দেখছি, মানে কোনো রেডিও আপনি একটা মানে শপে ঢুকলেন আর সেখানে বাজতেছে, তা আমি জিজ্ঞেস করলাম এটা কি, বললো আমরা তো আমাদের যখন মানে ডে টাইম থাকে আমরা এই রেডিওটা বাজায় রাখি। সো ওখানে যে ভাইয়ারা আপুরা দায়িত্বে থাকেন, তারা বললেন যে তাদের কাজ করতে করতে বেশ মানে স্বাভাবিক একটা কাজ করছেন, 10 ঘন্টা 12 ঘন্টা, কেউ 8 ঘন্টা ডিউটি করছেন। সো এখানে মানে তাদের যে কাজের মাঝখানে অনুপ্রেরণা, রেডিও বাজছে। সো আমি আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা। সো এটা ভালো যে শুধু টেস্ট স্ট্রিট বা মিঠাই না, অনেক টং দোকান রয়েছে যেখানে আমাদের মানুষজনের আড্ডা হয়, সেখানে আমি দেখেছি আমাদের জাগো এফএম রেডিওটা তারা বাজায় রাখছে, ভালো লাগে। অনেক ফ্যাক্টরি আছে, আপনি জানেন না বাংলাদেশের রাতে, এই যে এই মুহূর্তে যখন আমরা কথা বলছি সেখানে ফ্যাক্টরিতে কাজ হয় রাতে বেলা, অনেক ফ্যাক্টরিতে, যারা ফ্যাক্টরিতে কাজ করেন তারা জানেন, গার্মেন্টস এর ফ্যাক্টরিতে, সেখানে জাগো এফএম এর ভূত স্টুডিও এখন বাজতেছে। তো এটা একটা ভালো ব্যাপার, মানে এইটা আমার কাছে বড় ব্যাপার যে বাংলাদেশে কোন রেডিওটা এরকম রাত বিরাতে কোন একটা ফ্যাক্টরিতে বাজতেছে, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করছে আর রেডিও শুনতেছে। কোন জায়গায় দিনের বেলা আপনি কোন একটা শপে গিয়ে দেখবেন যে কোন একটা রেডিও বাজতেছে? বাট জাগো এফএম বলতে পারে, আপনি আমার কথা বিশ্বাস করছেন, আপনি গিয়ে দেখবেন মাঝে মধ্যে টেস্ট স্ট্রিট, মিঠাই, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের এফএম রেডিওটা বাজে। তারা নিজেরা ইন্সপায়ার হয় এবং তাদের ভালো লাগে, ভালো লাগার কথাগুলো শুনতে আমাদের ভালো লাগে। তা আমরা চাই আমাদের এই অনুষ্ঠানগুলো ডিজিটাল ফরম্যাটে আপনাদের কাছে পৌঁছাচ্ছে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে, আপনারা একটু পৌঁছে দেন না আপনার পাশের মানুষটাকে, একটু শেয়ার করে দেন না, একটু শেয়ার করে দেন প্লিজ। আর নেক্সট এপিসোডে আমার এই ছোট্ট ভাইটার মতো যারা রয়েছেন, কেউ যদি আসতে চান আমার অনুষ্ঠান অনুষ্ঠানে আপনি ছেলে হন, মেয়ে হন, একজন গৃহিণী হন, একজন বাবা হন, কিংবা আমার চাইতে ছোট্ট আমার বন্ধু হন, আপনার যদি মনে হয় আপনি আসবেন রেডিওতে, মোবাইলটা হাতে নিন, ম্যাসেজ সে চলে যান, গেট টাইপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠান আমাকে 26969 নাম্বারটিতে। মনে রাখবেন, রেজিস্ট্রেশন তারাই করবেন যারা আমাদের রেডিও স্টেশনে এসে নিজের ঘটনাগুলো বলবেন, কারণ এর আগে আমি দেখেছি অনেকে গাজীপুর থেকে, বরিশাল থেকে রেজিস্ট্রেশন করেছেন, ফোন করার পরে বলছেন না ভাই এত দূর কি করে যাব। তাহলে ভাই আমি তো অনুষ্ঠানে বলেছি আপনাকে তো এসে ঘটনা বলতে হবে, রাইট? সো ইচ্ছে থাকবে আর এরকম দু একটা ড্রাইভ দিতে হয়। আমার এই এপিসোডে, আমার এই সরি এই এপিসোডে বলছি, এই অনুষ্ঠানে বরিশাল থেকে বন্ধুরা এসে গল্প বলে গেছে, এটা আমার ভালো লাগার জায়গা। ঢাকা এসেছে, নিজের কোনো এক আত্মীয়ের বাসায় ছিল, রাতেবেলা এসে গল্প বলেছে, আবার আত্মীয় বাসায় ব্যাক করেছে, পরের দিন ঢাকা ঘুরে তারপরে বরিশাল ব্যাক করেছে, শুধুমাত্র এই গল্প বলার উদ্দেশ্যে এসেছে। মানে এটা এক্সপিরিয়েন্স বলতে পারেন। মানে আমার কাছে, আমি যখন FM রেডিওতে চাকরি করি নাই, তখন আমার কাছে মনে হতো রেডিও স্টুডিও কেমন, কিভাবে কথা বলে ওরা, তো এটা দেখতে যাওয়ারও একটা ইচ্ছা থাকতে হয়, এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা থাকতে হয়। এখন এটা আপনার আছে কিনা সেটা আমি জানি না, বছরের পর বছর হয়তো সেই রেডিও ফুর্তির ভূত FM থেকে আপনার জার্নি শুরু হয়েছে ভৌতিক গল্প শোনার, এরপর বিভিন্ন রেডিও স্টেশনে আপনি তো ভৌতিক গল্প শুনেছেন, কখনো ABC-র কুয়াশা, কখনো বা আমাদের রেডিও আমারের ছায়া, কখনো বা আবার এই জাগো FM 94.4 এর ভূত স্টুডিও শুনছেন হয়তো বছরের পর বছর, কিন্তু কখনো আসা হয় নাই। তো আপনি যদি চান আসতে আমার এই অনুষ্ঠানে, অবশ্যই আপনাকে যেটা করতে হবে রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে, এবং রেজিস্ট্রেশন করার নিয়মটা আমি বারবার বলে দিচ্ছি, মোবাইলের মাসাপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় গেস্ট যে এসেছে, তার সাথে পরিচিত তো আমরা অলরেডি হয়েছি, তার ঘটনাগুলো শুনব। তোমার নামটা আরেকবার বলবে?
আমার নাম রিয়াদ।
রিয়াদ, এখন আমরা তোমার কাছ থেকে নন স্টপ ঘটনাগুলো শুনব, যে ঘটনাগুলো তুমি বলতে এসেছো, ঠিক আছে? বলো তাহলে শুনি।
এখন আমি আমার প্রথম ঘটনা শুরু করতেছি। তো এই প্রথম ঘটনা যেটা আমি বলবো, সেটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমি যখন গ্রামে থাকতাম, তো গ্রামে মক্তবে পড়তাম, এবং বাসায় এসে হঠাৎ আম্মু বলতেছে চলো তোমার নানু বাসায় যাব। তখন আমি বললাম ঠিক আছে চলো যাই, অনেকদিন পর নানু বাসায় যাইতেছি তাই খুশি হলাম। এরপর নানু বাসায় যখন গেলাম, যাওয়ার পর দেখলাম মানে বাসা ভর্তি মানুষ, মানে অনেকেই চলে আসছে, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে চলে আসছে। তো আমি রুমের ভিতরে গেলাম, তো গিয়ে দেখি আমার মামা বিছানার মধ্যে শুয়ে আছে আর আশেপাশে অনেকে বসে আছে। তো আমি আবার কি করলাম, মামাকে বললাম, আম্মুকে বললাম আম্মু মামার কি হয়েছে, তখন বলল তোমার মামা একটু অসুস্থ, তোমার মামাকে জিন ধরছে। তো আমি তো আগে ভাবতাম, মানে ছোটবেলা থেকে একটা মানে ধারণা ছিল সুরে ইয়াসিন পড়লে নাকি জিন সারে। তো আমি এরপর আবার মক্তবে যখন পড়তাম, ইয়াসিন সুরা অনেকটা মুখস্থ হয়েছিল, তো আমি সুরে ইয়াসিন পড়তে লাগলাম, মামার দেখি পাশে বসলাম, পাশে বসে মামার এক হাত ধরলাম, ধরে দেখলাম প্রচুর শক্ত, মানে মৃত মানুষ যেমন মরার পর ধরেন ঠান্ডা হয়ে যায়, শরীর সাদা হয়ে যায়, ওই রকম হয়ে গেছে। তো আমি এখন মামার এক হাত ধরে সুরা ইয়াসিন পড়তে লাগলাম। তো যখন ইয়াসিন সুরা অনেকটা পড়লাম, এরপর দেখলাম এই হাতটা নরম হয়ে গেল। এরপর বললাম কি ব্যাপার এই হাত নরম হয়ে গেল, পরে এই হাতটা ছেড়ে দিয়ে আমি আর একটা হাত ধরলাম, ওই হাতটা ধরে যখন সুরে ইয়াসিন পড়তে লাগলাম, তো দেখলাম আবার এই হাতটা নরম হয়ে গেল আর ওই হাতটা আগে শক্ত হয়ে গেল আবার। তখন এইরকম বেশ কয়েকবার করার পর, তো হঠাৎ করে আমার মামা মানে আমার হাত টেনে ধরল, আজগুবে যত প্রশ্ন সব করা শুরু করলো, যেমন তোমার নাম কি, তো বাবার নাম কি, বাসা কোথায়। আমি তো ভয় পেয়ে গেলাম একদম। তারপর অনেকে এসে আমাকে, আমার খালু এসে আমাকে ওখান থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আমার মামা আমাকে ছাড়লো না কোনোভাবে। এরপর আমি সব প্রশ্নের উত্তর দিলাম মামার। এরপর মামা বলল যে তুমি, তোমার মাঝে সাহস আছে, তুমি বড় একজন ভালো মানের মানে কবিরাজ হইতে পারবা। তো মানে এইরকম বেশ কিছুক্ষণ কথা বলার পর আমাকে মামা ছেড়ে দিল। তো যখন ছেড়ে দিল, এরপর আমি, আমাকে দ্রুত আম্মু অন্য রুমে নিয়ে আসলো। এরপর আর কি আমার নানা বাসার এলাকায় আর কি একটা মোয়াজ্জেন ছিল আর কি, সেই মোয়াজ্জেন মানে পানি বড়া টানি বড়া দিত। তো তার মানে আমল ঠিক ছিল না, মানে সে আমল আখলাক ঠিক নাই, এরপরেও মানে সে পানি পোড়া দিত, তারপর তাবিজ দিত। সে আসছে মামাকে দেখতে, এসে মামাকে যখন দেখছে কিছু করতে পারে নাই, তো একটা তাবিজ দিয়ে চলে গেছে। সেই মুয়াজ্জিনটা যখন তাবিজ দিয়ে চলে যাইতেছিল, তো যাওয়ার সময় তার বাসার মানে কাছে একটি মোড় আছে, সেই মোড়ে সে সাইকেলে করে যাইতেছিল। তো সাইকেলে করে যাওয়ার সময় দেখলো যে 14 জন পাগড়িওয়ালা মানে হুজুর পাগড়িওয়ালা লোক, মানে গায়ে জুব্বা পরছে লম্বা এবং মাথায় পাগড়ি, লম্বা একটা পাগড়ি পরে 14 জন লোক যাইতেছে এক সিরিয়ালে। তখন এই আতঙ্কিত হয়ে গেল, কি ব্যাপার এটা, কি দেখলাম আমি। তখন সে নামে সালাম দিল, যখন সালাম দিল এরপর তার আমল আখলাক ঠিক নাই, এরপরেও যে সে যে পানি ভরা দিত, তারপর অনেককে তাবিজ দিত, মানে এই কারণে হোক আর যেই কারণে হোক, সেই সেখান থেকে একজন লোক হোক আর সেই জিন হোক, মানে একজন লোক তাকে থাপ্পড় দিছে ধরে। তো এই থাপ্পড় খাওয়ার পর সে ওখানে বেহুশ হয়ে যায় এবং বেশ কিছুদিন মানে তার জ্ঞান ছিল না আর কি। এরপর সে আস্তে আস্তে সুস্থ হয় এবং এরপর যেটা হয় আমার মামার সাথে, তো আমার মামার কাছে একজন আসে, ওঝা আসে, কবিরাজ আসে, এসে তাকে দেখে বুঝলো যে না এই তো অবস্থা তো সাংঘাতিক, যে একে এখন কিভাবে সুস্থ করা যায়। তো এরপর খালু নানু আরো একজন মামা, এরা অনেকে মিলে তো 11 জন মিলে আমার মামাকে ধরলো, ধরে ঘরের মাঝখানে একটা গোল দাগ দিল সেই কবিরাজ, দিয়ে যত মহিলা মানুষ ছিল ঘরে সবাইকে বের করে দিল, দিয়ে এরপর 11 জন লোক মামাকে ধরলো। এবং মামার যখন ধরছে, মামা একদম সব মানে ভেঙে ফেলবে এমন ভাব, একদম ধাক্কা ধাক্কি শুরু করে দিল, কিন্তু এই 11 জন লোক মিলে ধরে তাকে একটি গোল মানে যেটা বৃত্ত দিয়েছিল আর কি সেই কবিরাজ, সেখানে বসালো। তো বসার পর কবিরাজ ব্যাগে করে অনেক জিনিস আনছিল, যেমন ঝাড়ু আনছিল, তারপর পুতুল আনছিল একটা, এরপর লাঠি আনছিল আর কি, অনেক জিনিস আনছিল এরকম। তো এগুলো আনার পর এখন সে মামাকে যখন দুই একটা বাড়ি দিল, তখন মামা অনেকটা শান্ত হয়ে গেল। মামা অনেকটা শান্ত হয়ে যাওয়ার পর বলল, সে কবিরাজ বলল, তুই কে? বল, আমি কেন বলবো তুই কে, তুই বল তুই কে, মানে এইরকম কবিরাজের সঙ্গে তর্কাতর্কি। এরপর এখন কি হলো, এরপর মামা যখন এরকম ব্যবহার করতেছে, তখন কবিরাজ আরো দুই একটা যখন বাড়ি দিল কিছুক্ষণ মানে ইয়ে করার পর, এরপর সে বলতেছে আমার নাম হচ্ছে কালাম আসান। তো সেই কবিরাজের থেকে আমরা পরে শুনছিলাম আর কি, সেই কালাম আসান হচ্ছে খুব বড় সম্প্রদায়ের একজন আর কি জিন, এক প্রজাতির। তো এরা মানুষের তাদের ক্ষতি না করলে তারা মানুষকে ধরে না। তো বলল যে কি ব্যাপার, তোকে কি ক্ষতি করছে এই ছেলে, তুই কেন তাকে ধরছিস? তখন বলল যে এই ছেলে আমার ছায়ার মধ্যে পারাইছিল। তোর বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আমার নানু বাড়ি থেকে একটু মানে 5 মিনিটের মতো হাঁটলে একটা কালী মন্দির আছে, আর সেই কালী মন্দিরের আশেপাশে মানে 5 থেকে 6টা তাল গাছ আছে, তো সেখানকার একটা তাল গাছে সে থাকে। তো মামা ওইদিকে গেছিল, সেই কালী মন্দিরের উপর আবার একটা জলপাইর গাছ আছে, তো সেখানে গেছিল জলপাই পাড়তে। তো সেই জলপাই পাড়ার সময় তো সে যখন নিচে নামছিল, নেমে সেখানে সেই আর কি অবয়বটা ছিল, তো তার ছায়ার মধ্যে আর কি পাড়া দিছিল। তো এই অপরাধে তাকে মামাকে সেই আর কি অবয়বটা অশরীরে ধরছে। এরপর মামাকে বলল সেই কবিরাজ যে তুই চলে যা, তুই এই ছেলের জীবনটা নষ্ট করিস না, তুই চলে যা। এখন সে বলল না, আমি কোনোভাবে একে ছাড়বো না, এ যেহেতু আমার ছায়ার মধ্যে পাড়াইছে, তো আমি একে মেরে ফেলবো, আমি কোনোভাবে একে ছাড়বো না। তখন কবিরাজের সঙ্গে অনেকক্ষণ তর্কাতর্কি যে তুই যদি এখান থেকে না যাস তাহলে আমি তোকে বোতলবন্দি করে ফেলবো, এরকম বেশ কিছু মানে কথা বলার পর জিন বলল ঠিক আছে আমি চলে যাব, তো একটা শর্ত আছে, আমি চলে যাওয়ার সময় আমি যখন চলে যাব তখন তার আমার সেই তাল গাছ, যেই তাল গাছের নিচে আমার ছায়া পড়াইছিল, সেই তাল গাছে একটা বড় ধরনের একটা খাসি দিয়ে আসতে হবে, তাহলে আমি চলে যাব। তখন বলল ঠিক আছে, তোকে একটা বড় ধরনের খাসি দেওয়া হবে, তুই চলে যা। এরপর দিন মামা নানু, আমার নানু বাজার থেকে একটা বড় দেখে একটা খাসি আনে, তো সেই খাসিটা গিয়ে সেই তাল গাছের মধ্যে বেঁধে দিয়ে আসে। এরপর থেকে আমার মামা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তো ভাইয়া, এই ছিল আমার প্রথম ঘটনা। তো এবার আমি আমার দ্বিতীয় ঘটনা বলবো। তো আমি যে আমার দ্বিতীয় ঘটনা বলবো, এই দ্বিতীয় ঘটনাটা আসলে আমার রুমমেট একজনকার থেকে শোনা। তো সেই রুমমেট একসময় সারসিনা মাদ্রাসায় পড়তো। তো সারসিনা মাদ্রাসা অনেকে পড়ছেন, তো বাংলাদেশে অনেকেই আছে সারসিনা। প্রথম দিকে আর কি, মানে প্রথম দিকে কামিল মাদ্রাসা ওটাই ছিল আর কি। তো বাংলাদেশে যত বড় বড় আলেম প্রথমের দিকে সবাই প্রায় মনে করেন সারসিনা মাদ্রাসায় পড়ছিল। তো এদের মধ্যে উনিও একজন আমার যিনি রুমমেট, তিনিও সারসিনা মাদ্রাসায় পড়তেন। তো সেখানে অনেক জিন রিলেটিভ অনেক ঘটনা আছে, তো আপনারা অনেকে হয়তো বা জানেন। তো সে আমাকে বলছিল, সে তখন ছোট ছিল, তো ছোট থাকা অবস্থায় তার রুমমেট একজন ছিল, তার নাম হচ্ছে শফিউল্লাহ। সেই শফিউল্লাহ মানে শরীর স্বাস্থ্য একটু দুর্বল, অনেকটা দুর্বল শরীর স্বাস্থ্য, এবং সে মানে কেউ যদি তাকে ধরে আর সে নড়তে পারবে না, এমন দুর্বল একটা ছেলে। চিকন চাকন সুন্দর করে চেহারাটা একটু। তো সে তার রুমমেট ছিল শফিউল্লাহ। সে আর যিনি আমাকে এই ঘটনাটা শেয়ার করছে, তো তিনি খাইতেন হচ্ছে পেইড বোর্ডিং এ, মানে টাকা দিয়ে আর কি যেটা খাইতে হয়। তো যেখানে পেইড বোর্ডিং খাইতো সেখানে আর কি ভালো মানের খাওয়া দিত, একটু খাবার দিত। আর সেই শফিউল্লাহ নামে ছেলেটা, সে খাইতো হচ্ছে লিল্লা বোর্ডিং এ, মানে সেখানে বিভিন্ন অনুদান আসলে সেটা থেকে তাদেরকে খাবার দেওয়া হতো। তাদের খাবার মান ছিল একদম মানে নিম্নমানের আর কি। তো তাই তো যারা লিল্লা বোর্ডিং খাবে তাদেরকে রুম চেঞ্জ করে দিবে এবং পেইড বোর্ডিং এর আলাদা একদিকে দিবে। তো এই ঘটনার কারণে সেই শফিউল্লাহ পাশের রুমে চলে যায় আর কি। তো পাশের রুমে যখন চলে যায়, এরপরে সরসিনা মাদ্রাসায় কিছুদিন পর একটা মাহফিল হয়, আর সেখানে একটা পুকুর আছে। তো সেই পুকুরে মাহফিলের সময় অনেকে ওযু করে নামাজ পড়ে, তো অনেক লোক তো হয় মাহফিলের সময়, তো একটা মাত্র ঘাট, ওখানে একটা ঘাটে তো সম্ভব না এতগুলা লোক ওযু করা। তাই বাঁশ দিয়ে সুন্দর করে সাইড দিয়ে একটি আর কি ঘাট বানিয়ে দেয়, মানে চারপাশে ঘাট বানিয়ে দেয় বাঁশ দিয়ে, মানে যেন চারপাশ থেকে মানুষ ওযু করতে পারে। তো সেখানে তার কিছুদিন পর মাহফিলের পরদিন সেই আমার সেই রুমমেট এবং সেই শফিউল্লাহ নামে ছেলে সহ আরো অনেকজন সেই পুকুরে নামে আর কি। মাহফিল শেষ, এখন সেই বাঁশগুলো খুলতেছে তারা। এখন খুলে সেই বাঁশগুলো দিয়ে একটি ভেলা বানাইছে। সেই ভেলা তৈরি করার পর মানে সেটা দিয়ে তারা দুষ্টামি করতেছে, মানে সেটা এপাশে একদল ওপাশে একদল, কে কোন দলকে ফেলাইতে পারে। তো তাদের মধ্যে শফিউল্লাহ ছিল। তো শফিউল্লাহর হাতের কবজির মধ্যে মানে একটা ইয়া ছিল, তাবিজ ছিল। তো সেই তাবিজটা তার দাদি তাকে বাঁধাই দিছিল। তো সেই শফিউল্লাহ সেই মানে খেলা করার সময়, পানির মধ্যে সেই দুষ্টামি করার সময় তো সেই তাবিজটা খুলে পড়ে গেছিল। এবং এর পরদিন মানে আমার সেই রুমমেট মানে সে খাবার খেয়ে প্লেট ধুইতেছিল, তো প্লেট ধোয়ার সময় হঠাৎ করে দেখলো তো সেখানে মানে বিল্ডিংটা, যে বিল্ডিং এ তারা থাকতো সেই বিল্ডিংটা একটু নরমাল টাইপের ছিল। তো সেখানে একটা ইয়া ছিল, মানে লোহার সিঁড়ি আর কি, লোহার সিঁড়ি যেটা দুই তলা থেকে একদম নিচ পর্যন্ত। তো তারা ছিল দুই তলায়, এখন দুই তলায় একদম সিঁড়ির মুখ থেকে একদম নিচে একদম ফ্লোরের মধ্যে ফেলাই দিছে, একদম মাটির মধ্যে ফেলাই দিছে তাকে, সেই শফিউল্লাহ নামে ছেলেকে। এখন এই ঘটনা দেখে ফেলছে অনেকেই। তো এই ঘটনা দেখার পর তারা দ্রুত স্যারের কাছে গেল, সেখানকার হুজুরের কাছে। তো হুজুরের কাছে গিয়ে বলল যে হুজুর এই ব্যাপার, তো তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন সবাই মিলে ধরাধরি করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল এবং কিছুদিন পর সে যখন সুস্থ হলো, এরপর সে আবার মাদ্রাসায় আসলো এবং বাসায় বলে সে পেট বোর্ডিং এ খাওয়ার ব্যবস্থা করলো আর কি। মানে সে অনেক মানে খাওয়ার রুচিও ছিল না, সে খুব কম খাইতো, কিন্তু এই হাসপাতাল থেকে আসার পর থেকে তার একদম অস্বাভাবিক চালচলন হয়ে যায়। সে পেট বোর্ডিং এ ব্যবস্থা করলো বাসায় বলে, এরপর আবার লিল্লা বোর্ডিং এও খাইতো, মানে দুই জায়গায় খাইতো প্লাস আবার বাহিরেও খাইতো। এখন সবাই তো দেখে অবাক, কি ব্যাপার এই ছেলে ঠিক মতো একবেলা খাবার খায় না আর এত খাইতেছে প্রতিদিন। তো এই বিষয়টা তারা মানে সেই রকম করে নিল না। এর কিছুদিন পর তো সকালে সেখানে তো ফজরের পরপর ক্লাস শুরু হয়, তো ফজরের পরপর সে ঘুম থেকে ওঠার পর ফসফস করতেছে, মানে রাগে একদম ফসফস করতেছে। এখন অনেকে গিয়ে বললো কি ব্যাপার শফিউল্লাহ, তুমি ক্লাসে যাবা না, তোমাকে ক্লাসে যাইতে বলছে স্যার, তুমি তাড়াতাড়ি ক্লাসে চলো। তখন সে বলতেছে না আমি ক্লাসে যাবো না, তোরা চলে যা, তোরা আমাকে ডিস্টার্ব করিস না। মানে সে রাগে ফসফস করতেছে, তার চোখ দুটো একদম লাল হয়ে গেছে। তো এমন সময় একজন লোক একজন ছেলে তখন বলল যে না এইভাবে কাজ হবে না, তাকে জোর করে নিয়ে যাইতে হবে। তখন সে যখন জোর করে ধরতে ধরল তাকে শফিউল্লাহকে, তার শরীর ছিল এমনি দুর্বল, এরপরেও সে একদম একটা ঝটকা দিয়ে আর কি তাকে অনেক দূরে নিয়ে ফেলছে, দেয়ালের মধ্যে বাড়ি খাওয়াছে। তো এই ঘটনা দেখার পর তো অনেকে বুঝে ফেলছে যে না এর সাথে কিছু একটা হয়েছে। তো সেই মাদ্রাসায় আবার মানে অনেকে ছিল আর কি, অনেক ওস্তাদ আছে সেখানে, তো তারা ওস্তাদের নাম ধরে ডাকাটাকে আর কি বেয়াদবি মনে করে, তাই তারা যেই জায়গার মানে সেই জায়গার নাম ধরে সেই ওস্তাদের, যেমন পঞ্চগড় বাসা কোন ওস্তাদের তাকে বলছিল পঞ্চগড় হুজুর, পঞ্চগড়ি হুজুর। তো এমনই সেখানে একজন হুজুর ছিল, তার বাসা হচ্ছে ভান্ডারিয়া, তো সবাই তাকে ভান্ডারিয়া হুজুর বলে ডাকত। তো সেই ভান্ডারিয়া হুজুর আবার এই জিন ভূত মানে এরকম ব্যাপারে আর কি খুব ভালো মানের একজন আর কি কবিরাজেই বলা যায় আর কি, ভালো মানের তন্ত্রমন্ত্র করতে পারে। তো তাকে গিয়ে বলা হলো যে হুজুর এই এই ব্যাপার, শফিউল্লাহ নামের ছেলেটা এইভাবে অস্বাভাবিক ব্যবহার করতেছে। তখন তার মানে অনেক রকমের ব্যাত ছিল সেই হুজুরের, ভান্ডারিয়া হুজুরের অনেক রকমের ব্যাত ছিল। একটা দিয়ে সে তার স্টুডেন্টকে, তার ছাত্রদেরকে যদি কোনো কেউ দুষ্টামি করতো তাকে সেটা দিয়ে মারত, আর একটি ব্যাথা ছিল সেটা দিয়ে আর কি জিন ভূত মারত। তো সেই ব্যাথটা নিল এবং একটা ছাতা নিল, মানে সেখানে আর কি লোকালয়ের মুখে আসে আর কি, সেই ছাতার কাটায় কাটায় নাকি জিন থাকে, তার পোষা জিন। তো এই ছাতা আর এই লাঠি নিয়ে সে চলে গেল ওই শফিউল্লার কাছে। তো শফিউল্লার কাছে যাওয়ার পর তো সেই রুমেও ঠিক প্রায় সাত আট জন মিলে শফিউল্লাহকে এক জায়গায় ধরে বসালো। বসানোর পর ওকে স্থির করে করতে পারতেছে না, এরপর ও স্যার যখন দুই একটা বাড়ি দিল সেই হুজুর, এরপর সে একটু শান্ত হয়ে বসলো। আর এই শান্ত হয়ে বসার পর স্যার হুজুর ওকে বলতে লাগলো কি ব্যাপার, তুই কে, তুই কেন ধরছিস শফিউল্লাহকে? বলে আমি কে তোকে বলবো কেন, আমি তুই আমার খোঁজ খবর নেওয়ার কে, তুই আমাকে ইয়া করিস না, তোর খুব ঝামেলা হয়ে যাবে, তুই আমার এখান থেকে চলে যা। এরপর যখন সেই ভান্ডারি হুজুরের সঙ্গে যখন তর্কাতর্কি করলো, খারাপ ব্যবহার করলো, তখন সেই ভান্ডারি হুজুর আবার বলল যে তুই যদি আমার কথা মতো না শুনিস, আমার কথা যদি না শুনিস, তাহলে তোকে আমি বোতলবন্দি করে ফেলবো, আর কখনো তুই মুক্তি পাবি না। এই কথা যখন শুনলো তো তারপর জিন কিছুটা শান্ত হলো, এরপর বলল যে তুই কোথায় থাকিস? বলল আমি হচ্ছে ওই জিন হচ্ছে সেই সারসিনা মাদ্রাসার পাশে একটা তাল গাছ আছে, সেই তাল গাছে থাকি। তুই এই ছেলেকে কেন ধরলি? বলল যে সেই ছেলের শফিউল্লার আবার দাদি একজন ওঝা ছিল আর কি, সে আবার জিনভূত তারাইতো, সে কালো জাদুও করত। তো এরপর বললো যে তুই কেন একে ধরছিস, বললো ওর দাদি শফিউল্লাহর দাদি, আমি একজনকে ধরছিলাম ওদের এলাকার, তো শফিউল্লাহর দাদি আমাকে তাড়াইছে, মানে এমন ভাবে একটা বান মারছে আমি আমার বংশের কেউ আর ওই এলাকায় ঢুকতে পারবে না আর কি। জিনটা বলতেছে যে আমার বংশের কেউ আর ওই এলাকায় ঢুকতে পারবে না, তাই সেই ক্ষোভে আমি একে ধরছি। এবং দুর্ভাগ্যবশত সেই জিন আবার সেই সারসিনা মাদ্রাসার পাশেই সেই তার কাছে থাকত, এবং হঠাৎ মঠাৎ একদিন সেই শফিউল্লাহকে দেখে ফেলছে, এবং তার দাদির মুখের সাথে যখন দেখছে না এরও কিছুটা মিল আছে। এরপর তাদের বংশের আবার সবার হাতে একটা করে তাবিজ আছে আর কি। তো সেই শফিউল্লাহর কাছে অনেক যাওয়ার চেষ্টা করছে, তো যাইতে পারে নাই, সেই তাবিজ কখন খুলে সেই অপেক্ষায় ছিল সেই জিন আর কি। আর ওই যে পুকুরে যখন দুষ্টামি করার সময় তাবিজটা খুলছে পড়ে গেছে, তো এই জায়গায় সে জিন আর কি অনেক বড় ধরনের একটা সুযোগ পেয়ে গেছে, এবং এর পরে একে ধরছে। এরপর সেই ভান্ডারী হুজুর বলল যে তুই চলে যা, তুই যদি ভালো মতো চলে যাস তোকে আমি কিচ্ছু করব না, আর যদি না চলে যাস তাহলে তোকে বোতলবন্দি করব আমি। তখন বলল ঠিক আছে আমি চলে যাব, তবে আমি কিন্তু আবার আসব। তখন ভান্ডারী হুজুর বলল তুই যদি আর একবার একে ধরিস তাহলে তোকে আমি এমন ভাবে বন্দি করব তুই আর কোনোদিন মানে বোতল থেকে বের হতে পারবি না। তখন সেই শফিউল্লাহ অজ্ঞান হয়ে পড়ল, আর ভান্ডারী হুজুর বলছিল যে তুই জিনকে বলছিল যে তুই যাওয়ার সময় ওই জানালা একটা খুলে দিলাম, ওই জানালা দিয়ে নিঃশব্দে বের হয়ে যাবি, আর বের হয়ে যাওয়ার সময় জানালা একটা শিক বাঁকা করে রেখে যাবি, কারণ আমরা বুঝতে পারি যে তুই চলে গেছিস। তো এরপর আর কি সেই জিন আর কি চলে যায়, এবং ভান্ডারী হুজুর নিজ হাতে আর একটা তাবিজ লিখে সেই শফিউল্লাহকে দেয়। আর সেই তাবিজের বিশেষ গুণ হচ্ছে মানে সেই তাবিজ তাদের বংশের, যেহেতু তার দাদি জিন তারাতো, তার দাদির অনেকে শত্রু থাকতে পারে জিন, তার বংশের ক্ষতিও করতে পারে, তাই তার দাদি মানে সেই তাবিজটা তাকে লিখে দিয়েছিল। তো এরপর শফিউল্লাহ ধীরে ধীরে সুস্থ হয়। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এবার আমি আমার তৃতীয় ঘটনা বলবো, তৃতীয় এবং লাস্ট ঘটনা। তো আমি যে তৃতীয় ঘটনাটা বলবো এটা আমার দাদুর সঙ্গে, মানে আমার দাদির ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমার সেই দাদির ভাই জিন দেখবে, কখনো জিন দেখে নাই, তো সে জিন দেখার জন্যে একদম পুরা পাগল যে সে জিন দেখবেই যে কোনো মূল্যে। তো একদিন সে তার এক বন্ধুকে নিয়ে সেখানে একটা কেন্দ্রীয় কবরস্থানে যায় আর কি, আমাদের এলাকার একটা কেন্দ্রীয় কবরস্থানে যায়। তো সেই কেন্দ্রীয় কবরস্থানে যাওয়ার পর সেখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর দেখলো সাদা কোনো একটা অবয়ব ছুটছে, মানে ওদিক চলে যাচ্ছে, আরেকবার একটা আগুনের দলা যাইতেছে। তারপর এইরকম দেখার পর আর কি তার মনে একটা চিন্তা আসলো যে সে ওঝা হবে, মানে সে তান্ত্রিক হবে, কালো জাদু করবে, পাশাপাশি আবার সে জিনও তারায় মানুষের উপকার করবে আর কি, কোনো ক্ষতি করবে না। তো তাকেই মানে তার এই আশা, মানে সে হবেই যে কোনো মূল্যে সে তান্ত্রিক হবে, কবিরাজ হবে, ওঝা হবে আর কি। এরপর সে বাড়িতে অনেক বাধা থাকা সত্ত্বেও এরপরেও সে এক প্রকার রাগ করে তো তার একজন বড় মাপের ওঝার কাছে যায়, একজন তান্ত্রিকের কাছে গিয়ে বলল যে আমি আপনার থেকে শিক্ষা নিতে চাই, আমি আপনার থেকে আর কি আমিও একজন ভালো মানের তান্ত্রিক হতে চাই। তখন সেই ওঝা বলল যে তান্ত্রিক হওয়া তো আর মুখের কথা না, তোমাকে অনেক কিছুটা কাজ করতে হবে, যদি তুমি সেই কাজ করতে পারো তাহলে তুমি তান্ত্রিক হতে পারবা, আর যদি কাজ করতে না পারো তাহলে তোমার জীবন ঝুঁকি থাকতে পারে। তখন বলল ঠিক আছে আপনি যেই কাজ বলবেন আমি কাজ করতে রাজি। তখন বলল ঠিক আছে তুমি কেমন কাজ করো দেখি, বলে ঠিক আছে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি এমন একটা কবরে যাবা যেই কবরটা হচ্ছে শনিবার অথবা মঙ্গলবার, এই দুই দিনের মধ্যে মারা গেছে, এবং সাত দিনের মধ্যে সেই কবর তোমাকে খুঁজতে হবে। সেই কবর খোঁড়ার পর তোমাকে সেখান থেকে আর কি সেই লাশটার, যেটা তুমি লাশ দেখতে পাবা, সেই লাশের এক কোপে সেই লাশের মাথাটা কেটে আনতে হবে। যখন এটা শুনলো তো এ বেশ আতঙ্কিত হলো, কিন্তু বলল না আমাকে তান্ত্রিক হইতে হবে, আমার যদি সফল হইতে চাই আমি একটু কষ্ট করতেই হবে। তখন সে খোঁজা শুরু করলো যে এরকম কোন কবর আছে যে শনিবার অথবা মঙ্গলবারে মারা গেছে। তো একটা কবর সে পেয়েও গেল যে শনিবারে মারা গেছে। এরপর সে সেই কবরের কাছে গেল। কবিরাজ তাকে, সেই তান্ত্রিক তাকে এটাও বলছিল যে ওই সময় শরীরে কোনো কাপড় রাখা যাবে না, এবং পিছন থেকে যাই শব্দ হোক তোমাকে পিছনে ঘোরা যাবে না, মানে তুমি যদি শুধু পিছনে ঘোরো একবার তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে। তখন বলল ঠিক আছে আমি পিছনে ঘুরব না। এরপর সে সেই কবরের কাছে গেল এবং কবরটা যখন খুঁড়তেছিল, তো কবর খুঁড়ার পর সে কবরটা হঠাৎ কাঁপতেছিল, মানে কবর যখন খুঁড়তেছে এমন সময় কবর কাঁপতেছে একদম, মনে হচ্ছে যেন ভূমিকম্প হইতেছে। আর আশেপাশে আবহাওয়া একদম পুরা চেঞ্জ, মানে ঝড় উঠতেছে প্রচুর, মানে তাকে এখনই মানে কোনো একটা শক্তি মানে মেরে ফেলবে। তো সব বাধা অতিক্রম করে সে সেই কবর খুলল, খুঁড়ার পর দেখল সেই লাশটা আর কি বসে আছে, বসে আসছে। আর সেই লাশটা বলল যে তুই আমাকে নিস না, তুই আমার মাথা নিস না, তুই চলে যা, তুই আমার এই ক্ষতি করিস না। এ কোনো কথা না শুনে এ এক কোফে সেই লাশের মুন্ডুটা আর কি কেটে লাল গামছায় করে নিয়ে পেঁচিয়ে নিয়ে আসতেছিল। তো পিছন থেকে অনেক ডাক, তার বাবা ডাকতেছে, তার মা ডাকতেছে, তা আর কি তাদের কণ্ঠে ডাকতেছে আর কি যে তুই আমার মাথা দিয়ে যা, তুই নিয়ে যাস না, তোর অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু সেই কবিরাজের, সেই তান্ত্রিকের কথা অনুযায়ী সে পিছনে তাকায় নাই। সে পিছনে না তাকায়া ফাইনালি সে মুন্ডুটা নিয়ে সেই কবিরাজকে এনে দিল। তো সেই তান্ত্রিক যখন সেই মুন্ডুটা পেল, এরপর বলল যে ঠিক আছে তোর প্রথম কাজ হয়ে গেছে, আর দুইটা কাজ করলে তুই ভালো মানের একটা তান্ত্রিক হয়ে যাবি। ঠিক আছে এবার দুই নাম্বার কাজটা দিন। দুই নাম্বারে হচ্ছে তোকে শ্মশানের না মানে তোকে বিলের মাঝখানে এমন একটা মানে তেঁতুল গাছ অথবা বট গাছ খুঁজে বের করতে হবে। সেই বট গাছের উপর মানে বিলের মাঝখানে আশেপাশে কোনো ঘনবসতি নেই, কোনো জনবসতি নেই আর কি, এমন একটা বট গাছের কাছে গিয়ে অথবা তেঁতুল গাছের কাছে গিয়ে তোকে এই তাবিজটা বেঁধে দিয়ে আসতে হবে। বলে একটা তাবিজও দিল এবং একটা মন্ত্র শিখিয়ে দিল যে কোনো বিপদ যদি হয় তাহলে তুই এই মন্ত্রটা পড়বি। বলো ঠিক আছে। এরপর সে ফাইনালি খুঁজেও পেল একটা এরকম যে একটা বড় মানে তেঁতুল গাছ বিলের মাঝখানে, এবং এর পাশে একটা শ্মশান আছে, এবং এটার উপরে তাকে সেই তাবিজটা বেঁধে দিয়ে আসতে হবে। এরপর সে সেই মাঝরাতে সেই তাবিজটা বাঁধতে গেল। তো যখন সে সেই তাবিজটা বাঁধতে গেছে তো দেখলো গাছটা তার থেকে মানে সরে যাইতেছে, গাছটা মানে তাকে উঠতে দিছে না গাছের মধ্যে। তারপরেও সে অনেক কষ্টে সেই গাছটার উপরে উঠল এবং তাবিজটা কোনো মতেই বাঁধতে দিছে না গাছটা। যখন তাবিজটা বাঁধতে দিতে ওই ডালটা সরে যাইতেছে ওখান থেকে, বাতাসে দুলে যাইতেছে, মানে তাবিজ ওকে বাঁধতে দিবে না। এরপরে ও অনেক কষ্টে মানে যে কোনো ভাবে সেই তাবিজটা আর কি সেখানে বাঁধে দিল, এবং সেই তাবিজটা সেখানে বেঁধে দেওয়ার পর সে নিচে নামবে। তো নিচে নামার সময় দেখলো একটা বড় মানে সাপ, কালো রঙের সাপ, সেটা মানে জড়ায় ধরে আছে সেই গাছটা। এটা দেখে তো ভয় পেয়ে গেল, এবং শ্মশানের ওদিক থেকে বেশ কিছু অনেকটা আগুনের দলা, আগুনের গোলা তার দিকে ছুটে আসতেছে মানে তাকে ধরার জন্য। এরপর সে সেই মন্ত্র পড়া শুরু করলো এবং দেখলো সেই সাপটা নেই, এবং এরপর নেমে দৌড় দিয়ে চলে আসলো। এবং এরপর কবিরাজের থেকে শুনলো তার তৃতীয় যেই ইয়েটা। তো এই তৃতীয় মানে কি করবে তৃতীয় নাম্বার কাজটা, তো বলল তৃতীয় নাম্বার কাজটা কি, তুমি যেভাবেই হোক মাঝরাতে একটা কুকুর তোমাকে বলি দিতে হবে, একটা কুকুর বলি দিতে হবে মানে এমন একটা জায়গায় যেখানে কেউ মানে আসার সম্ভাবনা নেই, এমন জায়গায় তোমাকে একটা কুকুর বলি দিতে হবে। তখন সে একটা কুকুর ম্যানেজ করলো, করে সে মাঝরাতে কুকুরটাকে বলি দিল, এবং বলি দিয়ে সেটার মাথা একটা গোল দাগ দিয়ে এটার ভিতরে রাখলো। এবং গোল দাগ দিয়ে ভিতরে রাখার পর আশেপাশে মানে অনেক ঝড় শুরু হয়ে গেল। মানে এরপর হঠাৎ করে কোনো একটা মানে শক্তি তাকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দিল। কিন্তু সে তারপরেও সে যদি সেখান থেকে পালিয়ে যাইতো তার কাছে অনেক বড় একটা দুর্ঘটনা হইতো, তার মানে জীবন আশঙ্কাও হইতে পারত। কিন্তু এরপর সে সেখান থেকে পালিয়ে না গিয়ে সে সেখানে আবার আসে এবং কয়েকটা মন্ত্র পড়ে সেই কুকুরের মাথাটা এনে সেই কবিরাজকে দিল। তো এই তান্ত্রিক যখন সেই কুকুরের মাথাটাও পেয়ে গেল, এরপর তাকে অনেক কিছুই শেখালো। এরা বলল ঠিক আছে, তুমি এখন থেকে মানে ভালো মানের একজন কবিরাজ হয়ে গেলে তুমি এখন থেকে দিন ভূতার আইতে পারবা, তো তুমি এই বিদ্যাটাকে ভালো কাজে ব্যবহার করিও, খারাপ কাজে ব্যবহার করো না। এরপর ভাইয়া সব সময় সে ভালো পথে ছিল, তো গত বছর সে মারা গেছে, তো আপনারা তার জন্য দোয়া করবেন। তো এই ছিল আমার লাস্ট ঘটনা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ বন্ধু। বন্ধু চলে যাবে কিন্তু আমি রয়ে যাব আপনার সাথে। আজকে দ্বিতীয় অতিথি, তিনি তার জীবনে কিছু ভৌতিক অভিজ্ঞতা বললেন এবং ও যখন অভিজ্ঞতা বলছিল তখন মাদ্রাসার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছিল, বিকজ ও তো মাদ্রাসার বন্ধু। আমাদের সাথে জয়েন করেছেন চট্টগ্রামের একজন মাদ্রাসার বন্ধু, তার নাম হচ্ছে হাফিজুর রহমান। বলেছেন, কেমন আছেন দাদা, ভালো লাগছে আপনার ঘটনাগুলো। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জয়েন করেছেন আমাদের সাথে আরো বেশ কিছু বন্ধু, যেমনটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এদিকে জয়েন করেছেন আমাদের বন্ধুটির নাম হচ্ছে পাখি। আমাদের সাথে রুমানা যুক্ত হয়েছেন, শাহরিয়া যুক্ত রয়েছেন, তাসনিয়া যুক্ত রয়েছেন, নাজমা রয়েছেন, রেবেকা সুলতানা রয়েছেন, ডেইজি রয়েছেন, আব্দুর রহমান পল্লব রয়েছেন, আরফিন মিশু রয়েছেন, সামিনুর নেসা রয়েছেন, কলকাতা থেকে অনেকে যুক্ত হয়েছেন ফেসবুকে, গীতি রয় যুক্ত রয়েছেন আমাদের সাথে, প্রিয়াঙ্কা যুক্ত রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে শিলিগুড়ি থেকে যুক্ত হয়েছেন ধ্রুব, আমাদের সাথে রুবিনা যুক্ত রয়েছেন, হেনা পারভিন যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, খন্দকা সোহেল কুমিল্লা থেকে, তাসিন রয়েছেন আমাদের সাথে জাপান থেকে, সামসাদ আলম যুক্ত হয়েছেন কোরিয়া থেকে, আসমা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে, ফৌজিয়া যুক্ত হয়েছেন আমাদের সাথে ইউকে থেকে, আফরোজা বেগম সৌদি আরব থেকে, তাসনিম খান যুক্ত হয়েছেন ঢাকার মহাখালী থেকে, ফৌজিয়া যুক্ত রয়েছেন আমাদের সাথে, শাহানা সরোয়ার যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে মিরপুর দুই থেকে, রেহনুমা আহমদ আফতাবনগর থেকে, আব্দুল কাদের সেলিম তিনি যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে, শাহিদা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, ফাহিম যুক্ত হয়ে গেছেন চট্টগ্রাম থেকে, ফারহানা চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, জ্যোৎস্না বেগম রয়েছেন আমাদের সাথে ক্যান্টনমেন্ট থেকে, রিমা আক্তার যুক্ত রয়েছেন আমাদের সাথে বাড্ডা থেকে, মাহমুদা খাতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন কুমিল্লা দাউদকান্দি থেকে, তাসলিমা হোসেন কলি যুক্ত রয়েছেন আমাদের সাথে ফেনি থেকে, মুনমুন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে বন্ধুটি গুলশান এক থেকে, হুমায়রা নবী যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে ইডেন কলেজের হল থেকে, মুনা আফরিন যুক্ত হয়েছেন আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি থেকে, মাহফুজুর রহমান যুক্ত রয়েছেন আমাদের সাথে আইউবি থেকে, কানিজ ফাতেমা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, তাহমিনা বেগম চট্টগ্রাম থেকে, আসমা হোসেন চট্টগ্রাম থেকে, শামসুন নাহার কুমিল্লা থেকে, শাহিন রুমা যুক্ত রয়েছেন আমাদের সাথে, এমডি রিজাউল করিম কুমিল্লা থেকে যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, আমাদের সাথে রয়েছেন রাকিব কুমিল্লা থেকে, আমাদের সাথে ফাতেমা বেগম চট্টগ্রাম থেকে, অলোক বিশ্বাস কলকাতা থেকে যুক্ত হয়েছেন, সেলিম আহমেদ ঢাকা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে, হাসিনা চৌধুরী মিরপুর থেকে, নাদিয়া আক্তার রয়েছেন রামপুরা থেকে, সুজানা রহমান যুক্ত রয়েছেন আমাদের সাথে এইদিকে, যুক্ত রয়েছেন মোসাম্মদ, রুবেনা খাতুন গাজীপুর চৌদ্দগ্রাম থেকে। অনেক অনেক ভালো লাগছে যে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বন্ধুরা যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং এই ভালো লাগা নিয়েই আমরা এখন একটা ছোট্ট ব্রেকে যাব। ব্রেকের পর যখন ব্যাক করব তখন আরো একজন গেস্ট আমাদের সাথে যুক্ত হবেন এবং তিনি তার জীবনের কিছু ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। এই মুহূর্তে ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকবেন আপনারা।
হ্যালো গাইস, দিস ইজ রাসেল সর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Salt to it a chips, bro. Texture it to different. It's a solid biscuit. No, bro, it's a chip. It's a biscuit. It's a chip. It's a biscuit. It's a chip, bro.
Bashai kora alu shake. Spicy seasoning it to his tail of grand papata.
Guys, thamo. It's a chips taki biscuit. Hey, buje nao. হ্যালো গাইস, দিস ইজ রাসেল সর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Salto it a chips, bro. Texture it to different. It's a solid biscuit. No, bro, it's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro.
Bashai kora alu shake. Spicy seasoning it to his tail of grand papata.
Guys, thamo. It's a chips like a biscuit. Hey, buje nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি আর যে উদয় আছি আপনার সাথে এই মুহূর্তে ভূত স্টুডিওতে। ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা এটা চিপস না বিস্কিট, এটা নিয়ে কনফিউশন থাকার কথা, কারণ এই ক্রিসপিনেস এর কারণে এটা চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় এটা বিস্কিট। আপনার কাছে প্রাণ পটাটাকে কি মনে হয়, চিপস না বিস্কিট? অবশ্যই আমাকে জানাবেন। ইতিমধ্যে আমাদের সাথে আজকের এপিসোডের সর্বশেষ যে অতিথি তিনি যুক্ত হয়েছেন, তার কাছে যাওয়ার আগে কয়েকটা কমেন্ট নিয়ে নিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বন্ধু, নামটা হচ্ছে নীলিমা। তিনি বলছেন ঢাকার বন্ধু, যাত্রাবাড়ি থেকে বলছেন যে উদয় ভাই আমার কাছে বেশ কিছু ভূতুরে গল্প আছে, আমি কি আসতে পারবো? নীলিমা ছেলে মেয়ে সবাই এখানে আসতে পারবে। আমাদের এখানে অনেক মা এসেছেন, দেখা গেছে যে তিনি তার ঘটনা বলেছেন, সঙ্গে তার ছেলে এসেছেন, সে ছেলে হয়তো কলেজে পড়ে, সেও ঘটনা বলেছে। আবার এখানে মা মেয়ে এসেছে, দেখা গেছে মা ঘটনা বলেছেন তার তিনটা ঘটনা, মেয়ে বলেছে আরো তিনটা ঘটনা। পরিবার নিয়েও এখানে অনেকে এসেছেন, বাবা এসেছেন, ওয়াইফ এসেছেন বা হাজব্যান্ড ওয়াইফ তারা এসেছেন, অনেকে এখানে আসেন। আপনি কেন পারবেন না? যদি আপনার কাছে অ্যাটলিস্ট তিনটা ভৌতিক ঘটনা থাকে, যে ঘটনাগুলো আপনার নিজের সাথে ঘটেছে, আবার এমন হতে পারে আপনার সাথে কোনো ঘটনা ঘটে নাই, আপনি কালেক্ট করেছেন, আপনার বাবার কাছ থেকে শুনেছেন তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা, হয়তো আপনার গ্রামের বাড়ি থেকে কোনো একটা ঘটনা কালেক্ট করেছেন, কিংবা প্রবাসে কেউ একজন রয়েছে আপনার আত্মীয়, তিনি কোনোদিন আপনাকে জানিয়েছিল যে তাদের দেশে এরকম একটা হন্টেড প্লেস আছে, সেখানে একটা ঘটনা আপনি জানেন। তো এরকম যদি তিনটা মিনিমাম ঘটনা থাকে, আপনি একটা রেজিস্ট্রেশন করবেন, মানে জাস্ট ছোট্ট একটা SMS করবেন আমাদেরকে। নিয়মটা বলছি সবার জন্য, মোবাইলের মেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করেন RBS, স্পেস দিয়ে নিজের নাম লিখুন, স্পেস নিজের লোকেশন টাইপ করুন, স্পেস দিয়ে নিজের প্রফেশন টাইপ করুন, এরপর টেক্সটটা পাঠিয়ে দিন উদয়কে 26969 এই নাম্বারে। আমি আবারও বলছি RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। আপনার বন্ধু উদয় রয়েছে আজকে আপনার সাথে, বাকিটা সময় আমরা একসাথে থাকবো আশা করছি। চলুন এবার আমাদের তৃতীয় গেস্টের সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ মাসুদুল হাসান, আমার বাড়ি ফরিদপুর টাপাখোলা লেকপার।
আচ্ছা, ফরিদপুর থেকে আপনি ঢাকার বাড্ডাতে এসেছেন?
জি জি, আমি শুধুমাত্র আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যই আমি আসছি। কারণ এই অনুষ্ঠানটা আমার জন্মলগ্ন থেকে, মানে অনুষ্ঠানের জন্মলগ্ন থেকে আমি শুনছি, অসাধারণ লাগে। এটি আমাদের পরিবারের একটি বিনোদন মাধ্যম, বৃহস্পতিবার রাত 10টার সময়।
সব এটা মানে শুনতে ভালো লাগে। যখন এই যে আজকে আমার যে ভাই এসেছেন, আমি যদি আরো একটু ডিটেইলসে বলি, আপনার পরিবারে কে কে আছে?
আমার পরিবারে আমার ওয়াইফ আছে স্টার জান লাইজু, তারপর আমার ছেলে শাফিন বর্তমানে অনার্সে পড়ে, আর আমার ছোট ছেলে ইফরাত, সে পঞ্চম শ্রেণীর ছাত্র।
এক্সিলেন্ট। তার মানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলের বাবা, তিনি বললেন যে তার পরিবার নিয়ে তিনি জাগো এফএম শোনেন প্রত্যেক বৃহস্পতিবার রাতে ভূত স্টুডিও। এটা শোনার জন্যই কিন্তু জাগো এফএম এর জন্ম হয়েছিল। আমি একটা কথা সবসময় বলি যে বাংলাদেশে অনেক কিছু হয়, পৃথিবীময় অনেক কিছু হয়, কিন্তু পরিবার নিয়ে যে অনুষ্ঠান শোনা যায়, পরিবার নিয়ে যে অনুষ্ঠান দেখা যায়, সেটার সংখ্যা খুব কম। বিশ্বাস করেন, আপনি টেলিভিশন নাটকে দেখতে বসেন, ইউটিউবে দেখতে বসেন, কিংবা যাই করতে বসেন, দেখবেন যে পরিবার নিয়ে দেখতে বসলে না আপনি মাঝে মধ্যে উঠে যেতে হবে, এটা তো শোনানো যাচ্ছে না, এটা বাচ্চাকে নিয়ে দেখা যাচ্ছে না। তো এরকম একটা অবস্থা থেকে আমাদের জাগো এফএম যখন আমরা শুরু করি, আমাদের চিন্তা ছিল আমরা এমন কিছু অনুষ্ঠান করব, এমন কিছু আয়োজন করব যেটা বাবা তার সন্তানকে নিয়ে দেখতে পারবে, মা তার সন্তানকে নিয়ে দেখতে পারবে, হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে হয়ে একটা জায়গায় দিন শেষে একত্রিত হবে। সো জাগো এফএম সেই জায়গাটা পারছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের একজন ভাই, আমাদের একজন শ্রোতা, তিনি আজকে অতিথি হয়ে এসেছেন। তিনি বললেন যে তার পরিবার নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার রাতে তিনি ভূত স্টুডিও 2018 সাল থেকে শোনেন এবং আজকে অবধি তিনি শুনে যাচ্ছেন। এটা আমার জন্য খুব ভালো লাগার বিষয় আলহামদুলিল্লাহ। এবং আমরা চাইবো যে আপনারা যারা রয়েছেন, এরকম অনেকেই রয়েছেন আমি জানি, আমাদের অনেক ভাইদের সাথে কথা হয়, মাঝে মধ্যে অনুষ্ঠান হলে দেখা হয় বিভিন্ন জায়গায়, তখন শুনি যে ভাই আমি কিন্তু আপনার অনুষ্ঠান অমুক জায়গা থেকে শুনেছি, আমার পরিবারও শোনে। তো এটা শুনতে খুব ভালো লাগে, যখনই পরিবার শব্দটা আসে বুকে খুব ভালো লাগে, শান্তি লাগে একটা। তো এই শান্তির জায়গাটাই আমাদের প্রাপ্তি, খুব ভালো লাগছে শুনে। আপনার নামটা হচ্ছে মাসুদ,
রাইট?
মাসুদ ভাই, আমরা আপনার কাছ থেকে তাহলে এখন সেই ঘটনাগুলো শুনতে চাই যে ঘটনাগুলো বলার জন্য আপনি ফরিদপুর থেকে ঢাকায় ছুটে এসেছেন। শুনি তাহলে, শুনি।
আচ্ছা উদয় ভাই, আমি আমার প্রথম ঘটনাটা বলছি। আমাকে এই গল্পটি শুনিয়েছে আমার ছোট বোনের শাশুড়ি। এটা হচ্ছে এই মাদারীপুরে চর্মগড়িয়া গ্রামে। এখানে এটি অনেক আগের একটি ঘটনা। প্রথমত ঘটনাটা কি, এক লোক ইলিশ মাছ মারত, তার পেশাই ছিল শুধুমাত্র ইলিশ মাছ। তারপরে তারা দুই বন্ধু ছিল, একজনের নাম হচ্ছে জব্বার আর একজনের নাম হচ্ছে সত্তার। এই দুই বন্ধু, তাদের কাজ ছিল সারাদিন তারা ইলিশ মাছ বিক্রি করবে এবং রাত্রে এই 9টার দিক তারা নৌকা নিয়ে বের হবে। এর ভিতর জব্বারের সাহস অনেক বেশি ছিল এবং তুলনামূলকভাবে সত্তারের সাহস একটু কম ছিল। একদিন রাত্রে খাওয়া দাওয়া করে জাল সবকিছু নিয়ে বেরোইছে, বেরোনোর পরে এই পাশ দিয়ে একটা শ্মশান, এটা হচ্ছে অম্বিকাপুরের শ্মশান, এই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় চারজন লোক ধুতি পরা অবস্থায়, তার আগে একটু গল্প মিস হয়ে গেছে, এটা হলো তার আগে কিছুক্ষণ আগে দেখে যে একটা চিতায় আগুন জ্বলছে, একটা লাশ পুরানো। তারা মনে করলো যে হ্যাঁ স্বাভাবিক এটা হইতেই পারে, শ্মশানের পাশ দিয়ে যাইতেছি, এটা কোনো টেনশনের কোনো বিষয় না, ঠিক আছে। তারপরে চারজন লোক ধুতি এবং পাঞ্জাবি পরা তাকে তাদেরকে ডাকছে, কয় এই সত্তার এদিকে আয়, আমাদের পার করে দে। এখন জব্বার বলতেছে কয় আমার পক্ষে সম্ভব না, ওখানে কিন্তু মানুষ থাকে না, অশরীর থাকে, আমরা শ্মশানের পাশ দিয়ে যাইতেছি, কয় কয় দূর মানুষ হলে তো হইতে পারে, কয় তুই সত্তারের কথা শুনবি না, তুই ই নিয়ে আয়, নৌকাটা নিয়ে আয়, আমি ইসে যাব, তোদের উপর যাব, মানে যে টাকাটা এই যে স্বর্ণ আছে এই স্বর্ণ দূরে থেকে দেখাইতেছে, স্বর্ণ এই স্বর্ণ তোদেরকে দিব। তারপরে যা কাছে যায়, তারপর চারজন ওঠে, ওঠার পরে কিছুক্ষণ পর ওঠার পরে বলে যে তোরা আমারে ওই পাশে ও নদীর ওই পারে নামাই দিবি, যার শ্মশানের অপোজিটে, ওই এলাকাটা ভাসানচর নাম। যাওয়ার পরে দেয়, তারপরে বলে যে এই তোরা কি চাস, তোকে কি টাকা দেবো, বলে যে না আপনাদের সামান্য একটু উপকার করছি, এর জন্য আমরা কেন স্বর্ণ টন এগুলো নেব, কয় ঠিক আছে তাহলে তুই তোরা কাজ কর, তোদের কাছে একটা পাথর দিলাম, এই পাথর দিয়ে তোরা যে কোনো সময় কাজে লাগাবি, আর খবরদার তোরা এই পাথরটা হারাবি না, যাক দুজন রাখে। তারপরে নৌকা চালাতে চালাতে একেবারে ফরিদপুর সিএমবি ঘাট পার হয়ে নদীর মাঝে যায়, মাঝে যাওয়ার পরে ওরা দেখে যে ওদের নৌকা ব্যতীত আর আজকে কেউ মাছ মারতে আসে নাই। ওরা একটু আশ্চর্য হয়, কি ব্যাপার আজকে সবাই নাই, কারণটা কি, বলে যে হয়তো হলে হইতেও পারে। তখন ওরা করে কি জাল ইলিশ মাছের জাল চতুর্দিক দিয়ে করার সময় ওরা দেখে দূর থেকে একটা জাহাজ আসতেছে। জাহাজ আসার পরে ওরা শুধু জাহাজের গল্পই শুনছে জীবনে, কিন্তু জাহাজ ওরা সরাসরি দেখা ওদের সৌভাগ্য হয় নাই। জাহাজটা দেখেছে এত মনোরম, যখন ওরা জাহাজের কাছে আসছে তখন দেখেছে কারো মাথা দুইটা, কারো গলা নাই, কারো এক হাত আছে পা নাই, ওরা তো তখন একটু ভয় পাইছে। তারা বলতেছে যে যা খুশি থাক, তাতে আমাদের কিছু আসে যায় না, তার ভিতরে কি থাকে কয় তুই ওইদিক তাকাবি না। এর ভিতর জাহাজটা করে কি, ওদের নৌকার কাছে আসার সময় ওই চারটে লোক জাহাজ থেকে উঠে আসে, বলে যে এই জব্বার সত্তার তোদের কোনো টেনশনের কোনো কারণ নাই, তোরা আমাদের নৌকায় আয়, এই সে জাহাজে আয়। কয় জাহাজ আসবো মানে জাহাজ কত উঁচা, আমরা কত নিচে, কয় আমাকে চিনতে পারছিস, কয় কি যে না আপনাদের তো ঠিক চিনতে পারলাম না, কয় তুই কিছুক্ষণ আগে আমাদের নৌকা পার করছিলি, আমরা সে চারজন, তোরা আমার জীবনে অনেক উপকার করছিস, এর বদলতে তোরা পাবি, তোরা আয়। বলে যে এইখানে তো ওঠা সম্ভব না। তার ওই চারজনের মধ্যে থেকে দুইজন করে কি ওদেরকে সম্পূর্ণ সন্নি করে ভাষায় আবার ওরা জাহাজে উঠায়। কিন্তু জাহাজে উঠার পর ওরা লক্ষ্য করে এটা তো জাহাজ না বা অন্য কিছু না, কিন্তু এখানে তো তাল গাছ, আম গাছ, হিজল গাছ, বিভিন্ন বাবলা গাছ, বিভিন্ন গাছ, এবং তার চতুর্পাশ দিয়ে বিয়ে বাড়ির একটা গেট সাজানো। তখন বলল যে তোরা আসছিস, আমি খুব খুশি হয়েছি তোরা এই কারণে আজকে আমাদের মালিকের বিয়ে, ছেলের বিয়ে, এই উপলক্ষে আজকে অনেক খাওয়ার ইয়ে আছে, সমস্যা নাই, তোর আজকে আমাদের সাথে থাকবি। তখন ওরা খুব ভয় পায়। ভয় পাওয়া অবস্থায় ওরা করে কি, ওরা এই বিভিন্ন অশরীর তারা খাওয়া দাওয়া করতেছে করতেছে, তখন ওই চারজনের ভিতর থেকে একজন বলতেছে, এই ওরা আজকে আমার ওই দুজন মেহমান, ওদেরকে তোরা খাওয়ানোর ব্যবস্থা কর। কিন্তু তাদেরকে দেখতেছে যে খাসির মাংস, গরুর মাংস, বিভিন্ন কুরমা খাইতেছে, ওদের খাবারের প্রতি একটা লোভ লাগে। তখন করে কি ইশারায় বলে ওদের চারজন দুজনকে খাবার দেয়। খাবার দেওয়ার পরে দেখা যায় কি একটা পর্যায়ে ওখানে ব্যাং রান্না করা, ব্যাং, সাপ, এই মাছের আষ্টা, মাথায় বিভিন্ন প্রকার, ওদের দেখা তো ওদেরকে প্রচুর পরিমাণে মানে যে ঘৃণা লাগে। তখন বলতেছে যে এটা তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। কয় বললাম তোরা খা, কোনো সমস্যা নাই, এটা খাইতে অনেক টেস্ট পাবি। এখন ওরা নিরুপায় হয়ে বলে, চিন্তা করে যে আমাদের তো না খায় এখানে কোনো রাস্তাই নাই, আমি কি করব। এই অবস্থায় ওরা যখন মুখে দেয় তখন দেখে যে প্রচুর পরিমাণে একটা সুস্বাদু খাবার ওরা খাইতেছে। খাওয়ার পরে লক্ষ্য করে ওই জায়গায় গাছ, তাল গাছ, তাল গাছের উপরে গলা কাটা মানুষ, আম গাছে একজন পা দিয়ে রাখছে, ওই পাটা আবার অনেক দূরে আর এক এই মানে যে অশরীর আর এক গাছে পা দিয়ে রাখছে। ওরা প্রচুর পরিমাণে ভয় পায়। একটা পর্যায়ে করে কি ওরা প্রচুর খাওয়ার পরে ওরা ঘুমায় যায়। কিন্তু ঘুম থেকে উঠে দেখে ওরা ওদের নৌকায় বসে রয়েছে, নৌকায় শুয়ে রয়েছে, ঘুম তো ভাঙতেছে না। পরে যারা মাছ মারে তখন ওদেরকে ওদেরকে জব্বার আর সত্তার ওদের দুজনকে দেখে, দেখার পরে তখন বলে, কি ব্যাপার, ওদের তো আজকে অনেক দিন ধরে খুঁজে পায় না, আজকে ওরা এখানে কোথা থেকে আসলো। নদীতে বহুত স্রোত ছিল, তারপরে ওরা ঠিক নদীর মাঝে ছিল এবং যায় দেখে যে প্রচুর পরিমাণে ওদের নদী এসে নৌকার ভিতরে ইলিশ মাছ, তারপর ওদের পানি ছিট দিয়ে উঠায়। এবং জিন্দা বলছিল যে খবরদার, তোরা এখানে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা তোরা বাইরের জগতে কারো কাছে বলবি না, যদি বলস তাহলে তোদের অবস্থা তো খারাপ, আমাদের তো অবস্থা খারাপ হবেই, তার সাথে তোদের অবস্থারও ভয়ানক হবে। তখন এলো জব্বার দাদা বলে, জব্বার দাদা জীবনেও কখনো ওই কথা বের করে না, কিন্তু সত্তার এই কথা আবার যায় বলে, বিভিন্ন লোকের কাছে বলে আমাদের এরকম এরকম ঘটনা ঘটছিল, আমরা আজকে 15 দিন পর আজকে আমাদের জ্ঞান ফিরল। ওদের বাড়ি থেকে সবাই চিন্তায় পড়ে যায় যে 15 দিন কোথায় গেল। আসে দেখে যে বলে যে কি ব্যাপার, তোমরা 15 দিন কোথায় ছিলে? বললো যে এই মানে যে সত্তার বলছে ঘটনাটা। এখন তো স্বাভাবিক, জব্বার মেয়েরও আবার বলে দিছে যে খবরদার তোরা মাছ মারবি না, তুই মাছ মারবি না, মাছ মাছের পরিবর্তে তুই শস্য চাষ করবি এবং একটা দোকান করবি, তুই কখনোই তুই মাছ মারতে আসবি না, তাহলে তোর ক্ষতি হবে। আর জব্বার দাদা কি বলবে, সে বলতেছে ঠিক আছে তোমাদের নির্দেশ আমি পালন করলাম। এখনো উনি ছোট একটা দোকান দেয় কিন্তু দোকানে পর্যাপ্ত পরিমাণে লাভ হয়। লাভ হলে পরে উনি তো কখনো এই কথা বলে নাই। এই সত্তার হাজরা বলার পরে বিষয়টা হয়েছে কি, উনার উপর দিয়ে প্রচুর বিপদ আপদ যায়, প্রচুর উন্মাদ হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, সে আবল তাবল করে, আচরণ করে, সবকিছু করে, সারাদিন সারাদিন ঘুমায় এবং রাত্রে সে বেরোয়। একদিন এশার নামাজে যাওয়ার সময় জব্বার দাদার সাথে সত্তরাজদার সাথে দেখা, বলো যে এই তুই এতদিন কোথায় ছিলি, তোর এরকম পাগলের বেশ কেন? পাগলের বেশ হওয়ার আমার অনেক কারণ আছে, আপনি কি ব্যাপারটা শুনবেন? হ্যাঁ আমি শুনবো, কিন্তু আমি তো বলতে নারাজ। কয় ঠিক আছে তুই বল। কয় কি যে আপনি তো এই কথা তো বলেন নাই কারো কাছে, কিন্তু আমি তো বলছিলাম, বলা অবস্থায় এসব জিনরা আমাকে মাইরেই ফেলাবে, আমরা একটু উপকার করছিলাম বলে এই জন্য মানে যে টিকে আছি এই জন্য। কয় তুই কি কাজ করস? কয় জিনরা আমার দেখ কালো জাদু করায়। কালো জাদু মানে বিভিন্ন প্রকার লোক গোরস্থানে মারা গেলে পরে পরের দিন তার বিভিন্ন শরীরের অর্গান বিভিন্ন কাইটে নিয়ে আসতে বলে এবং চারজন জিনের একজন তার সাথে থাকে। এভাবে করতে করতে বললো যে আপনি কি এই কাজে যাবেন? না, আমি এই কাজে আমি যাব না। পরে চিন্তা করলো যে অত দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে সত্তার, এখন কিভাবে বাঁচানো যায়। তখন ওই যে যে পাথরটা ছিল ওই পাথরের মাধ্যমে বলে যে এরকম ব্যাপার, ওকে আপনারা মাফ করে দেন, ও আর এই কাজ কখনো করবে না। যাই হোক, এভাবে সে মুক্তি পায়। কিছুদিন পরে জব্বার দাদা মারা যায় এবং তার পরবর্তীতে সত্তার কোথায় আছে এই কথাটা আজ পর্যন্ত জানা যায়নি। এই ছিল আমার প্রথম ঘটনা। প্রিয় লিসেনার, আমি এখন আমার দ্বিতীয় ঘটনাটা বলছি। আমার এই গল্পটি শোনা আমার পীর ভাই কোচি রতন জুয়েল এবং আরএস এদের কাছ থেকে শোনা। ঘটনাটা কি, এটা স্বাধীনতার যুদ্ধের পরপরকার ঘটনা। একটা এই কালাম আর জামাল এবং জুবাইর তিনজন ছিল তারা বন্ধু। তাদের কাজ ছিল বড়শি দিয়ে মাছ ধরা এবং ওরা যে জায়গায় যাইত ওদের ট্যাংরা পুঁটি এগুলো পায়, মানে পাশে সবাই পায় কিন্তু ওরা পায় না। ওদের মনের ভিতর জেদ চাপল, কি ব্যাপার সবাই মাছ পায় আমরা এই এরকম। একটা লোকের কাছে যাই বলল যে তোরা মাছ পাবি কিন্তু একটা শর্ত আছে, শর্তটা পালন করতে হবে। বলে যে বলেন আপনি কি শর্ত দিবেন, এই একটা জিনিস মানলে তোরা পারবি। যাই হোক, ভালো কথা। কি বলল যে অমাবস্যা রাতে তোরা একটা বাস ধরে যাবি, বাস ধরে যাওয়ার পরে মানে যে বাসের যে কুঞ্চি সেগুলো কাটবি। বললো যে এটা কি একটা কঠিন ঘটনা নাকি, রাত্রে যা বাসের? কিন্তু না, গভীর রাত্রে গিয়ে কারো শরীরে কোনো প্রকার কাপড় থাকবে না, এই অবস্থায় তোরা কাটবি। এবং যথাযথভাবে তিনজনই যায়। ওরা দুজন করে কি কাটা শুরু করে। তখন চিন্তা করে, জুবাইর চিন্তা করে যে এরকম ব্যাপার, কুঞ্চি তো মনের মতো পাইতেছি না। আস্তে আস্তে ভিতরে যায়া বাস্তবটা অনেক বড় ছিল, ভিতরে যায় দেখে যে বড় একটা কুঞ্চি পাইছে। সে কুঞ্চি দিয়া কাটা শুরু করে। কাটা শুরু করার পর উনি পিছনে কে যেন ওনার মাথা টুকাইতেছে, বললো যে এই জুবাই তুই কি করতেছস? বললো যে আমি কুঞ্চি কাটতেছি। বললো যে ওদের তিনজনের ভিতর একজন বললো যে তুই তো যা তো, আমাকে ডিস্টার্ব করবি না, আমি কুঞ্চি কাটবই। এর মধ্যে পিছনের দিক তাকায় তাকায় দেখা যায় বিশাল একটা মাথা শূন্যে ভাসতেছে এবং ওর মুখ থেকে আদার দূরে। স্বাভাবিক নিয়মে ভয় পায়, ভয় পাওয়ার পরে আস্তে করে ও বেরিয়ে আসার পরে দেখে যে হিজল গাছ এবং একটি দূরে ছিল আবার একটি কদম গাছ, এই দুই গাছের মাঝে দুইজন মানে যে একটা দেবী মানে যে রয়েছে এবং সে নদীর ভিতরে মাথা পরিষ্কার করতেছে, মানে যে আমরা যেরকম রুকুতে যাই ঠিক সেরকম ভাবে। ও তো দেখে তো প্রচুর পরিমাণে ভয় পায়। ভয় পাওয়ার পরে চিন্তা করে, আগে আমরা গল্প শুনছি এই শুনছি কিন্তু ওর সেন্সটা ওখানে চলে যায়। চলে যাওয়ার পরে এবং ওর যে দুই বন্ধু ছিল সেই দুই বন্ধু দেখে যে ওদের দুজনের জামা কাপড় আছে এবং ওই জামা কাপড়ে কিন্তু জুবাইরের জামা কাপড় নাই। এখন স্বাভাবিক নিয়মে চিন্তা করলো যে ও তাহলে নিশ্চিত বাড়ি চলে গেছে এবং সেন্সলেস অবস্থায় এখন র্যাংটা অবস্থায় ও বাসের সোপের পাশে শুয়ে থাকে। এর ভিতর যারা দিনমজুর আছে তারা সকালবেলা করে কি, এমতো অবস্থায় ওরা সকালবেলা যাওয়ার সময় দেখে যে জুবায়ের ল্যাংটা অবস্থায় ঘুমাই রয়েছে। মনে করলো ঘুমাইছে, বলার পরে ডাক দেয়, বলে যে না ও তো সেন্স নাই। তারপর মুখে পানি টানি দেওয়ার পরে ও করে কি জাগে আসে, ও জাগে। জাগার পরে তারপর ওর ওই রাত্রের ঘটনাটা বলে। তারপরে এক কৃষকের একটা গামছা দেয়, ওই অবস্থায় সে বাড়ি যায়, বাড়ি ওকে দিয়ে এসে তারপরে বলে যে মা আমার এরকম এরকম ঘটনা ঘটছিল, এরকম এরকম ঘটনা ঘটছিল। বললো যে তুই রাত্রে এত রাত্রে গেলি কেন, হ্যান ত্যান। বললো যে আমি তো আমার মামা বাড়ির বাসস্থ বলি তো আমি গেছি, অন্য কোনো জায়গা তো যাইনি, আর গেলে পরে তো মানুষ তোর সভ্যস্ত করত। যাই হোক, ও রাত্রে ঘুমানোর সময় রাত্রি দেড়টার সময় ও একটা স্বপ্ন দেখে চিৎকার করে লাফ দিয়ে উঠার পরে তখন বলে যে মা এরকম ঘুমন্ত অবস্থায় আমি বিশাল একটা মাথা দেখতেছি, সে আমাকে আসতেছে কামড় দিতে। তখন বাড়ির সবাই বুঝতে পারে যে ওর কালকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে ওর এটা কোনো স্বাভাবিক স্বপ্ন না, সুতরাং স্বপ্নের ব্যাপারে সে খুব সিরিয়াস। যাই হোক, বোর হলে ওর মা বাবা করে কি স্থানীয় হুজুর তান্ত্রিক সবকিছু নিয়ে এসে, কিন্তু কোনো অবস্থাতে কেউ ভালো করতে পারতেছে না। তৎকালীন সময়ে এক মাদ্রাসার শিক্ষক ওর বাবা নিয়ে এসে বলল যে আমার সাথে যে আপনার ছেলের সাথে যে জিনটা আছে সেটি অনেক বড় একটা শক্তিশালী জিন, এবং আমার পালিত যে কটা জিন আছে তারা খুব শক্তিশালী, কিন্তু তাদের শক্তির কাছে কোনো কিছু কুলাবে না। সুতরাং আপনার ছেলের মৃত্যু শুধু সময়ের ব্যাপার, এ ব্যাপার আমি কিছু বলতে পারবো না। তাহলে আপনাকে আরো একটা বুদ্ধি দিয়ে আপনি যদি আমার চেয়ে কোনো ভালো আলেম মুয়াদ্দিস এসব লোককে পান তাহলে আপনি হয়তো একটু টেস্ট করতে পারেন, কিন্তু আমার দ্বারা সম্ভব না। কেন, হুজুরের কথায় হতাশ হয়ে যায় এবং তার কথা মতো আরো বড় হুজুর আনে, কিন্তু কোনোটাই কাজ হয় না। ওনার দিনে দিনে অবস্থাটা এরকম হয়, মানে আমরা যেরকম সোমালিয়ায় এই আফ্রিকান অঞ্চলে শুধু মনে হয় যেন একটা কঙ্কালের উপর একটা চামড়া, ঠিক জুবাইরের দিনে দিনে সেই একই পরিণতি হয়, কিছু খাইতে পারে না, কোনো কিছু পারে না। বহু চিন্তাই হয় আস্তে আস্তে মা বাবা তার ছেলে সন্তানের আশা মোটামুটি বাদই দিয়ে দেয় যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে। এর মধ্যে হঠাৎ করে একটা লোক সাধু, সে বিভিন্ন বাড়িতে ঘোরে, আশপাশ দিয়ে ঘোরে, কিন্তু কারো কাছে কোনো সময় খাইতে চায় না বা কোনো কিছু বলে না। ওনার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তখন বাইরে টিনের গেট ছিল, তৎকালীন সময়ে পাশ দিয়ে বেড়া আর ওদের বাড়িটা ছিল টিনের একটা গেট, কারণ এইগুলি একসময় গ্রাম বাংলায় দেখাচ্ছে তো, কিন্তু কালে বদলে এগুলো আর কিচ্ছু নাই। তখন দরজা পাইছে, নক করার পরে ওর মা বেরোয় আসে, বলে তোমাদের বাড়ি এত বড় শয়তান কেন, বিশাল বড় পাওয়ারফুল একজন শয়তান, এটার মানে এটা কি বুঝলাম না, কে আক্রমণ করছে, কে কেন তোমরা এই বাড়িতে অবস্থান দিতেছ। বললো যে আমরা তো কি অবস্থান দিব, আমরা তো কোনো কিছু বুঝতে পারতেছি না। কই বাড়ি কি কোনো রোগী আছে, বললো যে হ্যাঁ রোগী আছে। তা ঠিক আছে, আমি বৃহস্পতিবার দিন আসতেছি, বৃহস্পতিবার দিন রাত্রে আসলে আমি ওকে একটু ট্রিটমেন্ট করব, ওর সাথে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমার খুব দরকার, আমার খুবই ডিমান্ড, ওই জিনিসটা আমার খুব প্রয়োজন, ওই জিনিসটা আমি সাথে করে নিয়ে যাব যেভাবে পারি, কয় তাহলে তো ভালো হয়। তখন বিভিন্ন জিনিস উনি সংগ্রহ করে ঠিক বৃহস্পতিবার দিন রাত 10টার সময় আসে, এই বিভিন্ন হাড্ডি মাড্ডি অনেক কিছু জোগাড় টোগাড় করে তেল টেল উনি নিয়ে এসে বলল যে আপনাদের কোনো কিছু দিতে হবে না। ঠিক আছে, যাক ভালো কথা। এ কথা বলার পরে উনি বিভিন্ন প্রকার পানি পড়া বা বিভিন্ন কিছু দেয়, কিন্তু এর মধ্যে জুবাইর করে কি লাফালাফি শুরু করে দেয়, মানে লাফালাফি এক জায়গা তার এক জায়গা লাফ দিতেছে। এখন ওর মা বাবা চিন্তা করে যে ছেলে আমার বিছানায় থেকে উঠতেই পারত না, কেন সে লাফাইতেছে, এটার মানে যে তার তো মনে একটু উন্নতি হইতেছে। তখন বলল যে ওই ওই সাধু লোকটা করে কি, ওর মাথায় বুলাই দেখ, বলে যে তুমি এখন ঘুমাও। তখন বলল যে যে জিনিসটা ছিল সে জিনিসটা আমি নিয়ে গেছি, আপনাদের কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, আপনার ছেলে দিব্যি সুস্থ হয়ে যাবে। তারপরে বলল যে এরকম ব্যাপার, আপনাকে কিছু খাইতে হবে। বলবেন না, আমরা কোনো কিছু এর বিনিময়ে করি না, সুতরাং আমরা যদি এই মহান জিনিসটা আমি পাইছি, এই জিনিসটার জন্য আমি আপনাদের উপহার দেওয়া উচিত, আমাকে অকৃতজ্ঞ করবেন না। বদ্রী কষ্কর পর তার মতো সে চলে যায়, এবং ওই সাধুকে আর পরবর্তীতে আর অবশ্য দেখা যায় না। কিন্তু ওই ছেলেটা জুবের দিনে দিনে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এটি ছিল আমার ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনায় যাচ্ছি। তৃতীয় ঘটনাটা কি, এটি আমার শ্বশুরবাড়ির এক আত্মীয় তার কাছ থেকে শোনা। তার নাম হচ্ছে জামাল উদ্দিন কানু ইলিয়াস এবং আমার বন্ধু মাইনউদ্দিন। বিষয়টা কি, মনে করেন 75-76 সালের দিকে একটা ছেলে যখন 6-7 পড়ত, ওর এক সহপাঠী মেয়ে ছিল, মেয়েটির নাম স্বাভাবিক আমি বলতে পারতেছি না, এটি একটি সত্য ঘটনা এবং আমি লোকটার নামও বলতেছি না। এখন করে কি ওই ছেলে করে কি বারবার ওই মেয়ের পিছনে খুব ইন্টারেস্ট থাকে, বিভিন্ন প্রকার সে প্রেমের প্রস্তাব দেয়, সবকিছু দেয়, কিন্তু কোনো কিছুতে মেয়ে রাজি হয় না। মেয়ে তাকে সবসময় ঘৃণা করত। ঘৃণা করতে করতে ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত আসে, ওই মেয়ে যে জায়গায় যায়, যে স্যারের কাছে যায় পড়তে, সেই জায়গায় ও পড়তে যায়, ও খালি ফলো করে, যদি মার্কেটে যায় মার্কেটে যায়, মোটামুটি সে তার পিছু ছাড়া হয় না। কিন্তু ওই ছেলেটা খুব ভালো করে বুঝতো, ওকে খুব ঘৃণা করে, আর মেয়েটাও চিন্তা করতো কে দূর, ও ঘুরতেছে গুরুক গেতা, তা আমার কি, আমি তো ওর পাত্তা দিই না। এমতো অবস্থায় ও এক বন্ধুর সাথে আলাপ করে, ওর নাম হচ্ছে কানু, আমি একটি শব্দ নাম দিলাম কানু। কানু বলে যে এরকম ব্যাপার, এখন কিভাবে আমি ওর মেয়েকে বশ করতে পারি, ও ছেলেদের টাকা পয়সার কোনো কিছুর অভাব ছিল না, মেয়েদেরও ছিল তা মোটামুটি। তখন একজন খবর দেয় যে শুভারামপুরে, অম্বিকাপুর শুভারামপুরে এক তান্ত্রিক আছে, সে বট গাছের নিচে সবসময় থাকে, এই জিনিসটা খুব কঠিন একটা জিনিস, সে কালো জাদু জানে। যাক ভালো কথা কয়, কালো জাদু হোক আর সাদা জাদুই হোক আর হলুদ জাদুই হোক, আমারে যে কোনো প্রকারে ওই মেয়েটাকে আমি বশ করতেই হবে, কারণ তাছাড়া আমার পক্ষে তাহলে আমার জীবনটাই বৃথা। তখন বলে সাধু, বলে সাধু বলে যে এই সাধুর নামটা ছিল মিন্টু হাজরা। এই সাধু বলে যে তুই যে আসছিস কানু, তোর এত বড় সাহস, তুই আমার কাছে আসলি, কেউ আসে না, কোনো কিছু আনে না, আমার দেখলে লোকজন ভয় পায়, আমি বট গাছের তলায় ঘুমাই, সবকিছু করি। কইল কি, না দাদু আমার একটু কাজ করে দিতে হবে। কয় কি কাজ করতে হবে, কয় আমি একটা মেয়ের প্রতি দীর্ঘদিন ইন্টারেস্ট ছিলাম, প্রায় 10-12 বছর হয়ে গেছে, কোনো অবস্থাতে আমার পাত্তা দেয় না, সে দেখলি আমার দেখলি খালি সাথে। কয় দেখ এই ধরনের কালো জাদু আমি কোনো সময় করি না, কোনো কিছুই করি না, সুতরাং তুই আমাকে ডিস্টার্ব করবি না। তারপর একবার সারা দুইবার তিনবার বলেছে, হ্যাঁ তুই কি রাজি আছিস? কয় হ্যাঁ আমি রাজি। কয় ঠিক আছে। এমন একটা পর্যায়ে মেয়েকে সে বশ করে এবং বিয়ে টিয়ে সবকিছু ঠিক হয়ে যায়। বিয়ে ঠিক হওয়ার পরে তখন বলে যে সাধু বাবা, আপনার কাছে আমি আসছি, আপনি তো আমাকে কাজ সাকসেস করে দিচ্ছেন, তাহলে আপনি আমাকে কয় কি চান বলেন, আমি আপনাকে কিছু দিয়ে মুক্ত হইতে চাই। কয় না আমার কিচ্ছু দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, কিন্তু তোমার দ্বারা যে জিনটা কাজ করছে সে জিনটা তোমার কাছে কি চাই তুমি দেখো। কয় আপনি বলেন কি দোয়া লাগবে, আমি এখনই দিয়ে যাচ্ছি। কয় কি না, জিনটা তোমার কাছে সরাসরি যাবে। যাক বিয়ে হয়ে গেল, ধুমধামের সাথে বিয়ে হয়ে গেল। তারপর বিয়ের কিছুদিন পর ওই মেয়েটি প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হওয়ার পর দিনকাল ভালোই যাচ্ছিল, যখন মেয়েটার যখন 7 মাস, তখন গভীর রাত্রে কানু একটি স্বপ্ন দেখে। স্বপ্নটার ভাষা এরকমই ছিল যে এরকম ব্যাপার, আমি তো আসছি, আমি তো তোর সবকিছু সাকসেস করে দিছি, তোর বিয়ে হয়েছে, সংসার হয়েছে, তোর বাচ্চা হবে, কিন্তু আমি তো তোর কাছে কোনোদিন কিছু চাই নাই, ওই সাধু বাবার কাছে বলছিল, সুতরাং আমি তোর কাছে একটা জিনিস দেবো, তুই কি আমাকে দিবি? ওই স্বপ্নের মধ্যেই বলছে হ্যাঁ দিব। বলেন আপনি কি চান? আপনি যা চান আমি তাই দেব, কারণ আপনি আমার জীবনে বিশাল একটা উপকার করছেন। কয় দেখ তোর বোর ওয়াই এই সে তোর ওয়াইফের যে বাচ্চাটা হবে সে বাচ্চাটা তুই আমাকে দিয়ে দিবি, তোর কাছে আর কিছু আমার চাওয়া পাওয়া নাই। বাস ভালো কথা, এটা তো আমার কোন পক্ষে কোনোভাবেই সম্ভব না, কারণ আমার এত আমার শখের একটা বাচ্চা হইতেছে। তো তখন বলতেছে জিনটা বলতেছে তোর ছেলে হবে, কয়েকি না এটা আমার কোনো পক্ষে সম্ভব না, আপনি কি চান বলেন, সব কিছু দিতে রাজি আছি আমি, কিন্তু তোর ভবিষ্যতে আরো বাচ্চা হবে আমি তো সবগুলি চাইনি, তোর এই বাচ্চাটা দিবি, মনে কর তুই কুরবানি দিলি বাচ্চাটাকে, কোনো কিছুতে রাজি হয় না, তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে সে চিন্তা করে এটা তো কোনো স্বাভাবিক স্বপ্ন না, ও করে কি আবার সে সাধু বাবার কাছে যায়। সাধু বাবার কাছে যাওয়ার পর বললো যে এরকম ব্যাপার, আমি রাত্রে স্বপ্ন দেখছিলাম এরকম এরকম আমার কাছে চাইতেছে। কই কি চাইছে কি না চাইছে আমার তো কোনো বিষয় না, এখানে তুমি আমার সাথে কি যে চাইছে তুমি তারে পাল্লি দিবা না পাল্লি না দিবা, কই আমার কোনো আমার আমার নবজাত সন্তানকে আমি কোন অবস্থাতে দিব না। কই দিবা না তাহলে ভালো কথা, তার সাথে বোঝো কে তুমি ডিস্টার্ব আমারে ডিস্টার্ব করো না, আর তুমি যে কালো জাদু করছো এই জিনিস অত্যন্ত জঘন্য একটা কাজ, আমি আমি উপরওয়ালার কাছে কি জবাব দেব, জীবনে তোমার এই কালো জাদু আমি প্রথম করলাম। এই কথা বলার পরে তার সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তারপরে হঠাৎ করে অসুস্থ হয় তিন দিনের মাথায়, এবং বাচ্চাটা অনেক চিকিৎসা করার পরেই এই মানে যে পাঁচ ছয় দিন চিকিৎসা করার পরে বাচ্চাটি মারা যায়। বাচ্চাটি মারা যাওয়ার পরে তখন সে তো বোঝে কেন মারা গেছে, তারপরে ওই জিনটা তাকে বলে যে যা তোর যে ক্ষতি করছি তুই জীবনে কোনোদিন কাউকে কালো জাদু করতে পাঠাবি না, যত বড়ই হোক তোকে আমি মাফ করে দিলাম, যা তোর ভবিষ্যৎ ইনশাল্লাহ তোর কোনো ক্ষতি হবে না। এবং আল্লাহর রহমতে তার দেড় বছরের মাথায় তার যমুক সন্তান লাভ করে, এবং আল্লাহ দিলে তারা অনেক বড় হয়েছে। এই ছিল আমার তৃতীয় ঘটনা। এখন আমি সর্বশেষ ঘটনায় যাচ্ছি। সর্বশেষ ঘটনাটা আমাদের এলাকায় টেপাখোলা টেপলাচরের একটি ঘটনা। এই গল্পটি বলেছে আমার শ্বশুর। স্বাধীনতার আগে ধানের মৌসুম যখন ধানের চারা লাগাইছে, ধানের চারা লাগানোর পরে পানি দেওয়ার নিয়ম, পানি দিতে হইলে এক লিটার তেল নিতে হবে, তার বিনিময়ে পানি দেওয়া যাবে। এবং সে সন্ধ্যার সময় যায়, সন্ধ্যার সময় যাওয়ার পরে যায় দেখে যে তার সিরিয়াল পরে, স্বাভাবিক নিয়মে সে বাড়ি চলে আসে, তার মার কাছে বলছে যে মা আমার আটটা বাজবে দিতে পানি দিতে, সুতরাং আপনার এই তখন বলতেছে তুই রাত করে কিভাবে যাবি, তুই এক কাজ কর, তুই তাহলে এক কাজ কর, কাজের ভিতরে তো নানির সাথে করে নিয়ে যা। ও নানির সাথে করে নিয়ে এসে মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে পানি দেওয়া শেষ হয়। পানি দেওয়া শেষ হওয়ার পরে ও নানি আর ওর ইফরাত দুজন করে কি আস্তে করে বাড়ির দিকে আসা লাগে, এবং যাওয়ার সময় একটা জোর পেছে, জোরটা কি ওই বিভিন্ন গাছ আছে লতা পাতা, জোর মানে কি ওইটা আমাদের গ্রামের ভাষায় বলে ভিটা, ভিটা ভিটার ভিতর থেকে একটা গুঙ্গানির আওয়াজ পাওয়া যাচ্ছে, গুঙ্গানির আওয়াজ পাওয়া যাচ্ছে স্বাভাবিক নিয়মে। তখন ওর নানি বলছে যে কিরে তা সাড়ে দশটা এগারোটা বাজে, এখন বনের ভিতর কে গুংরাইতেছে, এটা শিশু বাচ্চার কান্না পাইতেছি আমি। যায় দেখে যে সে ছাট পারতেছে একটা মেয়ে, 12-13 বছর বয়স। তখন দেখে যে সে আর কেউ না, সে হচ্ছে তারই খালাতো বোন। এখন ওরে বলে যে এই ছাদি আমরা আসছি। তারপরে এর ভিতরে ও স্বাভাবিক হয়। স্বাভাবিক হওয়ার পরে তখন বলে যে কিরে তুই এত রাত্রে এই বনের ভিতর কি কেন? তখন বলে যে আমার মামি আমাকে পাঠাইছে, আপনাদের আসতে দেরি হইতেছে, এজন্য টর্চ লাইট দিয়ে পাঠাইছে। কিন্তু তাই তুই আসলি কিভাবে এই জায়গা? বলল যে আমাকে একজন এদিকে আসার সময় টান দিয়ে একজন বনের মধ্যে নেয়, বাগানের মধ্যে। বাগানের ভিতরে শুধু দেখা যায় হাত পা কিচ্ছু নাই, শুধু তার একটা মাথা দেখা যাইতেছে, মাথা দেখা যাইতেছে, এবং তার একটা হাত তাকে গলা টিপি দিয়ে ধরে। গলা টিপি দিয়ে ধরার পরে সে এত ছুটাছুটি করে, শুধু দেখে যে শুধুমাত্র একটা কবজি আছে, শুধু হাত আর কিছুই না। সে যারা দেয় ই করে আর কয় এর ভিতরই আপনারা আসছেন আমাকে বাঁচাইছেন। যাই হোক, এভাবে রাত্রে ওর স্বাভাবিক জ্বর আসে। ওই সাধারণত এটা মালুম করে না। কিন্তু পরবর্তীতে তার বাড়িতে যাওয়ার পরে রাত্রে একদিন চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পরে দেখে যে কালো একটি অবয়ব তার গলা টিপে ধরছে, এবং সে চিৎকার দিলে পরে তার মা পাশের রুম থেকে আসে। তার মা আসে বলে যে কিরে তুই এরকম চিৎকার দিলি? বললো যে মা এরকম তোর এখন দেখলাম, আমি বুঝছি কই ভিটার ভিতর থেকে উপেতারটা তোকে ভর করছে। তারপরে কিছুক্ষণ বলে যে মা আমি একলা ঘুমাবো না, তুমি আমার কাছে সব। এবং রাত 3:30 দেখছি একইভাবে চিৎকার দেয়, কিন্তু মেয়েটি না, মেয়েটির মা দেখে যে এরকম বিভৎস অবস্থায় তার গলা চাইপে ধরছে। মেয়ে জাগে, জাগ্রত হওয়ার পর দেখে যে ওই অবয়বটা তার মার গলা ই করে দিয়েছে। সে ছুটাছুটি করে সে চিৎকার দেওয়ার পর তার বাবা পাশের রুম থেকে আসার পরে দেখে যে লাইট জ্বালানোর পর দেখে সব স্বাভাবিক। তখন বলল যে কি হয়েছে? বলল যে কালকে সকালবেলা ঘটনাটা শুনে ফজর নামাজের পরে সে ঘটনাটা বলে। যাই হোক, আমাদের ওই টাপাখোলা লেকপার জামে মসজিদের ইমাম সাহেব আসে, বাংলাদেশের একজন, সে নাম করা একজন ইসলামী চিন্তাবিদ, সে এখনো জীবিত আছে, হেলাল হুজুর আসে। হেলাল হুজুর বলে যে না, জিন আসছিল নর্মালি ভাবে, আমি তারাই দিছি, আপনাদের কোনো টেনশন নাই। এই ছিল লিসেনার আমার সর্বশেষ ঘটনা। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।
অনেক অনেক ধন্যবাদ বন্ধু, কথা হচ্ছিল আমাদের তৃতীয় বন্ধুর সাথে, শুনছিলাম তার জীবনের ভৌতিক অভিজ্ঞতার কথা। আপনারা অনেকেই আপনাদের কথাগুলো পাঠিয়েছেন, আমি একেবারে শেষ সময় যেহেতু কিছু নাম পড়ে ফেলতে পারি এই মুহূর্তে, আপনাদের যারা যারা কষ্ট করে আমাদেরকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনুষ্ঠানটা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম থেকে, অনুষ্ঠানটা যদিও 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনারা শুনছেন, বাট দেখছেন তো পুরো বাংলাদেশ থেকেই, এবং বাংলাদেশের বাহিরেও প্রচুর বন্ধু। আমি এমনই একটা কমেন্ট পড়ব এখন। মালয়েশিয়া থেকে আমার ভাই সাকিব লিখেছেন, আমার খুব ভালো লাগার অনুষ্ঠান ভূত স্টুডিও, দেশে যখন থাকতাম তখন আমার পরিবার নিয়ে রেডিওতে শুনতাম, আর এখন আমি আছি মালয়েশিয়াতে, আজকে 6 মাস যাবত আমি এখান থেকে ভূত স্টুডিও এখন ফেসবুকে দেখি, আর আমার পরিবার তারাও কিন্তু আপনার অনুষ্ঠান গ্রাম থেকে রেডিওতে শোনে। এটা একটা অনেক ভালো লাগার বিষয়। আমার এই একটা প্রবাসী ভাই, তিনি তার পরিবার নিয়ে একসময় দেশে থাকতেন, তখন তিনি রেডিওতে শুনতেন, এখন আমার ভাইটা প্রবাসে আছেন, তিনি ফেসবুকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন এবং তার পরিবার গ্রাম থেকে অনুষ্ঠানটা দেখছে। দিন শেষে মাথার উপরে ছাদ একটাই, ভাল লাগলো এটা। জয়েন করেছেন শাহরিন, বলছেন আমার কাছে ভালো লাগে ভূত স্টুডিও অনুষ্ঠান শুনতে, আজকের অভিজ্ঞতাগুলো বেশ ভালো ছিল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জয়েন করেছেন আমাদের সাথে এদিকে বন্ধুটির নাম হচ্ছে মনির, তিনি বলেছেন আমি গাজীপুর থেকে বলছি, ভালো লাগে আপনাদের অনুষ্ঠান, আমিও একদিন আসব, আমার কাছে বেশ কয়েকটি ঘটনা রয়েছে, যদি আসতে চান তাহলে মোবাইল ফোনের মেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, লিখে এসএমএস পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। জয়েন করেছেন আমাদের সাথে এদিকে বন্ধু নাসরিন, তিনি বলেছেন আমি রয়েছি ঢাকার মিরপুরে, আমার ভূত স্টুডিও অনুষ্ঠান খুব ভালো লাগে, আজকের ঘটনাগুলোও বেশ ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপনাকে। জয়েন করেছেন আমাদের সাথে কেয়া, তুমি নিয়মিত ভূত স্টুডিওতে কেন আসো না? এটা একটা ভাইটাল প্রশ্ন, এই প্রশ্নটা আজকে অনেক পেয়েছি, বাট এই যে চলে এলাম, বর্তমান নিয়ে আমরা ভাবি, অতীত ভবিষ্যৎ থাকুক তোলা। আজকে আমরা বর্তমানের কথা বলি, এই মুহূর্তে বেঁচে আছি, সুস্থ আছি, তাই তোমাদের সাথে কথা বলছি। হাফেজ রুহুল আমিন বলেছেন, মাদ্রাসার স্টুডেন্টদেরকে আপনারা অনেক ভালোবাসেন, এটা আমার খুব ভালো লাগে। জাগো এফএম 94.4 এ কারণেই অন্যান্য রেডিও স্টেশন থেকে কিছুটা আলাদা, তারা সবাইকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। টু বি অনেস্ট, আমরা চেষ্টা করি আমাদের লিসনারদেরকে সবার আগে রাখতে। আমাদের কাছে আমাদের অনুষ্ঠান মালা, আমাদের আরজেড সিলেকশন, এভরিথিং ডিপেন্ড করে লিসনারদের কথা। আমরা আমাদের সেই আমাদের সকাল থেকে যদি আপনি আরজেদেরকে শোনেন, সেই সকাল ছটাতেই আমাদের শো হয়, যখন অন্য কোনো রেডিও স্টেশনে আপনি কিছু শুনতে পারবেন না, শুধু গান ছাড়া। আমরা তখনও শো করি, তখনও একজন আরজে হটসিটে থাকে, তার ঘুমকে ত্যাগ করে আপনাকে এন্টারটেইন করতে, আরজে মাইশা, শোয়ের নাম হাই ঢাকা। সো এই যে একদম সাত সকালে শোটা করছে, কেন করছে? শুধুমাত্র আপনাকে এন্টারটেইন করতে, আপনাকে কিছু চমৎকার মুহূর্ত দিতে। তো এখান থেকে স্টার্ট হয় একেবারে গভীর রাত অবধি, প্রবাসীদের নিয়ে আমরা শো করি রাত একটায়, কারণ আমরা জানি প্রবাসীরা ফ্রি হতে অনেক সময় লাগে। আমরা সেটাকে মাথায় রেখে মিডল ইস্টে কখন লোকে রেডিওটা শুনতে পারবে সেই সময় তাদেরকে নিয়ে শো করি। তা আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছেন আপনারা, আপনাদের কথা ভেবেই আমরা এগিয়ে যাচ্ছি। সো এই মুহূর্তে আজকের অনুষ্ঠান থেকে আমি বিদায় নিব, আগামী পর্বে যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ ফিরে আসবো। আপনারাও রেজিস্ট্রেশন করবেন, যাবার আগে আরও একবার বলছি, আগামী পর্বে আমি চাই খুব করে আপনার সাথে এই হটসিটে আমার দেখা হোক। আপনি যদি আসতে চান, মোবাইল ফোনটা হাতে নিন, ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। শুধুমাত্র যারা রেডিওতে এসে গল্প বলতে প্রস্তুত, শারীরিক বা মানসিকভাবে প্রস্তুত, তারাই রেজিস্ট্রেশন করবেন। আর আমার টিম মেম্বাররা যখন ফোন করবে, বলবে জাগো এফএম থেকে ফোন করেছি, আপনি আমাদেরকে রেজিস্ট্রেশন করেছেন কিনা, আপনি যদি সত্যি রেজিস্ট্রেশন করে থাকেন, বলবেন হ্যাঁ আমি রেজিস্ট্রেশন করেছি, আমি এই গল্পগুলো বলতে চাই, মিনিট পাঁচ দশেক সময় দিন একটু গল্পগুলো শোনার জন্য, নাহলে তো আমরা বুঝতে পারবো না যে আপনি আসলে গল্প বলতে যে চাচ্ছেন এই গল্পগুলো প্রচারের যোগ্য কিনা, একটু সময় দিবেন তাদেরকে। এটুকুই অনুরোধ রাখছি, এখনকার মতো উদয় বিদায় নিচ্ছি। আমার সম্পর্কে কোনো কিছু বলবার হলে সরাসরি আপনি আমাকে, আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjudoy, 3 মিলিয়ন মানুষের একটা মিলন মেলা, এই জায়গাটায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা অনেকেই হয়তো আমার পেজে লাইক ফলো দিয়ে রেখেছেন, অনেকের সাথে হয়তো মেসেজে কথাও হয়েছে, কিন্তু যাকে আজকে মাত্র জয়েন করালাম, যাকে আজকে মাত্র পেলাম, তাকে হয়তো আমি চিনি না, তাকে হয়তো জানি না, কিন্তু আমি তোমাকে চিনতে চাই, তোমাকে জানতে চাই, তাই আমন্ত্রণ দিলাম। আর জুদয় পেজে লাইক বা ফলো দিয়ে রেখো, এবং অবশ্যই আমাদের জাগো এফএম এর যে পেজ আছে এই পেজটাতে চোখ রেখো, কারণ এখানে আমাদের অন্যান্য আরজেদের আরো চমৎকার চমৎকার অনুষ্ঠানের আপডেট তুমি পেয়ে যাবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।